exclusively on FusionBD.com.
ভালোবাসার বাংলাদেশ ভালোবাসার বাংলাদেশ ঠিক রাত 11:03 হাজির হয়ে গিয়েছে। আমি আপনাদের আজই মা ভালোবাসার বাংলাদেশ নিয়ে আছি, তো যতক্ষণ আপনারা চাচ্ছেন ধীরা বন্ধু, আশা করবো যতটুকু সময় পর্যন্ত থাকা যায়। বন্ধুরা এই মুহূর্তে যে যেখানে আছেন আশা করছি সবাই অনেক বেশি বেশি ভালো আছেন, আর আজকে তো অনেক বেশি ভালো থাকার কথা, কারণ অলরেডি কিন্তু আপনি আপডেট পেয়ে গিয়েছেন। কাজ আজকে আমাদের ভালোবাসার বাংলাদেশের অতিথি বন্ধু কিন্তু মেহেদি হাসান মিরাজ। আজকে আমরা শুনবো তার জীবনের গল্প, তার সব কথা আজকে আমরা শুনবো। আর বন্ধুরা আপনারা যারা আমাদের সঙ্গে কানেক্টেড হতে চান এই মুহূর্তে যারা শুনছেন তাদেরকে বলছি অবশ্যই বন্ধু ফেসবুকে কানেক্টেড হবেন, আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ করে গিয়ে টাইপ করতে হবে ঢাকা স্পেস FM স্পেস 90.4 লিখলে কিন্তু পেয়ে যাবেন অনেকগুলো পেজ। সেখান থেকে আমাদের ভেরিফাইড পেজটি সিলেক্ট করার জন্য আপনাকে যেটি চেক করতে হবে সেটি হচ্ছে যে পেজ লাইকিং এর পরিমাণটি হচ্ছে 313,000 প্লাস, সেই পেজটি কিন্তু আমাদের রিয়েল ফ্যান পেজ। তো বন্ধু এই পেজটিতে লাইক দিয়ে আপনি অ্যাক্টিভ হয়ে যান এবং অলরেডি কিন্তু পোস্ট দেওয়া হয়েছে। আর আপনারা যারা শুনছেন আর কিছুক্ষণের মধ্যে মিরাজের কথা শুনতে পারবেন, গুরুয়েতে শামের কথা শুনতে পারবেন, এবং যারা দেখতে চান সেই অসাধারণ মুহূর্তগুলো সেই মুহূর্তগুলো দেখতে হলে কিন্তু আপনাকে অবশ্যই যেতে হবে ফেসবুকে, কারণ সেখানে কিন্তু বিশেষ বিশেষ আকর্ষণীয় কিছু মোমেন্ট ফেসবুক লাইভে দেওয়া রয়েছে। তো বন্ধু অবশ্যই কিন্তু আপনি আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হবেন ফেসবুক লাইভটি দেখার জন্য। আর বন্ধুরা যারা শুনছেন তাদেরকে বলছি অবশ্যই কিন্তু আপনারা আমাদের এই পোস্টটি বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ শেয়ার করলে কিন্তু নেক্সট উইকে আপনি হয়ে যাবেন সেই লাকি উইনার যে কিনা আমাদের গুরুয়েতে শামের সঙ্গে কথা বলতে পারছেন। আর পেজে লাইক তো অবশ্যই আপনি দিবেন, কারণ লাইক দিলেই কিন্তু আপনার অনেক 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 বেশি ভালো লাগবে, কারণ মিরাজকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ফেসবুক লাইভে। আর বন্ধুরা আমি লিঙ্কটি বলে দিচ্ছি, আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে টাইপ করুন facebook.com/ILoveDhakaFM, এই লিঙ্কে ভিজিট করলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে চুম্বকীয় কিছু মুহূর্ত, আকর্ষণীয় কিছু মুহূর্ত মিরাজ এবং গুরুয়েতে শামের সঙ্গে, সেই মুহূর্তগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন বন্ধু। সো একদমই দেরি করা যাবে না, অলরেডি অনেকেই কিন্তু কানেক্টেড হয়ে গিয়েছেন, তাদের কথা অবশ্যই বলবো, তবে এই মুহূর্তে ছোট্ট একটি বেঁচে থেকে আসছি। সো বন্ধুর সঙ্গেই থাকুন।
ভালোবাসি আমি তোমাকে এদিন গুলি কি করে থাকি বলো একা এভাবে, এ মুহূর্ত কাটে না বিশ্ব তুমি না পেতে চাই তোমারই সোহরে যাই হারিয়ে এই প্রহরে খুঁজি তোমাকে ধোয়া এ প্রহরে যাই হারিয়ে এই প্রহরে খুঁজি তোমাকে কেন একানি দু হাতে ধরি শূন্যতা শুধু পারো যদি ছুঁয়ে দেওয়া পারো তবে সে সব পূর্ণতা
মন শুনত অসন্ত তবে আলোকে ছড়াবে আমি দু চোখে নিয়ে অন্ধকার তুমি শুধু পারো যদি শুয়ে দাবার তাতে আলোকিত মন ভুত বেদনা ঠিকানা
FM 90.4 আর এখন যাচ্ছি স্প্রিং ব্রেকে
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের ট্রিং ব্রিং সাথে
কি করে সম্ভব
কেন সম্ভব না দাদু
বয়সেও
একটু চাপ দাও আসল মজা নাও ঠিক যেমন ফ্রুটবিল একটু চাপ দিলেই বেরিয়ে আসবে রসালো ফলের দুরন্ত স্বাদ ফ্রুটবিল আসল মজা ভেতরে
জীবনের উচ্ছ্বাস রং মানে স্মৃতির আকাশ জীবনে সেই রঙগুলো রবিয়াল এক প্রিন্টের ম্যাজিক্যাল থাকে বছরের পর বছর ঘিরে থাকে আপনাকে রবিয়াল এক রাঙাল জীবন ইচ্ছে মতন
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের টিং টিং সাথে
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে
ভালোবাসার বাংলাদেশ বন্ধু শুনছেন ভালোবাসার বাংলাদেশ সীমা রয়েছে আপনাদের সঙ্গে আর আজকে তো আমাদের স্পেশাল অতিথি মিরাজ আজকে আমরা মিরাজের গল্প শুনবো মিরাজের জীবনে যত কথা আছে যত কথা আপনি জানেন অনেক কথা আমরা কিন্তু জানি না যে তার জীবনটা কেমন ছিল ছোটবেলা কেমন ছিল তার ক্রিকেটে আশাটা কিভাবে সবকিছু মিলে তার জীবনের সমস্ত ঘটনা কিন্তু আজকে আমরা শুনবো আর বন্ধু আমার আইটির উচ্চগতি হোমই জানে এখন মিরপুর এবং সিলেটে এপ্রিল মাস ব্যাপী নতুন সংযোগ গ্রহীতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে সিলেট থেকে তিনজন ও মিরপুর থেকে তিনজনকে ঢাকা এফএম এর ভালোবাসা বাংলাদেশ প্রোগ্রামে আমন্ত্রণ করে ঘুরে যাতে শ্যামের কাছ থেকে সরাসরি পুরস্কৃত করা হবে। এবং আমার আইটি হোম ইন্টারনেটের ফিচারগুলো আপনাকে জানিয়ে দিচ্ছি। বাফারলেস ইউটিউব কানেক্টিভিটি উইথ অপটিক্যাল ফাইবার, ওয়ান ফ্রি রিয়েল আইপি অ্যান্ড লো ল্যাটেন্সি ফর গেমার্স। জি বন্ধু, অবশ্যই কিন্তু আমার আইটি আপনাকে নিতেই হবে। আর বন্ধুরা যারা ফেসবুকে কানেক্টেড হয়েছেন তাদের সবাইকে তো বারবার করে আমি ধন্যবাদ জানাই। আর আজকে তো অবশ্যই আপনি কানেক্টেড হবেন, কারণ অলরেডি কিন্তু ফেসবুক লাইভ শুরু হয়ে গিয়েছে। জি ঠিক রাত 11টা থেকে কিন্তু ফেসবুক লাইভ শুরু হয়ে গিয়েছে। আর আপনি যদি খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনাকে আমি জানিয়ে দিচ্ছি কিভাবে খুঁজে পাবেন। আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে ঢাকা স্পেস এফএম স্পেস 90.4 লিখলে কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের পেজটি। সেখান থেকে যে পেজ লাইকিং এর পরিমাণটি হচ্ছে 3,13,000 প্লাস, সেই পেজটি আমাদের রিয়েল ফ্যান পেজ। আমাদের ঢাকা এফএম এর পেজে লাইক দিয়ে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আজকের পোস্টটি। আজকের পোস্টটি যেখানে দেখতে পাচ্ছেন গুরু এতেশামের সঙ্গে মিরাজ রয়েছে, সেই লাইভ সেই মোমেন্ট গুলো আপনি কিন্তু দেখতে পাচ্ছেন। অনেক সময় আপনারা মিস করেন যে এত সুন্দর সুন্দর প্রোগ্রাম হচ্ছে, এত কিছু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না। আপনি কিন্তু একদমই এটি মিস করবেন না এবার, কারণ সেই কাট কাট মোমেন্ট গুলো কিন্তু আপনি একদম দেখতে পাচ্ছেন ফেসবুক লাইভে। আর বন্ধুরা একটি কথা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, মিরাজ কিন্তু গতকালকে ইংল্যান্ডে চলে গিয়েছে। যে আমাদের ক্রিকেট দলের বর্তমান ইংল্যান্ডে রয়েছে, গতকালকে তারা গিয়েছে এবং প্রথমে তারা কিন্তু ত্রিদেশের টুর্নামেন্ট খেলবে এবং তারপর আইসিসি চ্যাম্পিয়নশিপ। এবং মিরাজ কিন্তু তার মধ্য থেকে একজন, সেই উজ্জ্বল নক্ষত্র কিন্তু মিরাজই রয়েছে। তো মিরাজ যেহেতু চলে গিয়েছে, মিরাজ চলে যাবার আগে আমাদের জন্য, আমাদের ভালোবাসার বাংলাদেশের সমস্ত বন্ধুদের জন্য কিন্তু তার জীবনের কথাগুলো সে সবার সঙ্গে শেয়ার করে গিয়েছে। আর সেই মোমেন্টের কথাগুলো আপনাকে শুনতে হলে অবশ্যই কিন্তু 90.4 এর সঙ্গে থাকতে হবে, কারণ আর কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে সেই কথাগুলো আমি শোনাবো। আর আপনি যদি দেখতে চান, আমরা তো দেখতে সবাই ভালোবাসি, কারণ কথা শুনতে একরকম লাগে আর দেখতে কিন্তু অন্যরকম লাগে। তো বন্ধু দেখতে কিন্তু অবশ্যই ফেসবুক লাইভে আপনাকে চলে যেতেই হবে। আর বন্ধুরা যারা ফেসবুক লাইভ দেখছেন, যারা শেয়ার করছেন, তাদেরকে বলছি বেশি বেশি করে শেয়ার করুন বন্ধু, কারণ নেক্সট উইকে কিন্তু আপনি হয়ে যাবেন সেই লাকি উইনার যে কিনা কথা বলতে পারছেন গুরু এতেশামের সঙ্গে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেকে পেজে লাইক দিয়ে আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন। সিফা হোসেন রয়েছেন আমাদের সঙ্গে, রাকিব রয়েছেন আমাদের সঙ্গে, আর রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি ডানা কাটা পুরি রয়েছে, ওয়াও আসলে নামটা অনেক বেশি সুন্দর। আর এর মধ্যে রয়েছে হৃদয় আহমেদ খান রয়েছেন আমাদের সঙ্গে, এমডি আব্দুল করিম, সে লাইভ শুনছে এবং দেখছে, ওয়াও। আপনিও কিন্তু দেখতে পারেন বন্ধু, বারবার করে বলছি যে পোস্টে দেওয়া হয়েছে সে পোস্টে কিন্তু একটা লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্কটি হচ্ছে facebook.com/ilovedhakaefm। এই লিঙ্কে কিন্তু ভিজিট করলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই লাইভটি। তো অবশ্যই কিন্তু দেখতে হবে, আমিও তো দেখছি, আপনি অবশ্যই দেখুন। আর শুনতে হলে কিন্তু অবশ্যই আমাদের সঙ্গেই থাকতে হবে। আর বন্ধুরা একটি কথা জানিতে চাচ্ছি, আপনি কিন্তু পোস্টে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করুন, শেয়ার করলেই তো অফারটি আপনি জানেন। আর বন্ধু এই মুহূর্তে চলে যাচ্ছি চমৎকার একটি গানে, যেহেতু আজকে আমরা মিরাজের জীবনের গল্প শুনবো, তো ক্রিকেট নিয়ে একটু গান না শুনলে কি হয়, একদমই হয় না। তো বন্ধু গানের বিরতি থেকে আসছি, সঙ্গেই থাকুন।
তুমি বঙ্গবন্ধু ভক্তে আগুন জ্বলা জ্বালাময়ী ভাষণ, তুমি ধানের শীষে শীষে থাকা শহীদ প্রিয়ার সপন, তুমি ছেলে সোনার ধুলি, তুমি শিরিষ কিংবা আর শহীদের প্রাণ, তুমি শহীদ মিনারে ওপার ফেলি ভাইহারা এর দান, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ তুমি মাগ তাই তোমায় ভালোবাসি, আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি, প্রাণের প্রিয় মা তোকে বড় বেশি ভালোবাসি।
কবি নজরুলের চিত্র হি কবিতা উন্নত মহসি তুমি রক্তের কালিতে লেখা নাম ছবির তুমি ফুলের পাখি আব্বাসের করদ ভরা সেই গান তুমি আব্দুল আলিমের সর্বনাথা হত্যা নদীর গান তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শাস্ত্র চুরির ধার তুমি জয়নুল আবেদিন এসেন সুলতানের রং তুলি মহিবুল্লাহ কায়সার সুনীল চৌধুরীর নতুন দেখা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি আমার প্রিয় মাগো তোকে বড় বেশি ভালোবাসি তুমি বাঙালির গর্ব বাঙালির প্রেম প্রথম তুমি বঙ্গবন্ধু রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী তুমি ধানের পিঠে মিশে থাকা শহীদ দিয়ার সাপোর তুমি একটি ফুলকে মাতাবো বলে বেজে ওঠো সুমধুর তুমি রাগে অনুরাগে সংগ্রামে সোনা জড়া সেই তুমি প্রকৃতি পঙ্গু মুক্তি অভিমানের সংগ্রাম তুমি ছন্দ তুমি হাসি তুমি জাগ্রত শহীদ মিনার আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি প্রাণের প্রিয় মাগো তোকে বড় বেশি ভালোবাসি
আর এখন যাচ্ছি স্প্রিং ব্রেকে
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের ট্রিং ব্রিং সাথে
অসাধারণ তীর বিভিন্ন সাথে আপনার জিভ খুশি হয়ে উঠবে আর আপনার মুখে আসবে দারুণ হাসি স্মাইল কেক মুখে দিতেই ফটে হাসি
ফিরে
এলাম আবারও টুইন ব্রেক থেকে।
ভালোবাসার বাংলাদেশ,
বন্ধু শুনছেন ভালোবাসার বাংলাদেশ, সীমা রয়েছে আপনার সঙ্গে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি ফেসবুকে আমাদেরকে কমেন্ট করেছেন অনুপ কুমার, সরাসরি লাইভ দেখতে পেরে খুব বেশি ভালো লাগছে, ধন্যবাদ করো। আসলে আমারও তো অনেক বেশি ভালো লাগছে। আর বন্ধুরা, আপনিও যদি অনুপ কুমারের মতো কমেন্ট করতে চান, ফেসবুক লাইভটি দেখতে চান, তাহলে কিন্তু অবশ্যই ফেসবুকে কানেক্টেড হতে হবে। আপনার ফেসবুক অ্যাকাউন্টের সার্চ বারে গিয়ে টাইপ করুন ঢাকা স্পেস FM স্পেস 90.4, লিখলে কিন্তু পেয়ে যাবেন অনেকগুলো পেজ। সেখান থেকে যে পেজে লাইকিং এর পরিমাণটি হচ্ছে 314,000 প্লাস, সেই পেজটি আমাদের রিয়েল ফ্যান পেজ। সেই পেজটি প্রথম যে পোস্টটি, সেই পোস্টটিতে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ক্রিকেট বিশ্বে ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র রয়েছে মেহেদি হাসান মিরাজ, এবং তার পাশে কিন্তু রয়েছে গুরু এতেশাম জি। তাদের দুজনকে আপনি দেখতে পাচ্ছেন লাইভ। অনেকেরই কিন্তু দেখার ইচ্ছা থাকে যে গুরু এতেশাম দেখতে কেমন, এই স্টুডিওকে কিন্তু আপনি দেখে নিতে পারেন গুরু এতেশামকে এবং আমাদের মেহেদি হাসান মিরাজকে। আর মেহেদি হাসানের মিরাজের সমস্ত কথাবার্তা, তার জীবনের যত না বলা কথাগুলা, অজানা সব তথ্য কিন্তু আজকে আমরা পেয়ে যাচ্ছি। আর বন্ধুরা, মিরাজের শো শুনতে আপনাকে কিন্তু অবশ্যই 90.4 এর সঙ্গেই থাকতে হবে। আর দেখতে হলে কিন্তু ফেসবুক পেজে আপনি এখনই ভিজিট করুন, কারণ লাইভ কিন্তু শুরু হয়ে গিয়ে আর অনেক অনেক সুন্দর সুন্দর মুহূর্তগুলো কিন্তু আপনি সেখানে দেখতে পাচ্ছেন, তো একদমই কিন্তু মিস করা যাবে না। আর বন্ধুরা, দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা লাইক কমেন্ট শেয়ার করছেন তাদের সবাইকে তো সবসময় ধন্যবাদ দিচ্ছি। আর বেশি বেশি করে শেয়ার করলে আপনাকে আরো বেশি বেশি ধন্যবাদ, কারণ বেশি শেয়ার করলে কিন্তু আপনি নেক্সট উইকে আমাদের এসে লাকি উইনার হয়ে যাবেন, যে কিনা ঘুরেতে স্বামীর সঙ্গে কথা বলতে পারছেন। আর এমন একটি প্রোগ্রাম আপনি কিন্তু শেয়ার না করে পারবেনই না, কারণ আজকে আমরা শুনবো মেহেদি হাসান মিরাজের জীবনের গল্প। তো বন্ধু, অবশ্যই কিন্তু বেশি করে শেয়ার করুন, আপনার বন্ধুটিকেও জানিয়ে দিন যে আপনি এটি শুনছেন। আর আপনি কিন্তু ঢাকা এফএম 90.4 এ রয়েছেন, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু শুনতে পারবেন মেহেদি হাসান মিরাজ কণ্ঠ এবং গুরু এতেশামের কণ্ঠ। আর দেখতে হলে কিন্তু তাদেরকে দেখতে হলে অবশ্যই ফেসবুক লাইভে চলে যেতে হবে। আর দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফেসবুক আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন জি এম মামুন, নূপুর হাসান রয়েছেন আমাদের সঙ্গে, এমডি সুমন রয়েছেন আমাদের সঙ্গে, তিনি আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন। জয়পাড়াচিকে অনেক অনেক থ্যাঙ্কস জানিয়েছেন ফেসবুক লাইভ দেওয়ার জন্য, আপনাকে ধন্যবাদ। আরও রয়েছেন নুরুল ইসলাম, এমডি সুমন মিয়া রয়েছেন আমাদের সঙ্গে, এস আলম কনক রয়েছেন আমাদের সঙ্গে, তিনি থ্যাঙ্কস জানিয়েছেন গানের জন্য, আপনাকেও ধন্যবাদ যে আপনি আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন। আর বন্ধু, অবশ্যই কিন্তু লাইভ দেখে কেমন লাগছে কমেন্ট করতে একদমই বলবেন না। এস আর কলসার হাসান রয়েছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন মেহেদি ইজ মাই ফেভারিট প্লেয়ার, সো মাই ফিলিংস ইজ ভেরি গুড নাও। থ্যাংক ইউ কলসার হাসান। আপনারও যদি কলসার হাসানের মতো এই মুহূর্তে, এই মুহূর্তের মোমেন্টে আপনার মনে কেমন ফিল হচ্ছে লাইভটি দেখে, মেহেদি হাসান মিরাজকে এত কাছ থেকে দেখে, তাহলে কিন্তু অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করবেন ফেসবুকে। আমি আবার অ্যাড্রেসটি বলে দিচ্ছি, আপনি কিভাবে আমাদেরকে খুঁজে পাবেন, আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ করে গিয়ে টাইপ করবেন ঢাকা স্পেস FM স্পেস 90.4, টাইপ করলে কিন্তু পেয়ে যাবেন অনেকগুলো পেজ। সেখান থেকে রিয়েল ফ্যান পেজটি চেনার জন্য দেখবেন যে পেজে লাইকিং এর পরিমাণটি রয়েছে 314,000 প্লাস, সেই পেজটি আমাদের রিয়েল ফ্যান পেজ। সেই পেজটিতে কিন্তু প্রথম যে পোস্টটি রয়েছে, সেই পোস্টটি আপনাকে শেয়ার করতে হবে, এবং সেই পোস্টটি কিন্তু আমাদের মেহেদি হাসান মিরাজকে দেখতে পাচ্ছেন আপনি এবং গুরু এতেশামকে, যেখানে লাইভ চলছে। লাইভ দেখতে হলে অবশ্যই কিন্তু ফেসবুকে আসতে হবে। আর বন্ধুরা, আপনাদেরকে আরেকটি নিউজ যেটি জানিয়ে দিতে চাচ্ছি সেটি হচ্ছে, ফায়াজ আমাদেরকে লিখেছেন আস্থার মুডটা অফ ছিল বাট আমার কথা শুনে আর প্লেলিস্টে তাকে রিফ্রেশ করে তুলেছে, ওয়াও ইটস আ গ্রেট কমপ্লিমেন্ট ফর মি। ইউ নো, আমিও চাই না আমার একটু মুড অফ হোক, বাট নো চান্স। কি ভাবছেন আমি বাজে বকছি? নো মাই ফ্রেন্ড, কাল যখনই আমার রুমে আমি এন্টার করি দেন অটোমেটিক আমার মুড কালারফুল হয়ে ওঠে। ভাবছেন এমন কি আছে সেখানে? আছে বাজ লাক্সারি সিল্ক মেটালিক ফিনিশ, যা আমার ঘরের দেওয়ালকে দিয়েছে সিল্কি ফিনিশ উইথ গ্লিটার এফেক্ট। সো নো মুড অফ, জাস্ট ফিল আনবিলিভেবল শাইন এভরি ডে। সো বন্ধু, অবশ্যই কিন্তু বার্জার। আর বন্ধুরা, বারবার করে বলছি আপনি কিন্তু আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হবেন। আর ফেসবুকে কানেক্টেড হওয়ার নিয়মটি আবারও বলে দিচ্ছি, ঢাকা স্পেস FM স্পেস 90.4 লিখে কিন্তু পেয়ে যাবেন পেজটি। সেখান থেকে যে পেজে লাইকিং এর পরিমাণ 314,000 তা, সেই পেজটিতেই পেয়ে যাচ্ছেন আমাদের মেহেদি হাসান মিরাজের সেই পোস্টটি। আর বন্ধুরা, যেহেতু আপনি মিরাজকে খুঁজে পাবেন ফেসবুকে, আপনাকে অবশ্যই ইন্টারনেট ব্যবহার করতে হবে, তাই আমবার আইটি এর উচ্চ গতি ইন্টারনেট হোম ইন্টারনেট এখন মিরপুর ও সিলেটে এপ্রিল মাসব্যাপী নতুন সংযোগ। গ্রহীতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে সিলেট থেকে 3 জন ও মিরপুর থেকে 3 জনকে ঢাকা এফএম ভালোবাসার বাংলাদেশের প্রোগ্রামে আমন্ত্রণ করে গুরু এতেশামের কাছ থেকে সরাসরি পুরস্কৃত করা হবে। আর আমবার আইটি হোম ইন্টারনেটের ফিচার সম্পর্কে আপনাকে জানিয়ে দিচ্ছি বন্ধু, বাফারলেস ইউটিউব পাচ্ছেন আপনি, কানেক্টিভিটি উইথ অপটিক্যাল ফাইবার, 1 ফ্রি রিয়েল আইপি, and low latency for gamers. So, বন্ধু যেহেতু ফেসবুক লাইভে আপনাকে দেখতে হবে আমরা এটি কিন্তু আপনি নিতে পারেন আর বন্ধুরা এই মুহূর্তে চলে যাব ছোট্ট একটি ব্রেকে তবে ব্রেকে যাওয়ার আগে বলছি বন্ধু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না কারণ আজকে আমাদের ভালোবাসা বাংলাদেশের অতিথি বন্ধু মিরাজ মিরাজকে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন একদম প্রাণবন্ত লাইভ দেখতে পারবেন ফেসবুকে ঢাকা স্পেস এফএম স্পেস 90.4 এ গেলে কিন্তু আপনি পেয়ে যাবেন সেই পেজটি এবং লাইক দিয়ে অবশ্যই আমাদের সঙ্গে কানেক্টেড হবেন আর বন্ধু ছোট্ট একটি বিরতি থেকে আসছি সঙ্গেই থাকুন
শুনছেন ঢাকা এফএম 90.4 আর এখন যাচ্ছি স্প্রিং ব্রেকে
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের টিং টিং সাথে
অসাধারণ বিভিন্ন সাথে আপনার জিভ খুশি হয়ে উঠবে আর আপনার মুখে আসবে দারুণ হাসি স্মাইল কেক মুখে দিতেই ফটে হাসি
রবির এক নম্বর ডিজিটাল ভিডিও নেটওয়ার্কে সপ্তাহ জুড়ে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করতে 129 টাকা রিচার্জে 2 জিবির সাথে 1 জিবি ফ্রি বিস্তারিত rubi.com.bd রবি
দাদু এখন তোমাকে নাচতে হবে
তা কি করে সম্ভব
কেন সম্ভব না দাদু
একটু চাপ দাও আসল মজা নাও ঠিক যেমন ফ্রুটবিল একটু চাপ দিলেই বেরিয়ে আসবে রসালো ফলের দুরন্ত স্বাদ ফ্রুটবিল আসল মজা ভেতরে
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের টিং টিং স্বাদে
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে
ভালোবাসার বাংলাদেশ ইমা রয়েছে আপনাদের সঙ্গে আর এই মুহূর্তে অবশ্যই আপনি ফেসবুক লাইভে তো রয়েছেন জি বন্ধু ফেসবুক লাইভে ভিজিট করার জন্য আপনাকে যা করতে হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে ঢাকা স্পেস এফএম স্পেস 90.4 লিখলেই পেয়ে যাচ্ছেন পেজগুলো সেই পেজ থেকে যে পেজে লাইকিং এর পরিমাণটি এই মুহূর্তে রিফ্রেশ দিয়ে দেখতে পাচ্ছি এই মুহূর্তে লাইকিং এর পরিমাণটি 3,14,000 প্লাস জি বন্ধু আশা করছি আপনি এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইক দিয়ে কানেক্টেড হয়েছেন এবং মিরাজকে দেখতে পাচ্ছেন আর যারা এখনো মিরাজকে দেখতে পারেনি তাদেরকে বলছি মিরাজকে দেখতে হলে কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হতে হবে কারণ ফেসবুক লাইভ কিন্তু অলরেডি আপলোড করা হয়ে গিয়েছে ফেসবুক লাইভে আপনি তাকে দেখতে পাচ্ছেন আর বন্ধুরা আজকে আমরা শুনবো মিরাজের জীবনের গল্প আমাদের দেশে জনপ্রিয় ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ আজকে আমরা তার জীবনের গল্প শুনতে পাচ্ছি সো ভাবতেই কিন্তু অনেক বেশি ভালো লাগছে আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদেরকে অনেকে পোস্টটি শেয়ার করেছেন যারা শেয়ার করছেন তাদেরকে বলছি বেশি বেশি করে শেয়ার করুন বন্ধু কারণ এই পোস্টটি শেয়ার করলে কিন্তু নেক্সট উইকে আপনি হয়ে যাচ্ছেন সেই লাকি উইনার যে কিনা আমাদের গোয়েতে স্বামীর সঙ্গে কথা বলতে পারছেন অলরাউন্ডার মুন্না রয়েছেন আমাদের সঙ্গে তিনি লিখেছেন ভালোবাসার অনুষ্ঠান ভালোবাসার বাংলাদেশ আমি সবসময় এটি শুনে থাকি এবং মিরাজকে মিরাজের গল্প শুনে খুবই ভালো লাগছে আসলে আমারও অনেক ভালো লাগছে শুনে এবং আপনি তো এখনো ভাবে শুনতে পারছেন না যারা এখনো অপেক্ষা করছেন যে কখন 90.4 এর টেলিকাস্ট হবে তাদেরকে বলছি একটু ওয়েট করুন বন্ধু আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনাকে শোনাবো মিরাজ এবং ঘোড়াইতে স্বামী সেই কথোপকথনটি আর বন্ধুরা আরেকটি কথা জানিয়ে দিতে চাচ্ছি সেটি হচ্ছে প্রতিটি শো কিন্তু আমরা লাইভ করি কখনো কিন্তু রেকর্ড করা কোনো প্রোগ্রাম হয় না কিন্তু মিরাজ যেহেতু চলে গিয়েছে আমাদের জাতীয় দলের ক্রিকেটার মিরাজ তিনি বর্তমানে ইংল্যান্ডে রয়েছেন ক্রিকেট খেলার জন্য তিনি কিন্তু গিয়েছেন গতকালকে রাতে তারা গিয়েছেন। তো বন্ধু, যাওয়ার আগে তিনি কিন্তু আমাদের ভালোবাসা বাংলাদেশের সকল লিসনারের জন্য, সকল বন্ধুদের জন্য কিন্তু তার জীবনের কথাগুলো আমাদের সঙ্গে শেয়ার করে গিয়েছেন। তো আজকে আমরা সেটিই শুনব। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি মেহেদী হাসান মামুন আমাদেরকে লিখেছেন, তিনিও দেখছেন, রক্সি আহমেদ রয়েছেন, তিনি অনেক অনেক ভালোবাসা পাঠিয়েছেন যে ফেসবুক লাইভ করা হচ্ছে। তো বন্ধু, আপনিও কিন্তু ফেসবুক লাইভটি দেখতে পারবেন। আবারও বলছি, আপনাকে যেটি করতে হবে, ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে লিখতে হবে ঢাকা স্পেস এফএম মিস্টার 90.4, লিখলে কিন্তু আপনি পেয়ে যাবেন সেই পেজটি, এবং সেখানে আপনি প্রথম যে পোস্টটি দেখতে পাচ্ছেন সেই পোস্টে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মিরাজকে। আর বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের তো আরেকটু অপেক্ষা করাই, কারণ আরেকটু অপেক্ষা করালে আপনার আগ্রহটা আরো বেশি বেশি বেড়ে যাবে যে মিরাজ কি বলেছিল তার জীবন সম্পর্কে। তো বন্ধু, অবশ্যই অপেক্ষা করুন। আর বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি যে আপনি কিন্তু এই পোস্টটি যত বেশি শেয়ার করবেন, আপনার নেক্সট উইকে কিন্তু সেই চান্সেসটি বেড়ে যাচ্ছে, যেটি হচ্ছে নেক্সট উইকে আপনি আমাদের গুরুতে স্বামীর সঙ্গে কথা বলতে পারছেন। তো বন্ধু, অবশ্যই কিন্তু এই পোস্টটি বেশি বেশি করে শেয়ার করতে হবে আপনাকে। আর বন্ধু, এই মুহূর্তে দেখতে পাচ্ছি পেজে লাইক দিয়েছেন, সাথী রয়েছেন আমাদের সঙ্গে, লাইক দিয়ে মুহূর্তে কানেক্টেড হয়েছেন, আরও রয়েছেন তাসনিয়া তাবাস্তুম রয়েছেন আমাদের সঙ্গে, এই মুহূর্তে লাইক দিয়ে তিনি কানেক্টেড হয়েছেন, আরও রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে পুষ্প, তিনিও কানেক্টেড হয়েছেন। তো বন্ধু, আপনিও কানেক্টেড হবেন। আর বন্ধুরা, আরেকটি কথা জানিয়ে দিতে যাচ্ছি, সেটি হচ্ছে এখন ডিজিটাল কমিউনিকেশনের জন্য অনেক কিছু সহজ হয়ে গিয়েছে, আর ওপি ইউজাররা হলে তো কথাই নেই, কারণ ফ্রিতে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করা যায়। ইয়েস লিসনার, এখন নাম্বার ওয়ান ডিজিটাল ভিডিও নেটওয়ার্ক তোমাদের জন্য রবি নিয়ে এসেছে মাত্র 133 টাকা রিচার্জে, 7 দিনের জন্য 2 GB ইন্টারনেট প্যাকের সাথে 1 GB হোয়াটসঅ্যাপ ফ্রি। তো ইচ্ছে মতো দেশে বিদেশে ফ্রিতে ভিডিও কল করতে পারবে। বিস্তারিত জানতে ভিজিট করতে পারো robi.com.bd রবি। জি বন্ধু, আপনি কিন্তু অবশ্যই এটি করতে পারেন। আর বন্ধুরা, আরেকটি কথা জানিয়ে দিতে চাচ্ছি, বারবার করে যেটি বলছি, অবশ্যই আপনি পোস্টে লাইক দিবেন। লাইক দেওয়ার নিয়মটি তো বলে দিয়েছি, কিভাবে আপনি আমাদেরকে খুঁজে পাবেন, ঢাকা স্পেস এফএম মিস্টার 90.4 গেলেই কিন্তু পেয়ে যাবেন অনেকগুলো পেজ। সেই পেজ থেকে মূল্যবান সেই পেজটি আমাদের, সেই পেজটি খুঁজে পাওয়ার জন্য আপনাকে দেখতে হবে যে পেজে লাইকিং এর পরিমাণটি হচ্ছে 314,000 প্লাস, সেই পেজটি আমাদের রিয়েল ফ্যান পেজ। আর বন্ধুরা, সবাই তো অপেক্ষা করছেন কখন শুনতে পারবেন, আর যারা ফেসবুক লাইভে দেখে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যে আপনারা দেখছেন, খুবই ভালো লাগছে, আমিও দেখছি, বারবার করে দেখছি ফেসবুক লাইভটি। তো বন্ধু, আপনিও দেখতে পারবেন ফেসবুক লাইভে মিরাজ এবং গুরুতে স্বামীর সেই কথোপকথন, অনেক অনেক আকর্ষণীয় কিন্তু অনেক মুহূর্ত রয়েছে, সেই মুহূর্তগুলো দেখে আপনার কেমন লাগছে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর এই মুহূর্তে আর কি অপেক্ষা করাবো, মনে হয় না অপেক্ষা করানো ঠিক হবে। তো বন্ধু, এই মুহূর্তে আপনি একটু নড়চড়ে বসুন, কারণ আর কিছুক্ষণের মধ্যে শুনতে পাচ্ছেন মিরাজ এবং গুরুদেবের স্বামী সেই কথাগুলো। তো বন্ধু, আপনাকে আবারও মনে করে দিচ্ছি, আপনার কেমন লাগছে এই মুহূর্তে অনুভূতিগুলো অবশ্যই আমাদেরকে জানাবেন ঢাকা স্পেস এফএম মিস্টার 90.4-এ, আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আর বন্ধুরা, এই মুহূর্তে চলে যাচ্ছি মিরাজ এবং গুরুদেবের স্বামীর কথোপকথনের সঙ্গেই, থাকুন।
চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো সাধিয়ে এনে দেশটারে বুকে বেঁধে রাখি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কষ্টে আহাজারি করি, চলো প্রিয়তমার চোখে রাখি চোখ, কানে কানে বলি জান আমি তোমাকে অনেক ভালোবাসি, প্রাণের চাইতে প্রিয় মা তুমি, প্রিয় এই মাতৃভূমি, চলো মাকে ভালোবেসে আরেক দফায় মরি। আচ্ছা, কে ডাকে ভাবি ভালোবাসার ফেরিওয়ালা, চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাঁধবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে, এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। বিশ্বাস করেন, যখন বাংলাদেশের কথা বলি, যখন ভালোবাসার কথা বলি, তখন এই দেশটারে যারা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে দারুণ এক উচ্চতায় নিয়ে গেছে, সে মানুষের কথা খুব করে মনে হয়। আমরা হয়তো দেখি বাইরের দারুণ পোশাকটা, কখনো চিন্তা করে দেখি না পোশাকটা আসার আগ মুহূর্তে ওই লোকটির কষ্টের মুহূর্তগুলো কেমন ছিল। আমরা শুধুই দেখি হয়তো সফলতা, কিন্তু পেছন ফিরে কখনো দেখা হয় না তার শৈশব কৈশোরে কত কষ্ট, কত কাদামাখা আছে শরীরটাতে, কত রকমের ঘাম, কত রক্ত পানি হয়েছে এই শরীর থেকে। আমরা শুধুই দেখি যে দারুণ সিংহাসনের সামনে বসে আছে, ক্যামেরার ফ্ল্যাশ, সাংবাদিকদের পেছনে পেছনে ছুটানো, পাপারাজ্জিরা ব্যস্ত সেই মানুষটাকে নিয়ে। কখনো ভেবে দেখা হয় না সে মানুষটার পিছনে কি পরিমাণ পরিশ্রম লুকায় আছে, সেই পরিবারে কি পরিমাণ পরিশ্রম লুকায় আছে, স্রোতের বিপরীতে সাঁতার কাটতে গিয়ে সে মানুষটা কত বেশি কষ্টের শিকার হল। এক্স্যাক্ট, আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি সেই মানুষকে, যে মানুষ ইটসেল ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিতে পারবে যে আমাদের জীবনে সত্যি সামনে যাইতে গেলে কি পরিমাণ স্যাক্রিফাইস করা উচিত, কি পরিমাণ স্রোতের বিপরীতে সাঁতার কাটা উচিত। বাংলাদেশের ক্রিকেট জগতে উদীয়মান তারকা, বাংলাদেশ ক্রিকেটকে দারুণভাবে নেতৃত্ব দিয়েছে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে, যে ম্যান অফ দ্য টুর্নামেন্ট ছিল, তখনই সে জানান দিয়েছিল পুরো বিশ্ববাসীকে যে দারুণভাবে এগিয়ে আসছে কেউ একজন যে সামনে থেকে বাংলাদেশের ক্রিকেটকে আরও বেশি সমৃদ্ধ করবে। সে মানুষটি আজ আমাদের সাথে উপস্থিত। এক্স্যাক্টলি সেই মানুষটি গত বছর ইংল্যান্ডের সাথে টুর্নামেন্টে, ম্যান অফ দ্য টুর্নামেন্ট, সবাই বিশ্ববাসী তাক লাগিয়ে দিয়েছিল যে মানুষটি, সেই মানুষটি আমাদের সাথে উপস্থিত। অনেক ভালো লাগা, দারুণ ভালোবাসার সাথে স্বাগত জানাচ্ছি মেহেদী হাসান মিরাজকে।
থ্যাংক ইউ, আপনাদের সাথে আসতে পেরে আমিও আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং খুব ভালো লাগতেছে আপনার সাথে ফার্স্টে সাক্ষাৎ হয় এবং আপনার কথা শুনতেছি মনোযোগ দিয়ে, এটাও খুব ভালো লাগতেছে। আসলে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হচ্ছে ইনশাআল্লাহ।
তোমার বয়স যদি আমি কনসিডার করি, 18 অক্টোবর, রাইট? অক্টোবর 97, রাইট?
রাইট,
অক্টোবর 97 হলে 20 বছর ছুঁই ছুঁই। হ্যাঁ
হ্যাঁ,
আমার বয়স ও প্রায় হাফ অফ। সো এই অর্ধেক বয়সে তুমি বা যত দূর এগিয়েছো তুমি, তার জন্য আমি এত বড় হওয়ার পরেও দাঁড়িয়ে তোমাকে আমি ট্রিবিউট জানাচ্ছি, স্পেশাল ট্রিবিউট আমার সমস্ত শ্রোতা বন্ধুদের পক্ষ থেকে।
থ্যাংক ইউ,
অনলি ফর ইউ।
থ্যাংক ইউ,
এই সম্মান তুমি ডিজার্ভ করো।
না আসলে আসলে খুব ভালো লাগে, আসলে আপনারা যখন সবাই সাপোর্ট করেন, বাংলাদেশের মানুষ যখন সাপোর্ট করে আমাদেরকে, খুব ভালো লাগে নিজের কাছে। এবং সবচেয়ে ভালো লাগে যেটা আসলে দেশের হয়ে ক্রিকেট খেলাটা, আসলে এটা আসলে অনেক বড় একটা ফিলিংস এর ব্যাপার।
তুমি ডিজার্ভ করো, তুমি ডিজার্ভ করো।
আসলে বলবো যেটা আসলে আমাদের দেশে একটা সময় কিন্তু কেউ এরকম চিন্তা না, ওরকম আমাদের দেশকে নিয়ে ওরকম কেউ ভাবতো না, বা সবাই সবসময় বাংলাদেশ তুচ্ছ করতো। বাট এখন কিন্তু আমাদের দেশকে নিয়ে সবাই চিন্তা করে, সবাই রেসপেক্ট করে, ভালো বলে। এই জিনিসটা আসলে মানে ভিতরে অনেক লাগে, খুব ভালো লাগে বাংলাদেশ।
মিরাজ, আমি ব্যক্তিগতভাবে কেন তোমাকে এত সম্মান করলাম জানো, এই যে কয়েকদিন আগে ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুরে সবাই, ওখানে একটা স্ট্রিট ড্যান্স হয়, সেখানে বিভিন্ন দেশের লোকজন বসে দেখতেছে, তো নাচের এক পর্যায়ে ওরা জিজ্ঞেস করতেছে কে কোন দেশ থেকে এসেছেন, ও আচ্ছা ইউএসএ না আমেরিকা, ও হুইচ প্রভিন্স, কোন জায়গা, এভাবে কথা বলছে।
হ্যাঁ,
ইতালি, আগ্রহ দেখাচ্ছে সবার ব্যাপারে। বাট যখন আমি বললাম যে আমি বাংলাদেশ থেকে এসেছি, তখন আর পরবর্তী কথা বা অন্য কোন ইনফরমেশন জানতে চাইলো না। বাট আজকে তারিখে যখন দেখি বাংলাদেশকে ক্রিকেটের কল্যাণে, তোমাদের কল্যাণে, গোটা ওয়ার্ল্ড ব্যাপী এরকম বিখ্যাত দারুণ এক জায়গাতে বাংলাদেশকে নিয়ে গেছে, তখন গর্ব হয়, তখন মনে হয় যে আর খুব বেশি দিন দূরে না যেদিন একদম গর্ব করে আমার মতো এতেশাম বুক ফুলিয়ে হাঁটবে বিদেশের মাটিতে,
ইনশাল্লাহ
সবাই চিনবে এটা মিরাজের দেশ বাংলাদেশ,
ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ,
এবং হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমি আমার মনে হয় সবাইকে সাথে নিয়ে এর জন্য এত বেশি শ্রদ্ধা জানাতে মন চাচ্ছি, মন ভরতেছে না মিরাজ, আরো শ্রদ্ধা কেমনে।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে শ্রদ্ধা বলবো যেটা আসলে, থ্যাংক ইউ আপনাদের জন্য, আসলে বাংলাদেশের মানুষের জন্য, আসলে কিছু করতে পারলে নিজেকে অনেক ভালো লাগে। এবং দেখেন যে আসলে আমরা ক্রিকেট খেলি, আমরা যখন মাঠে ক্রিকেট খেলি তখন তো অবভিয়াসলি প্রেশার থাকে, বাট তারপর আমার কাছে মনে হয় যখন চিন্তা করি যে 16 কোটি 17 কোটি মানুষের প্রতিনিধিত্ব হয়ে আমি খেলছি, যখন এই যে একটা চিন্তা ভাবনা করি, তখন কিন্তু আসলে তখন আমি আর নিজের নিয়ে চিন্তা করা হয় না, তখন কিন্তু পুরো দেশ চলে আসে, মানে মাতৃভূমির যে একটা টান নার থেকে এটা আসলে চলে আসে। বাট এই ফিলিংসটা আসলে আমি মানে এখন বলে বোঝাতে পারতেছি না, বাট আমরা যখন খেলি তখন আমাদের আসলে অনেক সময় যখন আমাদের খেলার মাঠে প্রথম থেকে শুরু হয়ে যায়, শুরু হওয়ার আগে যে জাতীয় সঙ্গীত গাওয়া হয়, তখন কিন্তু আমাদের শরীরে সব কয়টা পশম দাঁড়িয়ে যায়, ইভেন নট অনলি আমার একার, প্রত্যেকটা প্লেয়ার এবং সবার। সো এই যে একটা অনুভূতি, এই যে একটা ফিলিংস দেশের প্রতি ভালোবাসা, আসলে এটা আসলে অনেক বড়। এটা আসলে মনে হয় না যে সবকিছুর বিনিময়ে এগুলো পাওয়া যায়। অবভিয়াসলি আমি থ্যাংক ইউ জানাবো, এবং সবকিছুর মালিক হলো আল্লাহ, সবকিছু আল্লাহই করে দিয়েছে, আল্লাহর অশেষ রহমত ছিল আমাদের দেশের প্রতি, আমাদের মানুষের প্রতি, এর জন্য এরকম আমাদের দেশকে এত সম্মান করেছে ওয়ার্ল্ডের বুকে। আশা করি ইনশাল্লাহ আরো অনেক বড় সম্মান সামনে দেখবো, ইনশাল্লাহ ইনশাল্লাহ চেষ্টা করবো মানুষের, দেশের মানুষের সম্মান নিয়ে আসতে, এবং আমরাও ভালো কিছু করে যেন দেশের মানুষকে খুশি করতে পারি সবসময়।
তুমি কথা বলছো, আমি যে পিকচারাইজ করার চেষ্টা করেছিলাম, ইংল্যান্ডের মাঠে প্রথম দুরুদুর বুকে মাত্র 19 বছরের একটা ছেলে নামতেছে, গোটা গ্যালারি হয়তো ভর্তি, সবুজ মাঠ, 22 গজ প্রস্তুত সবকিছু, এবং হয়তো কিছু প্রবাসী চেঁচিয়ে উঠছে যে বাংলাদেশ বাংলাদেশ, কারণ বাইরে থেকে তো আরো বেশি ওই আগ্রহটা বেড়ে যায়, বাংলাদেশের পতাকা উঠছে তোমাদের কারণে এবং জাতীয় সঙ্গীত, তখন আসলেই মনে হয় মনের মধ্যে অন্যরকম এক এক প্রণোদনা তৈরি হয়, অন্যরকম এক।
অবভিয়াসলি এটা আসলে বলবো, যেটা যেটা বলতেছিলাম যে যখন আমাদের দেশ স্বাধীনতা অর্জন করেনি তখন কিন্তু আমাদের আমাদের যারা শহীদ হয়ে আমাদের দেশকে স্বাধীন করেছে তাদের জন্য কিন্তু আমরা এখন পর্যন্ত বাংলাদেশ পরিচিত হয়েছি। দেন তারপরে এখন আমরা বিশ্বের বুকে বাংলাদেশকে পরিচিত করছি আমাদের ক্রিকেট খেলার মাধ্যমে, কিন্তু তারাও যে আমাদের অবদান রেখে গিয়েছেন তাদের জন্য কিন্তু আমরা এখন বিশ্বের বুকে আমরা বাংলাদেশকে চিনাতে পারতেছি। এটাও আসলে অনেক বড় একটা পাওয়া আমার কাছে যে বাংলাদেশ টিমে খেলছি, এবং আমি তাদেরকে রেসপেক্ট করি যারা 30 লক্ষ শহীদ হয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে, এবং ওই টাইমে আমাদের দেশকে অন্য দেশ থেকে আমাদের দেশকে বাঙালি পরিচিত করেছে। আমি তাদেরকে সালাম জানাই এবং রেসপেক্ট করি মন থেকে, এবং আমি তাদের জন্য দোয়া করি সবসময় আল্লাহ তাআলা যেন তাদেরকে সবসময় এখন বর্তমান বেহেস্তে নসিব করুক ইনশাল্লাহ। এবং এটাই আসলে খুব ভালো লাগে নিজের কাছে,
ভালোবাসা বাংলাদেশের লিসেনারদের কাছে সেই তথ্যগুলো সেই শিক্ষাগুলোই পৌঁছানোর ব্যাপার, এটাকেই ফিলোসফি বলে, যেখানে পুরো বাংলাদেশটাকে মিরাজের মতো এত কম বয়সে একটা মানুষ পুরো বাংলাদেশটাকে বুকে ধারণ করে চলছে, যে কারণেই হয়তো এই ধরনের পারফরমেন্স করা, এ ধরনের প্যাশন এবং খেলার প্রতি দেশের প্রতি এ ধরনের ডেডিকেশন সম্ভব। একদম ছোটবেলা, যে ছোটবেলাতে অনেক রকমের কষ্ট, অনেক স্যাক্রিফাইস, বাবা মা পুরো পরিবারটাকে একটা সময় হয়তো ছিল যখন অনেক কষ্টের ভিতর দিয়ে যেতে হয়েছে, নিজের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য একার যুদ্ধ একাই লড়তে হয়েছিল, কেমন ছিল সেই শৈশব?
আসলে একটা জিনিস বলবো যে আসলে একটা মানুষ কখনো একেবারে বড় হতে পারে না, একটা মানুষ বড় হওয়ার পিছনে তার অনেক কারণ থাকে এবং অনেক পরিশ্রম থাকে এবং অনেক মানুষের সহযোগিতা লাগে, একটা মানুষ কখনোই সে একা একা উপরে যেতে পারে না, প্রত্যেকটা সমন্বয় কিন্তু মানুষ বড় হয়। আমার লাইফটা ওই রকমই হয়েছে, আমি আজকে আল্লাহর অশেষ রহমতে এই পর্যন্ত এসেছি। আসলে আমি নিজে একা আসিনি, আমি বলতে পারবো না যে আমি শুধু আমার নিজের যোগ্যতা বা আমি একা একাই এখানে এসেছি, আমি আমার আমি এখানে আসার পিছনে প্রত্যেকটা মানুষের অবদান আছে এবং প্রত্যেকটা জিনিসের অবদান আছে।
মিরাজ কেমন ছিল ছোটবেলা?
ছোটবেলাটা আসলে বলবো, আমি যখন খুবই ছোট, সবাই জানে আমার গ্রামের বাড়ি খুলনাতে, বাট আমার অরিজিনাল গ্রামের বাড়ি হলো বরিশাল।
বরিশাল,
হ্যাঁ, ওখানে আমি জন্মগ্রহণ করি, আমার দাদা বাড়ি আমার নানা বাড়ি সবই বরিশালে।
8 বছর বয়সে মানে খালিশপুরে আসো?
তো 8 বছর বয়সে আমি খালিশপুরে আসি, আমার বাবা তখন গাড়ি চালাতো মাইক্রো, তখন থেকে আব্বু নিয়ে আসে আমাকে, কিন্তু গ্রাম থেকে আমি ক্রিকেট খেলতাম তখন, গ্রামে তো আমরা এলাকা পাড়া পাড়া ক্রিকেট খেলতাম, আমার চাচারা ছিল
টেনিস বলে খেলতাম না, টেপ টেনিস,
টেনিস বলে খেলতাম, টেপ টেনিস বলে খেলতাম, কিন্তু যখন টিভিতে খেলা দেখতাম তখন এটা আসলে 2005 সালে এরকম 3-4 এরকম যখন টিভিতে খেলা দেখতাম তখন তখন দেখতাম কাঠের বলে, তখন তো বুঝতাম না যে ক্রিকেট বল, কাঠের বলে খেলা হতো, ডিউস বল এগুলো বলতাম। তখন আমরা করতাম কি, বাঁশ আছে না, বাঁশের যে
গুড়ি
গুড়ি মানে বাঁশের যে গুড়ি ওটা দিয়ে আমরা
গোল করে
চেঁচে নিয়ে বল বানাতাম, এবং কলা গাছ আছে, কলা গাছের যে খোল আছে
ওটা দিয়ে প্যাড,
ওটা দিয়ে প্যাড বানাতাম, এবং ব্যাট বানাতাম হলো যে তারপর আমরা খেলতাম, মাঝে মাঝে ইচ্ছা করে প্যাডে লাগাতাম বল, ব্যাট দিয়ে খেলতাম না, কারণ মজা পেতাম যে টিভিতে দেখতাম যে বল এসে পায়ে লাগে আউট হয়ে যায়। এই যে চাচাদের সাথেই গ্রামে বই এটা স্টার্ট করি, তারপরে আস্তে আস্তে খেলা শুরু হয় এই পাড়ার সাথে ওই পাড়া খেলি গ্রামে।
এটা কি বরিশালের কথা?
হ্যাঁ, বরিশালের কথা বলছি।
আচ্ছা,
ওখানে এরকম এই পাড়ার সাথে এই পাড়া এই পাড়ার সাথে এরকম পাড়ার সাথে খেলি। তারপর হঠাৎ করে আব্বু আমাদেরকে খুলনা শিফট করে, বরিশাল থেকে চলে আসে খুলনাতে। তখন খুলনাতে খালিশপুরে থাকে,
খালিশপুরে
খালিশপুরে আসাতে ওই সুবাদে ওই যে ক্রিকেট খেলার যে একটা নেশা, ছোটবেলা থেকেই গ্রামে বসে খেলতাম, ওই নেশা তো আর কখনোই যায় না। তা মানুষের যদি একটা নেশা থাকে ওই নেশা কিন্তু ত্যাগ করা খুবই টাফ। তো ওখান থেকে ইনশাল্লাহ চলে আসি আসার পরে। কিন্তু হ্যাঁ আমি খেলতাম, বাট আমার বাবা আসলে ক্রিকেট খেলা এরকম পছন্দ করতো না, বাট তার ধারণা ছিল হয়তো ক্রিকেট খেললে খারাপ হয়ে যাবে, সরকারি চাকরি করুক ভালো কোনো কিছু করুক, বাট ক্রিকেট খেলে যে টাকা ইনকাম করা যাবে বা সম্মান আছে তারপরে সবাই সফল হওয়া যাবে, আসলে সে তো ক্রিকেট খেলা ওরকম বুঝতো না। আমার ফ্যামিলিতে কেউ ক্রিকেট খেলা বুঝতো না, বাট এখন দেখতে 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 এখন খেলে এখন বুঝে। বাট ওই টাইমটা আমাকে প্রচুর মারধর করতো, যখনই মাঠে যেতাম প্রচুর পিটাইতো আব্বু। আমার লাইফে আমি মনে হয় সবচেয়ে বেশি মার খেয়েছি ক্রিকেট খেলার জন্য সবচেয়ে। তা ওই টাইমটা আসলে খালিশপুরে আসলাম, আমার এলাকার বড় ভাই আছে আমার কাশীপুরে, ওখানে একটা ছোট্ট একটা প্রাইমারি স্কুল মাঠ ছিল। তো ওই প্রাইমারি স্কুলে আমরা খেলতাম প্রতিদিন বিকালে এবং শুক্রবারে খেলতাম। আমাদের একটা টিম ছিল স্বাধীন একাদশ, মানে ওইটা হচ্ছে বড়দের টিম, টেপটেনিস টিম খুলনাতে। তো ওই টিমের সিনিয়র প্লেয়ারদের সাথে আমি যেতাম, বল টেনিস বল এগুলো নিয়ে যেতাম ইসতাম। আমি তো খুব ছোট তখন, কত বয়স, 8-9 বছর বয়স তখন যখন আসি। তারপরে খেলতাম, খেলার পরে যেতাম পালিয়ে পালিয়ে যেতাম, কারণ বাবা তো পছন্দ করতো না। যেদিনকে ধরতো সেদিনকে মনে করেন যে অবস্থা খারাপ হয়ে যায়।
একটা তথ্য জানিয়ে রাখি, কাশি দিচ্ছে যখন, তথ্যটা বলতে চাচ্ছিলাম না, মানে ইজ লাইক মাই ব্রাদার, মানে ওর গায়ে কিন্তু এখনো হালকা জ্বর, বাট সে যেহেতু কথা দিয়েছিল সে কারণে এই অবস্থাতেই বলল যে না আমি কথা দিয়েছি, শ্রোতারা দর্শক আমার জন্য ওয়েট করবে, আমি যাই এবং এই প্রোগ্রামটা আমি করতে চাই। থ্যাংক ইউ এখনো মনে হয় এখনো জ্বর কিছুটা আছে, বাট থ্যাংক ইউ এই প্যাশন, এই ডেডিকেশন, এই যে কথা দিয়ে কথা রাখতে পারা, এই মানবীয় গুণগুলো একটা মানুষকে আসলে এগিয়ে নেয়। থ্যাংক ইউ।
বন্ধু শুনছেন ভালোবাসার বাংলাদেশ, সীমা রয়েছে আপনাদের সঙ্গে। আর আসলে কথা দিয়ে কথা রাখা এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার, কারণ সবাই কিন্তু এটি পারে না। আমাদের জনপ্রিয় ক্রিকেটার জি মেহেদি হাসান মিরাজ কিন্তু কথা দিয়ে কথা রেখেছে আমাদের ভালোবাসার বাংলাদেশের সকল বন্ধুদের সঙ্গে, তার জীবনের গল্প শেয়ার করছে। তো বন্ধু অবশ্যই কিন্তু আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আর আপনি তো শুনছেন মেহেদি হাসান মিরাজকে, আমাদের জাতীয় দলের ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ, যে গতকালকে ইংল্যান্ডে গিয়েছে এবং ইংল্যান্ডে যাওয়ার পূর্বে কিন্তু তিনি তার জীবনের গল্প, তার একদম ছোটবেলা থেকে আপনার শুনছেন, একদম বেড়ে ওঠা থেকে শুরু করে সবকিছু কিন্তু তিনি আমাদের সঙ্গে শেয়ার করছেন। আর আমরা সবকিছু কিন্তু অত্যন্ত মনোযোগ সহকারে শুনছি, আসলে অনেক বেশি ভালো লাগছে। আর বন্ধুরা যারা দেখতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই দেখবেন ফেসবুক লাইভে, আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে টাইপ করবেন ঢাকা স্পেস এফএম স্পেস 90.4, লিখলে কিন্তু পেয়ে যাবেন পেজগুলো। সেখান থেকে যে পেজে লাইকিং এর পরিমাণটি হচ্ছে 315,000 প্লাস, সেই পেজ থেকে আপনি সিলেক্ট করবেন, সেখানে আপনি লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করবেন। প্রথম একদম প্রথম যে পোস্টটি দেওয়া হয়েছে সেটিতে কিন্তু রয়েছে আমাদের জাতীয় দলের ক্রিকেটারকে, আপনি মিরাজকে দেখতে পাচ্ছেন এবং গোরুয়েতে শান্ত সঙ্গে রয়েছে। তো তাদের সেই মুহূর্তগুলো, সুন্দর সুন্দর মুহূর্তগুলো দেখতে হলে অবশ্যই আপনাকে ফেসবুক লাইভে চলে যেতে হবে। আর বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঠিক এই মুহূর্তে আমাদের সঙ্গে ফেসবুকে লাইক দিয়ে কানেক্টেড হয়েছেন শুভ রয়েছেন আমাদের সঙ্গে, আরও রয়েছেন তাসফিয়া রয়েছেন আমাদের সঙ্গে, তিনি মাত্র আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন। বন্ধু অনেক ধন্যবাদ। সোহাগ সেন রয়েছেন, মামুন খান রয়েছেন, আপনিও কিন্তু চাইলে লাইক দিয়ে এক্ষুনি আমাদের সঙ্গে কানেক্টেড হয়ে যাবেন। আর বন্ধুরা যারা শেয়ার করছে তাদেরকে বলছি বন্ধু বেশি বেশি করে শেয়ার করুন, কারণ শেয়ার করলে কিন্তু নেক্সট উইকে আপনি হয়ে যাবেন সেই লাকি উইনার যে কিনা আমাদের গুরুয়েতে শামের সঙ্গে কথা বলতে পারছেন, আমাদের সঙ্গে কথা বলতে পারছেন। তো এই চান্সেসটি কিন্তু একদমই মিস করা যাবে না। যদিও লাস্ট দুইটা উইকে কিন্তু নেটওয়ার্ক কিছু প্রবলেমের কারণে আমরা তাদেরকে লাইভে নিতে পারিনি, তো আন্তরিকভাবে দুঃখিত বন্ধু, নেক্সট উইকে আশা করছি অবশ্যই নিয়ে নিতে পারবো। আর বন্ধু আমার আইটি উচ্চগতির হোম ইন্টারনেট এখন মিরপুর ও সিলেটে এপ্রিল মাস ব্যাপী নতুন সংযোগ গ্রহতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে সিলেট থেকে 3 জন ও মিরপুর থেকে 3 জনকে ঢাকা এফএম এর ভালোবাসা বাংলাদেশের প্রোগ্রামে করে ঘুরাতে স্বামীর কাছ থেকে সরাসরি পুরস্কৃত করা হবে। এবং বন্ধু আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি আমার আইটি হোম ইন্টারনেটের ফিচার সমূহ, বাফারলেস ইউটিউব আপনি পাচ্ছেন, এবং পাচ্ছেন কানেক্টিভিটি উইথ অপটিক্যাল ফাইবার, ওয়ান ফ্রি রিয়েল আইপি, লো ল্যাটেন্সি ফর গেমার্স। তো বন্ধু অবশ্যই আমার এটি আপনাকে নিতে হবে, আর যেহেতু আপনাকে ফেসবুক লাইভে দেখতে হবে, ফেসবুক আমাদের সঙ্গে কানেক্টেড হতে হবে, তো অবশ্যই আপনাকে আমার এটি ব্যবহার করতে হবে। নূর হাবিব সিলন রয়েছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন এই মাত্র তিনি অ্যাড হলেন, খুলনা থেকে আমাদেরকে শুনছেন, অনেক ধন্যবাদ সিলন আপনাকে। ওবায়দুল হক এম কে রয়েছেন আমাদের সঙ্গে, তিনি রাজশাহী থেকে আমাদেরকে শুনছেন, তাসনিম আমাদেরকে হ্যালো জানিয়েছেন। রানা ফকির রয়েছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন লাভ ইউ গুরু, লাভ ইউ মিরাজ ভাইয়া, লাভ ইউ অল, আসলে অনেক অনেক ভালোবাসা, এবং যারা অনেক কষ্ট করে আমাদেরকে এত এত উৎসাহ অনুপ্রেরণা যোগান তাদেরকে তো সবসময় বেশি বেশি করে ধন্যবাদ। আর বন্ধু আপনি কিন্তু অবশ্যই লাইভ দেখুন, লাইভ দেখতে হলে আপনাকে অবশ্যই ফেসবুকে ভিজিট করতে হবে, ঢাকা স্পেস এফএম 90.4 আপনি চলে যাবেন, সেখানে গেলে কিন্তু দেখতে পারবেন যে প্রথম যে পোস্টটি রয়েছে সেটি কিন্তু আমাদের জনপ্রিয় ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ সেখানে রয়েছে, এবং রয়েছে গুরু এহতেশাম। সবারই অনেকটা ইচ্ছা থাকে যে আমরা একদম লাইভ দেখবো, বরাবরই আপনারা বলে থাকেন যে লাইভ আমরা দেখতে পাচ্ছি না, কিভাবে দেখবো, সো আপনার এই চান্স কিন্তু একদমই মিস করা যাবে না। আর বন্ধুরা আপনাদেরকে আরেকটি কথা জানাতে চাচ্ছি, সেটি হচ্ছে আপনি কিন্তু অবশ্যই পোস্টটি বেশি বেশি করে শেয়ার করুন, আমাদের যে ঢাকা এফএম এর পেজটি রয়েছে সেই পেজটিতে আপনাকে লাইক দিতে হবে, লাইক দিয়ে আপনি আমাদের সঙ্গে কানেক্টেড হয়ে যান, কারণ লাইক দিলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই পোস্টটি, যে পোস্টটি আমরা দিয়েছি। তো অবশ্যই কিন্তু আপনাকে এই লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আর বন্ধুরা একটি কথা জানিয়ে চাচ্ছি, একটু আগে আমার একটি কথা আপনাদেরকে বলেছি, আমার একটির সঙ্গে আপনাকে কিন্তু যোগাযোগ করার নিয়মটি আপনাকে জানিয়ে দিচ্ছি যে আপনি কিন্তু অবশ্যই কল করবেন 09611333777, আবারও বলছি 09611333777, অবশ্যই কিন্তু কল করে বিস্তারিত আপনি জেনে নেবেন। আর ঠিক এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইক দিয়ে কানেক্টেড হয়েছেন এমডি আলাউদ্দিন, জালাল আহমেদ রয়েছেন আমাদের সঙ্গে, রিহানা আক্তার, রুহুল আমিন রয়েছেন, রাজু আহমেদ ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন, মেহেদী হাসান রয়েছেন, সায়েদা আফরোজ দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হয়েছেন, তিনি মাত্র লাইক দিয়েছেন। আপনি কিন্তু লাইক দিয়ে আমাদের এই পোস্টে দেখতে পারেন, এবং আমাদের জনপ্রিয় ক্রিকেটার, আমাদের সবার অনেক পছন্দের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজকে আপনি দেখতে পারবেন, এবং গুরু এহতেশামকেও দেখতে পারবেন। তুলি খান রয়েছেন আমাদের সঙ্গে, তিনি দেখেছেন দুজনকেই অনেক বেশি ভালো লাগছে, আসলে অনেক বেশি চমৎকার লাগছে কিন্তু দেখতে, আপনি যদি দেখতে চান অবশ্যই ফেসবুক লাইভে ভিজিট করুন বন্ধু। আর বন্ধুরা বারবার করে বলছি, আপনি যদি দেখতে চান আপনাকে কিন্তু অবশ্যই ঢাকা এফএম এর পেজটি প্রথমে খুঁজে পেতে হবে, যে পেজটি খুঁজে পাওয়ার জন্য আপনাকে অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে ঢাকা স্পেস এফএম স্পেস 90.4, লিখলেই পেয়ে যাবেন পেজগুলো, সেখান থেকে রিয়েল পেজটি চেনার জন্য আপনার যে কাজটি করতে হবে একটু খেয়াল করে দেখতে হবে যে এই পেজ লাইকিং এর পরিমাণটি 315,000 প্লাস, সেই পেজটি আমাদের রিয়েল ফ্যান পেজ, সেই পেজটিতে আপনি ঢুকবেন এবং প্রথমে পেয়ে যাচ্ছেন আমাদের আজকের ভালোবাসার বাংলাদেশের পোস্টটি, যেখানে আপনি দেখতে পারবেন জনপ্রিয় ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ রয়েছেন আমাদের সঙ্গে, আর তার জীবনের কথা তো আমরা শুনছি, আরো অনেক কথাই বাকি রয়েছে, আর অনেক কথাই আমরা শুনবো, সবে মাত্র তো শুরু করেছে মিরাজের জীবনের কথা, তার ছোটবেলার কথা, একদম ছোটবেলার কথা হচ্ছিল, আমরা আরো অনেক কিছু শুনবো, তিনি কিভাবে ক্রিকেট জগতে আসতেন, এখন পর্যন্ত তার এই যাত্রাটা কেমন চলছে সবকিছু কিন্তু আমরা জানবো। আর বন্ধু মিরাজের এই গল্পটা আপনি অবশ্যই শেয়ার করবেন, আপনার যে ফেসবুক রয়েছে সেই ফেসবুক অ্যাকাউন্ট থেকে অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন যে চান্সেস, সেটা হচ্ছে নেক্সট উইকে গুরু এহতেশামের সঙ্গে অবশ্যই আপনার কথা বলার সুযোগটি আমরা করে দেব। তো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন, আর এই মুহূর্তে ছোট্ট একটি গানের বিরতিতে যাচ্ছি, নতুন আরেকটি ঘন্টায় ফিরব, সঙ্গেই থাকুন।
দিন 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 তো ভুলে যা বেশ 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 সবার বাংলাদেশ যাও এগিয়ে আমার বাংলাদেশ দামাল ছেলে খেলবে আছে জয় নেশায় হেসে খেলে ভাঙবে উইকেট বারে বারে বাংলা মায়ের দামাল ছেলে খেলবে আছে তারে জয় নেশায় হেসে খেলে ভাঙবে উইকেট বারে বারে আবার বাংলাদেশ যাও এগিয়ে আবার বাংলাদেশ বেশ 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 সাবার বাংলাদেশ যাও এগিয়ে আবার বাংলাদেশ সবাই গাইছে সবাই করতালি মাঠে বিশ্বকাপের স্বপ্ন দেখে প্রাণে জোয়ার ওঠে বুঝে সবাই গাইছে সবাই করতালি মাঠে বিশ্বকাপের স্বপ্ন দেখে প্রাণে জোয়ার ওঠে আবার বাংলাদেশ যাও এগিয়ে আমার বাংলাদেশ বেশ বেশ আবার বাংলাদেশ যাও এগিয়ে আমার বাংলাদেশ বেশ 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 আবার বাংলাদেশ যাও এগিয়ে আমার বাংলাদেশ বেশ 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 আবার বাংলাদেশ যাও এগিয়ে আমার বাংলাদেশ বেশ 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 আবার বাংলাদেশ যাও এগিয়ে আমার বাংলাদেশ
যমুনা রেফ্রিজারেটর টাইম চেক এখন সময় রাত ১২টা
সুরাইয়া মাহমুদা যমুনা রিসার্চ সেন্টার
যমুনা আমার প্রয়োজন বোঝে আমার ফ্রিজে রাখা খাবারগুলো প্রতিদিনই নষ্ট হয়ে যাচ্ছিল এ কারণেই আমি এমন একটি ফ্রিজ খুঁজছিলাম যাতে ক্ষতিকারক সিলিকন একদমই ব্যবহার হয় না যমুনা সম্পূর্ণ সিলিকন মুক্ত 100% ফুড গ্রেডেড ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করেছে স্বাস্থ্যকর ফ্রিজ আর আমি টোটালি টেনশন ফ্রি যমুনা আমার প্রয়োজন বোঝে
হ্যাঁ দশটা স্টেশনে এখন ঢাকা FM পুরো বাংলাদেশ জুড়ে সারা দেশে সবার সাথে ঢাকা FM 90.4
ভালোবাসার বাংলাদেশ বন্ধু নতুন আরেকটি ঘন্টায় ইমা হাজির হয়ে গিয়েছি আর আজকে ভালোবাসা বাংলাদেশ তো অবশ্যই অনেক বেশি বেশি আনন্দ ঘন মুহূর্ত পূর্ণ পরিবেশ চলছে এবং সবকিছু মিলে কিন্তু অনেক বেশি ভালো লাগছে আর বন্ধু আরো বেশি ভালো লাগবে কারণ আজকে কিন্তু আমরা শুনছি আমাদের জাতীয় দলের ক্রিকেটার জনপ্রিয় ক্রিকেটার মেহেদি হাসান মিরাজের জীবনের গল্প এবং গুরুতে শান্ত সঙ্গে রয়েছে আর যারা দেখতে চান সবসময় দেখতে চান আমাদের প্রোগ্রামগুলো তাদের জন্য আজকে একটি সুবর্ণ সুযোগ কিন্তু কারণ আপনি কিন্তু ফেসবুক লাইভে আমাদেরকে পেয়ে যাচ্ছেন ফেসবুক লাইভে আপনি দেখতে পাচ্ছেন জনপ্রিয় ক্রিকেটার মেহেদি হাসান মিরাজকে এবং গুরুতে শান্তকে আর তাদেরকে খুঁজে পেতে হলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে টাইপ করুন ঢাকা স্পেস এফএম স্পেস 90.4 লিখুন লিখলে পেয়ে যাবেন অনেকগুলো পেজ সেখান থেকে যে পেজ লাইকিং এর পরিমাণটি ৩,১৫,০০০ প্লাস আরে দেখতে পাচ্ছি এই মুহূর্তে 316,000 প্লাস, ইয়েস, অনেক বেশি ভালো লাগছে আসলে, কারণ আপনারা আমাদের সঙ্গে এত বেশি এত তাড়াতাড়ি কানেক্টেড হবেন আসলে কল্পনার বাইরে। তো অনেক অনেক বেশি ধন্যবাদ যারা এই মুহূর্তে ক্লিক করে লাইকটা আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন। আর বন্ধুরা অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না আজকের পোস্টটি, কারণ শেয়ার করলে আপনি নেক্সট উইকে কিন্তু হয়ে যাবেন সেই লাকি উইনার যে কিনা ঘুরেতে স্বামীর সঙ্গে কথা বলতে পারবে। আর মিরাজের কথা তো শুনছেন, মিরাজের কথা আরো অনেক কথাই আমরা শুনবো 90.4-এ। এবং মিরাজকে লাইভ দেখতে হলে অবশ্যই ফেসবুক লাইভে চলে যান বন্ধু, ফেসবুকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ করে কে থাকে FM 90.4 লিখে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন আমাদের সেই পোস্টটি যেখানে আপনি দেখতে পাচ্ছেন লাইভটি। আর বন্ধুরা এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি থেকে ফিরছি, তো সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না কিন্তু।
শুনছেন ঢাকা FM 90.4, আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের টিরিং রিং সাদে টুইং টুইং।
গোমরা মুখে মুস্কি হাসি, ছোটে বাগে মুস্কি হাসি, মায়ের হাসি বাবার হাসি, মন ভরা
অসাধারণ বিভিন্ন সাথে আপনার জিভ খুশি হয়ে উঠবে আর আপনার মুখে আসবে দারুণ হাসি। স্মাইল কেক মুখে দিতেই ফটে হাসি।
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে।
ভালোবাসার বাংলাদেশ,
বন্ধু শুনছেন ভালোবাসার বাংলাদেশ, সীমা রয়েছে আপনাদের সঙ্গে। আর বন্ধু আম্বার আইনটির আম্বার আইটির উচ্চ গতির হোম ইন্টারনেট এখন মিরপুর ও সিলেটে এপ্রিল মাসব্যাপী নতুন সংযোগ গ্রহীতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে সিলেট থেকে 3 জন এবং মিরপুর থেকে 3 জনকে ঢাকা এফএম ভালোবাসা বাংলাদেশের প্রোগ্রামে আমন্ত্রণ করে গ্রহীতাদের স্বামীর কাছ থেকে সরাসরি পুরস্কৃত করা হবে বন্ধু। আর আম্বার আইটি হোম ইন্টারনেটের ফিচার গুলো আপনাকে জানিয়ে দিচ্ছি। বাফারলেস ইউটিউব আপনি পাচ্ছেন, কানেক্টিভিটি উইথ অপটিক্যাল ফাইবার, 1 ফ্রি রিয়েল আইপি অ্যান্ড লো ল্যাটেন্সি ফর গেমার্স। আর বন্ধুরা আপনাদেরকে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারটি জানিয়ে দিচ্ছি, কম একটু নোট করে নিন, 096-1-333-666 এই নাম্বারটি, সরি 333-777 আবারও বলছি, 096-1-333-777 এই নাম্বারে কিন্তু আপনি অবশ্যই বিস্তারিত জেনে নিতে পারবেন। আর বন্ধুরা আজকে আমরা শুনছি ভালোবাসার বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় ক্রিকেটার, জাতীয় দলে জনপ্রিয় ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের জীবনের গল্প আমরা শুনছি। সবকিছু তো বাকি রয়ে গিয়েছে, আর এখনই আমরা চলে যাব মেহেদী হাসান মিরাজ এবং গুরুয়েতে স্বামীর সেই কথোপকথনে। এবং আপনারা কিন্তু দেখবেন অবশ্যই ফেসবুক লাইভে ঢাকা স্পোর্টস এফএম 90.4 আপনি পেয়ে যাচ্ছেন ফেসবুক লাইভে সব কিছু আপনি দেখতে পাচ্ছেন। তো বন্ধু অবশ্যই ঢাকা এফএম এর পেজে লাইক দিয়ে আপনি কানেক্ট হয়ে যান। আর বন্ধুরা বারবার করে বলছি আপনি অবশ্যই কিন্তু ঢাকা এফএম এর পেজে লাইক দিয়ে কানেক্ট হয়ে আমাদেরকে ফেসবুক লাইভে দেখতে পারবেন। আর বন্ধু অবশ্যই কিন্তু এই মুহূর্তে চলে যাচ্ছি সেই মোমেন্টটিতে, যে মোমেন্টটিতে আমরা থেমে গিয়েছিলাম, আবারও শুনবো মেহেদী হাসান মিরাজ জাতীয় দলের জনপ্রিয় ক্রিকেটার এবং আমাদের সবার পছন্দের গুরুয়েতে স্বামীর সেই কথোপকথনের সঙ্গেই থাকুন।
আমরা শুনছিলাম যে টেপ টেনিসের গল্প ওই যে ওইখানে,
হ্যাঁ, তারপরে যেতাম, যাওয়ার পরে খেলতাম, তারপরে খেলতে খেলতে অনেকদিন বাড়ি ফিরতে অনেকটু লেট হতো, তা ওদিনকে মায়ের খেতাম প্রচুর বাবার কাছে।
মায়ের তো কোনো ই ছিল না, ব্যাকরণ ছিল না, লাইক লাইক হাত পা এজি
লাঠি, তারপরে কিছু হাত মানে যা সামনে থাকতো সে দিয়ে পিটাই,
মানে আমারও রেকর্ড আছে মারতো, তারপর আশপাশে মানুষজন আসতো পিটি ডলে দেওয়ার জন্য। এরকম মাঠ ছিল কি, মাঠের ধরন কি রকম ছিল?
আমার বাবা মাঝে মাঝে ধরে পাচারও দিত, উপরে উঠে একদম নিচে ফেলাইতো।
আচ্ছা, লাইক এভাবে? হ্যাঁ, এটা অবশ্য সৌভাগ্য হয়নি।
হ্যাঁ, ওটাও খেয়েছি অনেক, তা হ্যাঁ, তারপরও বলি, তারপরও মার খেতাম, তারপরও যেতাম। কিন্তু আমার আম্মু খুব ভালো মানুষ, আমার আব্বুও ভালো মানুষ, আম্মু খুব ভালো নরম এবং খুব আল্লাহ ভক্ত মানুষ, সে পুরো মানে নামাজ রোজা তারপরে এগুলো ছাড়া কিছুই বুঝে না সবসময়।
মা তো খুব কষ্ট পেতেন ছেলেকে?
হ্যাঁ, খুব কষ্ট। আর আমার মা হচ্ছে সবচেয়ে আমার প্রতি অনেক উইক,
ইভেন্ট আমি এখন স্টিল ঢাকায় যে আমি ইংল্যান্ডে যাব প্রায় দেড় মাসের জন্য যাব, এখন কিন্তু আমার বাবা মা আসছে আমার সাথে দেখা করতে, আমি খুলনা যেতে পারতেছি না এবং কান্নাকাটি করে সব সময় যখন বাইরে যাই বা দূরে কোনো জায়গায় গেলে সবসময় কান্নাকাটি করে। একটা মাত্র ছেলে তো আমি পরিবারের একটাই ছেলে, আরেকটা হয়তো আরেক ভাই থাকলে বা দুইটা ভাই থাকলে হয়তো একটু কম ভালোবাসা পেতাম, বাট তারপরও আমার মা আমাকে যথেষ্ট ভালোবাসে। হ্যাঁ সেই গল্পে চলে যায়। তা তখন তারপরে আম্মু কষ্ট পেত বা আম্মু ঠেকে আম্মু সেভ করার চেষ্টা করতো, তারপর আম্মু তো পারতো না, তারপর মায়ের খেতাম, অনেক সময় মারধর খেয়ে রাগ করে বাড়ি থেকে চলে যেতাম, আসতাম না। আম্মু ঠিকই খুঁজে বেড়াতো এলাকায়, আমার ওই কাশীপুর এলাকায় আমার ছোট বোনটাকে নিয়ে, তখন তো অনেক পিছিয়ে, ওকে নিয়ে নিয়ে সব এলাকায় ঘুরতো, দেখতো আমার ছেলেটা কোথায়। আমি যায় কোনো জায়গায় থাকতাম না, আমি ঠিক থাকতাম সে বাড়ির উপরে একটা আমার একটা ফ্রেন্ডের বাসা, ওদের বাসায় যেয়ে থাকতাম ম্যাক্সিমাম টাইম, ওখানে থাকতাম আবার চলে আসতাম। তাই এরকম
বাবার প্রচুর রাগ হতো,
তারপর আবার বিকালে চলে আসতাম, তারপর আবার রাত্রে এসে দেখতাম আদর টাদর করতো, তারপরও এই তো এরকম। তারপরে যখন এরকম মারধর খেতে 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 যখন খেলতাম, তারপরেও চালাইতাম, খেলা ছাড়তাম না। হঠাৎ করে একদিন ক্রিকেট বলে আসা, যে আমি এক ক্রিকেট বলে যে খেলাটা, এতদিন তো টেপ টেনিস খেলতাম এলাকার বড় ভাইদের সাথে খেলতাম, বাট এখন ক্রিকেটে আসাটা হলো এটা হলো আমাদের এলাকার এক ভাই ছিল নাম রাসেল, উনি প্র্যাকটিস করতো,
প্রতিবেশী যে ছিল
প্রতিবেশী রাসেল ভাই, উনি প্র্যাকটিস করতো আমার কোচের কাছে আলমান, ওনার কাছে প্র্যাকটিস করতো। তা ওনাকে দেখে আমি মানে টিভিতে খেলা দেখেছি, গ্রামে খেলেছি,
উনি করছিলেন খুলনা একাডেমি,
খুলনা মুসলিম একাডেমি,
মুসলিম একাডেমি, ওকে।
তা আমি যখন খেলতাম ওই গ্রামে খেলতাম, তখন তো আমার শখ ছিল যে ওই বলে খেলার। তারপরে তারপরে চলে
সমস্যা আছে না তো বিরাজ?
না 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 প্রবলেম ঠিক আছে। তারপরে হলো যে আসলাম, আসার পরে রাসেল ভাইকে আমি বললাম সব খুলে, যে আমার তো খেলার খুব ইচ্ছা, আমার তো গ্রামের বাড়ি খেলেছি বা আমি টেপটিস তুমি তো দেখেছো, বাট ক্রিকেট বলে আমার খেলার খুব ইচ্ছা, তুমি তো প্র্যাকটিস করো, আমার তো সে পরিচিতও না, তুমি যদি একটু বলে দিতা তাহলে আমার খুব ভালো হতো, আমার ফ্যামিলিও তো মানতো না। তারপর বললো আচ্ছা ঠিক আছে আমি আলাপ করবো আমার কোচের সাথে। তারপরে প্র্যাকটিসে যেয়ে আমার কোচের সাথে আলাপ করে, আলাপ করে সব ডিটেলস আমার আমার কথা জানায়, এরকম খুব ভালো প্লেয়ার, অনেক ভালো প্লেয়ার, তুমি যদি ধরে একটু অপরচুনিটি করে দাও বা একটু প্র্যাকটিস করাও, ওর বাবা সাপোর্ট করে না এরকম তা বললো। তা আমাকে বললো কি একদিন নিয়ে আসিস। তা আমি একদিন মাঠে গেলাম, মাঠে যে আমার এখনো মনে আছে প্রায় 2005-06 সালের দিকে, তা আমি ওই কাঠের বলটা ধরে খালি উপরের দিকে মারতেছিলাম আর ক্যাচ ধরতেছিলাম, আমার এত ভালো লাগছে।
এটা কি ফার্স্ট টাইম কাঠের বলের সাথে পরিচয়?
হ্যাঁ আচ্ছা, আলমদ ভাইয়ের সাথে পরিচয় হওয়ার আগে বলটা ধরে উপরে নিচ্ছিলাম, ই করতে আরেকজন ভাই ছিল উনি ক্যাচ দিচ্ছিল আমাকে, আমি ক্যাচ ধরতেছিলাম বলে। তা আমার খুব ভালো লাগলো, আরো আগ্রহ বেড়ে গেলো, এটা বিএল কলেজ মাঠে, তা আগ্রহ বেড়ে গেলো। তারপর আমি তার সাথে কথা বললাম, আলমদ ভাই ভাই আমার তো এরকম ফ্যামিলি সব ঘটনা খুলে বললাম, আমার বাবা তো মানে প্রচুর মারধর করতো, আমাকে সাপোর্ট করে না, আমি খুব ইচ্ছা ক্রিকেট খেলার বা আমি আমার খুব ভালো লাগে ক্রিকেট খেলতে। তখন বললে আচ্ছা ঠিক আছে তুমি কালকে থেকে প্র্যাকটিসে আসো। তখন আমি বললাম যে আসলে প্র্যাকটিস করার মতন তো আমার ওরকম কোনো কিছুই নাই, কেস নাই, তারপর গেঞ্জি নাই, ট্রাউজার নাই, আমি কি করবো। তা বলে যে তোমার যা আছে তুমি তা সেই নিয়ে আসো। তা আমার একটা প্লাস্টিকের একটা কেস ছিল, সেটা আমার বাবা কিনে দিয়েছিল স্কুলে যাওয়ার জন্য, ওই কেসটা পরে আসতাম প্লাস্টিকের, তা ট্রাউজার পরে আসতাম এবং একটা গেঞ্জি আমাকে দিয়েছিল এক ভাই, ওই গেঞ্জিটা পরে আসতাম। তা এই ফার্স্টে এভাবে শুরু করলাম, দুই তিন দিন আসলাম, আসার পর খুব ভালো লাগলো। তারপরে একটা ম্যাচ হলো, ওই ম্যাচে আমাকে শর্ট ফাইন মানে একদম কাছে ফিল্ডিং দ্বারা করে দিল এবং আমি খুব সাহসিকতার ভাবে বলগুলো ফিল্ডিং করে দিয়েছিলাম খুব ভালোভাবে। তখন উনি আমার ওই জিনিসগুলো দেখে বললো যে না ছেলেটা অনেক সাহসী, ফার্স্ট টাইম ওইটাই কমেন্টস করছিল যে ছেলেটা অনেক সাহসী, ছেলেটাকে দিয়ে হবে। তা আমাকে ডেকে বললো যে তুমি প্র্যাকটিস করবো কন্টিনিউ, তোমার যত হেল্প লাগবে আমি করবো ইনশাল্লাহ, তুমি প্র্যাকটিস আসবে না। তা এভাবে করতাম, ওই যে ফ্যামিলির একটা পিছুটান আসতাম, বাবা তো প্রচুর মারধর করতো।
বাবার কাছে কি খবর আছে জাল মাহমুদ এর কাছে যাচ্ছে?
প্রথম এক দুই মাস জানতো না, পরে জানার পরে হতো কি যেতেই দিত না,
পুরো আমাদের একটা একটা লিমিটেশন ছিল। আমার বাবা যখন গাড়ি চালাতেন আমি জানতাম বাবা কখন
বের হতো, কখন
কখন বেরোতো হলো সকাল
মনে মাইক্রো থেকে অটো রিক্সা
চালাতো। হ্যাঁ হ্যাঁ অটো রিক্সা। হ্যাঁ ওটা বেরোতো হলো সকাল 9টায়, আসতো দুপুর 1টায় বা 2টার দিকে আসতো, আবার 4টার দিকে যেত, আবার রাত 9টা 10টার দিকে আসতো। এরকম একটা শিডিউল ছিল আমার বাবার, এই টাইমে যাবে এই টাইমে আসবে এই টাইমে যাবে। তো ওইটা আমার মাথায় সবসময় কাজ করতো, এই সময় যাবে আমি ওই সময় বাড়ি থেকে যাবো, আবার এই সময়
গ্যাপটার মধ্যে কেমনে
কেমনে ম্যানেজ করা যায়, এইসব চিন্তা সবসময় ঘুরপাক করতো। ঠিক মাঝে মাঝে অনেকদিন দুপুরে যেত না, বাসায় থাকতো, সেদিনকে অনেক বিপদে পড়ে যেতাম। সেদিনকে একটা টেকনিক অ্যাপ্লাই করলাম, ওইরকম টাইমে টেকনিক অ্যাপ্লাই করতাম কিছু কিছু দিন। ওই দিনকে আবার মাইরও খেতাম, যেদিনকে ওরকম যেত না ওদিনকে অনেক মাইর খেতাম। তা সবচেয়ে মজার বিষয় হলো কি যে আব্বু যেদিনকে যেত না সেদিনকে দুপুরে ঘুমাতো, ঘুমাতে আমার বোন আর আমি দুজনকে দুই পাশে নিয়ে ঘুমাতো খাটে। তা আমাকে ডাইন সাইডে রাখতো, আমার বোনকে বাম সাইডে রাখতো, সে মাঝখানে থাকতো। তা ঘুমিয়ে যেত, আমিও ঘুমাই যেতাম, ঘুমাই যাই চোখ একটা বন্ধ করতাম আর একটা তাকিয়ে থাকতাম, দেখতাম খালি আশেপাশে তাকিয়ে যে আব্বু ঘুমিয়েছে কিনা। তা যেই ঘুমাতো আস্তে করে মানে বেড থেকে নেমে জুতাটা গেঞ্জিটা নিয়ে একদম মাঠের দৌড়, মানে আর কোনো পিছের দিকে তাকানো না, একদম দৌড়।
মানে পরে কি হবে এটা ভাবা,
এটা এটা ভাবা আমি ভাবতাম না,
জীবনে যে কত মাইর খেয়েছো তার তো হিসাব নাই,
হিসাব নাই।
তাও ওই ওই নিয়ে চিন্তা হইতো না,
না না চিন্তা হইতো না,
এত ভালোবাসতে ক্রিকেটকে।
চলে যেতাম, চলে যাওয়ার পরে মাইরটা খেতাম রাত্রে। তা রাত্রে যখন আসতো তখন অনেক দিন এরকম মাইর খেয়েছি আমি। আবার করতাম কি যখন যেদিনকে মাইর খেতাম পরে করতাম কি যে তখন তো আমি কত 6-5-6 এ পড়ি তখন এরকম। তা মাঝে মাঝে দেখতাম আব্বা 10টা বাজতো 11টা বাজতো তখন করতাম কি ঘুম না আসলে ঘুমের অভিনয় করতাম, যে ঘুমে থাকতাম, যে মায়ের
হাতের মধ্যে তো মারবে না,
মারবে না, সকালবেলা যা হবে সকালবেলা আবার চলে যাবে,
ভুলেও যেতে পারে, কাজে চলে যাবে।
এই যে ইন্টারেস্টিং ব্যাপার আসলে। তারপরে এরকম অনেকদিন মারও খেতাম, আবার অনেকদিন আম্মু সেভ করতো যে ছোট মানুষ গেছে তাতে কি হয়েছে এরকম বলতো। তা বলার পরে তারপরে খেলতে থাকলাম কন্টিনিউ, এভাবেই চলতে থাকলো চলতে থাকলো চলতে থাকলো। একদিন দুপুরে একটা খেলা ছিল মাঠে, তা ওদিনকে শুক্রবারে, ওদিনকে মানে ওদিনগুলো সবে বরাত, সবে বরাত রাত আমার আস্তে আস্তে প্রায় 2টা বাজছে। আমার বাবা ওদিনকে কাজ করতো মানে গাড়ি চালাতেও যায় না, আমার জন্য ওয়েট করতেছে, মানে সে কথা কি বাইরে যাওয়া পছন্দ করতো না, ছেলেদের সাথে মেশা পছন্দ করতো না, সে মনে করতো কি যে খারাপ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে, সে সবসময় গাইডলাইনে রাখার চেষ্টা করতো যে যেন খারাপ যেন না হয়। কিন্তু আসলে এটা যে তার ভুল ধারণা বা ভুল থিঙ্কিং এই জিনিসটা পরে সে বুঝেছে রিয়েলাইজ করে যে না আসলে এরকম হয় না। তা তারপরে আমি ওদিনকে আস্তে আস্তে 2টা 2:30 বাজছে, ঠিক আমি গেট আছে আমাদের গেটের সামনে, গেটের সামনে আমাদের কিছু ফার্নিচারের দোকান ছিল আগে, তো ওইখানে ফার্নিচারের এক চাচা ছিল, সে বললো কি তোমার কপাল আজকে শনি আছে। আমি বললাম মানে
আশপাশের লোকজন তো সবাই জানতো, বন্ধু বান্ধবরা সবাই জানতো,
ইন্টারেস্টিং
মাঠেও কি
আমার এলাকার এমন কোনো মানুষ নাই যে জানতো না যে আমাকে পিটাইতো। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো কি যে আমার বাবা এমন মারধর করতো সবাই বলতো মিলিটারি, মানে মিলিটারির মতন মারতো এরকম, মানে প্রচুর মারধর করতো সবাই, মানে আমার বাবা জানে এখনো জানে।
মিরাজ তুমি কি জানো যে তোমার সাথে একজন লেজেন্ডারি ক্রিকেটার দারুন মিল আছে, ইয়ুবরাজ সিং, ইয়ুবরাজের বাবাও কিন্তু প্রচন্ড রকমের রাগি, তাকেও কিন্তু মিলিটারি না তাকে বলতো হিটলার, এবং এমন কোন লোক নাই যে তারা জানতো না যে ইয়ুবরাজকে পেটানো হবে, যদি আজকে ইয়ুবরাজ এত বিখ্যাত হয়েছে বাবার কারণে, বাবার ওই গাইডেন্সের কারণে, ওরা বা পিটাই তো ইয়ুবরাজ যেন খেলে সেই কারণে, কারণ ইয়ুবরাজের ইচ্ছা ছিল স্কেটিং এর উপর আর বাবা ওকে পিটায় বাধ্য করছিল ক্রিকেটার বানাইতে। তো দেন ফাইনালি তোমাকে বাধা দিচ্ছেন উনি যাতে করে ক্রিকেটার তুমি না হও, সরকারি কোনো চাকরিটা করে। আচ্ছা তারপর তুমি তোমাকে বললো যে তোর কপালে শনির দশা আছে, তোর বাবা বাসায় আছে।
তারপরে আমি ঠিক দরজা জানালার মানে ফাঁক দিয়ে তাকাচ্ছি, দেখি আশেপাশে আব্বু আছে কিনা বা কেউ আছে নাকি, আম্মু টাম্মু যদি থাকে ইশারায় করে বলবো আব্বু কোথায় চলে যাবো, তারপর অন্য জায়গায় রাত্রে যাওয়া আবার হবে, বাট দুপুরে তো বাজবো, ওদিনকে সবে বরাতের দিন। আমি আশেপাশে তাকাচ্ছি, আমি পিছন থেকে দেখি কলারটা দূর থেকে আমি কি কেঁদে
ও বাসায় ঢুকে জানলা দিয়ে দেখবার চেষ্টা করছি,
বাইরে থেকে
বাইরে থেকে
ঘরের ভিতরে না,
আমি যে বাইরে যাবে কিনা,
হ্যাঁ বাইরের জানলা থেকে বাইরে মানে ঘরে ঢোকার না,
বুঝতে পারছি,
বাইরের গেট থেকে।
আর উনি এসে পেছন থেকে,
হ্যাঁ পিছন থেকে আমাকে এরকম কলারটা ধরলো, ধরে আমি বলে কে, তাকে দেয় আব্বু, আমি শেষ হয়ে গেল,
শুরু হয়ে গেল,
শুরু হয়ে গেল কি হাত আর পা নিয়ে ভরে নিয়ে গেল, নিয়ে যায় ঘরটা ঠিক ঠিক শীতকানিটা লাগায়, গামছা ছিল আর লুঙ্গি ছিল, গামছা দিয়ে আমার দুই হাত, লুঙ্গি দিয়ে দুই পা বাঁধলো, বাঁধলা বান্ধার পরে করলো, নিয়ে আসলো চেয়ারা, সে চেয়ারায় তো উড়ে পিটান পিটাইলো, উফ এমন পিটান পিটাইলো।
কি করছেন?
আম্মু তো চিল্লাছিল, কি করতেছো কি করতেছো, কয় তুমি যদি কাছে আসো তাহলে আপনি কি করছেন, আপনি মানুষ নাকি, আজকে শবে বরাতের একটা ভালো রাত,
ওই রাতে,
হ্যাঁ ওই রাতে, ওই রাতে আজকে শবে বরাতের রাত, আপনি
আমাদের একটা বিশ্বাস আছে ওই রাতে যা হয় সারা জীবনই তাই হবে এরকম আর কি।
তারপরে বলতেছে আপনি কি করতেছেন, এত ভালো দিনে আপনি ছেলে মারতেছেন, আপনি কি কাজ করছেন, সারা যান। তারপরে একটু থামছে, থামার পরে চলে গেছে কোন জায়গায়, আমি ট্রাক টাক করে খাওয়া দাওয়া করে একদম বাড়ি থেকে বের হয়ে গেছি, আমি থাকবো না তোমাদের বাড়ি, আমি চলে যাব, আমি যে জায়গায় পারি সেই জায়গায় যাবো, আমি আর আসবো না এখানে, ঠিক রাগ টাক করে চলে গেছি। আম্মু তো বুঝেন, আম্মুর মন তো খুব, আম্মু তো অনেক
মাকি কান্নাকাটি করে,
কান্নাকাটি আর অনেক খুব, আমার প্রতি অনেক উইক আমার আম্মু।
কি করতেন মা তখন?
তখন আদর করতেন বা
কি বলতেন,
বলতেন যে তোর বাবা দেখ মারধর করে, এটা কোনো ব্যাপার না, বা তুই খেলাধুলা করতে যাস না নষ্ট হয়ে যাবে এর জন্য। তা আম্মু ঝগড়া করতো আব্বুর সাথে সবসময় এই বিষয় নিয়ে, আম্মু আমাকে কেন মারলো,
সিরিয়াস রকমের মারধর করেছে বাবা, কোন ইনজুরি হয়ে গেছে এরকম হয়েছে
না? এরকম কখনো হয়নি, ওইরকম কখনো হয়নি যে সিরিয়াস রকম, বাট তারপরে ব্যথা তো পেতাম, মায়ের দোল করলে তো ব্যথা তো স্বাভাবিক লাগবে, ব্যথা তো লাগবে স্বাভাবিক। তারপরে যে জিনিসটা হলো, তারপর আমি চলে গেলাম বাড়ি থেকে, যাওয়ার পর আমি আর আসি নাই ওদিনকে, রাত রাত পর্যন্ত ছিলাম বাইরে,
বাইরে রাত কাটালে,
রাত্রে মানে ফুল রাত না, মানে বিকাল থেকে একদম পুরো প্রায় দশটা পর্যন্ত, আটটা দশটা পর্যন্ত ওদিনকে তো সর্বরাতে নামাজ ছিল। তারপরে আম্মু খুঁজলো, ওই যে আমি আমার বন্ধুদের বাসায় গিয়েছিলাম,
এখানে থাকো
রাস্তার উপরে, ওখানেই ছিলাম সারাদিন, তা আমি দেখতাম মাঝে মাঝে ঢুকি দিয়ে দেখতাম যে আমাকে কেউ খুঁজে কিনা, দেখতাম আম্মু হাঁটতেছে ছোটটারে নিয়ে, তাও মাঠে যেতে সব জায়গায় যেত। আসলে এইসব জিনিসগুলো মনে পড়লে খুব মানে নিজের কাছে খুব ভালো লাগে, আবার
কিছু করার ক্ষমতা নাই, না বোনের ক্ষমতা আছে না মায়ের ক্ষমতা আছে, তার সবচাইতে কলিজার টুকরা একেবারে, একটাই ছেলে এবং একটাই ভাই, এবং তাদের যখন দেখতে কেমন লাগতো, এই জানালা দিয়ে দেখতে, বাড়িতে যাইতে মন চাচ্ছে, বাবার পর রাগ করে তুমি যাইতে পারতেছ,
কষ্ট লাগতো, খুব খারাপ লাগতো আসলে, কিছু মানে রাগ আসলে আলটিমেটলি, তখন তো আমি অনেক ছোট, তখন আমার বয়স কত, প্রায় 8-10 বছর বয়স, আপনি একটা বাচ্চারে যদি টর্চারিং করতেই থাকেন সারাক্ষণ করতে থাকেন, আপনার মাইন্ডসেটটা
তো অন্য, তোমার ধারণা চেঞ্জ হয়ে যায়, আমাকে মনে ভালোবাসে
না, আমাকে মনে ভালোবাসে না, আমি মনে চলে যাই অন্য জায়গায় চলে যাই, এটা স্বাভাবিক একটা, আপনি 10 থেকে 12 একটা ছেলেকে যদি আপনি সবসময়
আমার সাথে টুকটাক এরকম হতো তো আমি বুঝি, এরকমই ভাবনা তৈরি হয়
একটা টাইমে, মানে আমাদের তো তখন বুদ্ধি ওইরকম কোন বুদ্ধি ছিল না, কেউ ওইরকম মানে
আমার ভালোর জন্য করছে বা কিছু এটা বোঝার,
আমার তো তখন কোনো মানে ভালো মন্দ বোঝার কোনো বয়স ছিল না, যে আমার এটা ভালোর জন্য, আসলে তারা কিন্তু আমার ভালোর জন্যই করতেছিল, যে আমি তাদের মানে খেলাধুলা করলে খারাপ ছেলেদের সাথে মিশে যদি খারাপ হয়ে যায়, তাদের কিন্তু রাইট, এই জিনিসটা কিন্তু তারা রাইট আছে, বাবা মা কিন্তু কখনোই চায় না যে ছেলে মেয়ে খারাপ হোক বা খারাপ থাকুক, তারা সবসময় ভালো চায়, কিন্তু আসলে জিনিসটা কিন্তু যে জিনিসটা কিন্তু তারা বুঝতে ভুল করছে, ঠিক আছে।
লং ট্রিপে যখন দেশের বাইরে যাও, হোটেলে শুয়ে শুয়ে যখন সব ভাবো, কষ্ট হয় খুব,
আসলে কষ্ট হয় আমার, খুব ভালো লাগে, খুব ভালো লাগে, খুব ভালো লাগে এইসব জিনিসগুলো যখন মনে করি খুব ভালো হয়। হ্যাঁ, তারপরে
কোনটা সেদিনে কথা বলছিল যে সর্বরাতে রাত,
হ্যাঁ সর্বরাতে, তারপরে
আমরা দেখতেছো,
হ্যাঁ আমি চলে গেলাম, যাওয়ার পরে আম্মুর কাছে গেলাম, যায় খাওয়াই টাওয়াই দিল আম্মু ভাত টাত, তারপরে ঠিক হয়ে, তারপর নামাজ পড়তে গেলাম, তারপরে এইভাবে চলতে লাগলো, চলতে লাগলো, প্র্যাকটিসও করলাম, এরকম মারধরের উপরে চললো। 2007 সালে ফার্স্ট আমি ক্রিকেটে আসা, এরকম খুলনা জেলা টিমে ট্রায়াল দেওয়া হয়
আন্ডার 14,
খুলনা জেলা পর্যায়ে,
জেলা পর্যায়ে
প্রায় খুলনা জেলার ভিতর 300 জন ক্রিকেট প্লেয়ার আসে, অনূর্ধ্ব 14। তারপরে ওখানে আমি যাই, ওখানে যাওয়ার পরে যে ওখানে যাই, যাওয়ার পরে আমরা চান্স মানে আমরা ট্রায়াল দিই ওখানে। ওখানে আমাদের যারা সিলেক্টর ছিল সবাই ওখানে ছিল 2007 সালে। তা ট্রায়াল দেওয়ার পরে প্রায় 300 জন স্টুডেন্ট ছিল ওখানে, তার ভিতরে 30 জন নিবে বাছাই করে, তার ভিতরে আমি থাকি ইনশাল্লাহ এবং সিলেক্টর থাকে। এবং আমার দুই ফ্রেন্ড আছে, ওরাও ওরা ওরাও দুইজন ছিল, ওরাও ওখানে সিলেক্টেড হয়েছে। তারপরে 30 জন স্কোয়াডে আমি চান্স পাই। চান্স পাওয়ার পরে 30 জন থেকে 15 জন স্কোয়াড করবে ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে। 15 জন আমি থাকি। থাকার পরে তারপরে জেলা পর্যায়ে খেলা শুরু হলো খুলনার সাথে, ভাগেরহাট ভাগেরহাটের সাথে, মানে খুলনা জেলার ভিতরে যে 10টা টিম
ইন্টার ডিস্ট্রিক্ট
মানে খুলনা বিভাগের ভিতরে যে 10টা টিম আছে ওই ওই বিভাগের ভিতরে খেলা হবে শুধু। আমার ফার্স্ট আমি তখন ওপেনার ব্যাটসম্যান ছিলাম, ওপেনার ব্যাটসম্যান। তা 2007 সালে ওপেনার ব্যাটসম্যান ছিলাম, তখন ভাগেরহাটের সাথে খেলা হয় ফার্স্ট ম্যাচ, এবং আমি ওই বেস্ট ইলেভেনে খেলি এবং ফার্স্ট ম্যাচে আমি 53 রান করি। আমার ডেবু ম্যাচে ওটাই, আমার জার্সি নাম্বার কিন্তু 53।
আচ্ছা আচ্ছা,
ওইটাই ওইটাই হচ্ছে মূল রহস্য যে 53 হলো আমার জার্সি নাম্বার, আমি ডেবু ম্যাচে 53 রান করি। তা তখন কিন্তু বাবা কিন্তু রাগ করতো, কিন্তু তখন আমার কোচ একদিন আমার এখানে হলো কি, যখন আমি যাই ট্রায়ালে ওখানেও বাধা আসে, আমার বাবা বলছে
যে আমি যত পড়ছি যে আল মাহমুদ স্যারের কিন্তু একটা ভূমিকা ছিল যে থ্রেট করছিল
এলাকায়। হ্যাঁ হ্যাঁ, ওই তো আল মাহমুদ, আমার বাবাকে একটু থ্রেট করেছিল যে আপনি যদি এরকম পরে নেক্সট টাইম আপনি ছেলের টর্চারিং করেন আপনি কিন্তু এখানে থাকতেই পারবেন, আপনাকে অন্য জায়গায় যেয়ে থাকতে হবে।
এটা কাজে দিছিল
তখন সে তো চিন্তা করলো যে আল্লাহ এরকম মারধর করি বা এরকম দিই কি হয় দেখি। তারপরে আস্তে আস্তে রাজি হলো, তারপরে দিল চান্স পেলাম। তারপর চান্স পাওয়ার পরে আমরা নড়াইলে খেলা খেলতে গেলাম, তখন আব্বুরু বললাম নড়াইলে যাব, তখন বলে যে ঠিক আছে যাও আমাকে একটা শার্ট কিনে দেয়। তখন তখন আস্তে আস্তে কিন্তু বোঝা শুরু করে।
ফার্স্ট ক্যাশ অ্যাওয়ার্ড কত ছিল? 20,000-এর মতো, রাইট?
মানে প্রাইস
প্রাইস মানে
হ্যাঁ 25,000 টাকা।
25,000। এটা কোন ম্যাচে ছিল?
এটা হলো আন্ডার 14, 2010 সালে ম্যান অফ দ্য টুর্নামেন্ট
আমাদের মেরাজ
সবই জানবে,
সব মানে সব আর কি
সবকিছু জানবে।
একটু ব্রেক নিচ্ছি।
বন্ধু শুনছেন ভালোবাসা বাংলাদেশ, আর এতক্ষণ শুনছিলেন জাতীয় দলের জনপ্রিয় ক্রিকেটার মিরাজ হাসান মিরাজকে। আসলে এত বেশি এক্সাইটেড আর সামনা সামনি দেখতে আরো বেশি কি হতো জানি না। তো বন্ধু মিরাজকে লাইভ দেখতে হলে কিন্তু অবশ্যই আপনাকে ফেসবুকে কানেক্টেড হতে হবে। আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ করে গিয়ে ট্যাগ করতে হবে ঢাকা স্পেস এফএম স্পেস 90.4, লিখলেই কিন্তু পেয়ে যাবেন পেজটি। যে পেজে লাইকিং এর পরিমাণটি হচ্ছে 316,000 প্লাস, সেই পেজটি আমাদের রিয়েল ফ্যান পেজ। এবং সেই পেজে প্রথম যে পোস্টটি, সেই পোস্টটিতে কিন্তু আপনি পাচ্ছেন লাইভ, একদম লাইভ ফেসবুক লাইভে আপনি পেয়ে যাচ্ছেন মেহেদি হাসান মিরাজকে, আমাদের জাতীয় দলের জনপ্রিয় ক্রিকেটার এবং আমাদের সবার জনপ্রিয় একদম মনের মনের ভালোবাসা সেই মানুষটি গুরুয়েতেশামকে আপনি দেখতে পাচ্ছেন। অনেকে তো বিশ্বাসই করতে পারছেন না যে তিনি গুরুয়েতেশাম এবং মিরাজকে একসঙ্গে দেখছেন, সেটাই কিন্তু বলেছেন রাকিব হাসান রমজান। তিনি ওমান থেকে লিখেছেন আমাদেরকে, ফেসবুকে কানেক্টেড হয়েছেন, তিনি কমেন্ট করেছেন, তিনি লিখেছেন তিনি বিশ্বাসই করতে পারছেন না যে তিনি গুরুয়েতেশামকে দেখছেন। আসলে অনেকেরই কিন্তু দেখার ইচ্ছা থাকে, তারপরও অনেকে দেখতে পায়নি এতদিন কোনো না কোনো কারণে, অনেকে অনেক কিছু মিস করেছেন, তো আজকে একদমই কিন্তু মিস করা যাবে না। আর বন্ধুরা আপনারা কিন্তু শুনছেন ঢাকা এফএম 90.4 এ মিরাজকে শুনতে পাচ্ছেন, এবং যারা দেখতে চাইছেন অবশ্যই কিন্তু ফেসবুক লাইভে চলে যাবেন। আর বন্ধুরা এই এই পোস্টটি যত বেশি আপনি শেয়ার করবেন তত বেশি কিন্তু আপনার চান্সেস বেড়ে যাবে নেক্সট উইকে আমাদের গুরুয়েতেশামের সঙ্গে কথা বলার সুযোগ। তো বন্ধু এখনই ঢাকা এফএম এর পেজে লাইক করুন, এবং লাইক দিয়ে আপনি আমাদের যে পোস্টটি রয়েছে সেই পোস্ট অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করুন, এবং অবশ্যই শেয়ার করতে একদমই ভুলবেন না। আর বন্ধু এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি থেকে ফিরছি, সঙ্গেই থাকুন।
শুনছেন ঢাকা এফএম 90.4, আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিং টিং সাথে টুইং টুইং টুইং।
হ্যাপি অ্যানিভার্সারি দাদু। দাদু এখন তোমাকে নাচতে হবে। তা কি করে সম্ভব?
কেন সম্ভব না দাদু? একটু নাচো না দাদু, প্লিজ একটু নাচো না।
অসম্ভব। একটু চাপ দাও, আসল মজা নাও, ঠিক যেমন ফ্রুটপিল। একটু চাপ দিলেই বেরিয়ে আসবে রসালো ফলের দুরন্ত স্বাদ। ফ্রুটপিল, আসল মজা ভেতরে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টুইং টুইং স্বাদে টুইং টুইং।
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে। ভালোবাসার বাংলাদেশ, বন্ধু শুনছেন ভালোবাসার বাংলাদেশ, ইমা রয়েছে আপনার সঙ্গে, আর আপনি তো শুনছেন 90.4 এ। আজকে আমাদের ভালোবাসার বাংলাদেশ অতিথি বন্ধু জাতীয় দলের জনপ্রিয় ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ এবং কুয়েতের শান্ত রয়েছে আমাদের সঙ্গে। আর বন্ধুরা যারা ফেসবুকে কানেক্টেড হয়েছেন তাদেরকে বলছি আরো বেশি বেশি করে কানেক্টেড হন, কারণ ফেসবুকে কিন্তু আপনি ফেসবুক লাইভ দেখতে পাচ্ছেন মেহেদী হাসান মিরাজ এবং কুয়েতের শ্যামকে। অ্যালেক্স রুবি আমাদেরকে লিখেছেন ফেসবুকে, কমেন্ট করেছেন, গুরু মিরাজকে দেখে ছোটবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে, আই লাভ ইউ গুরু। আসলে ছোট অনেক কিছু কিন্তু মনে পড়ে যাচ্ছে, অনেক মাই আমরাও খেয়েছি, বিভিন্ন কারণে খেয়েছি, তো মিরাজের কথা শুনে সেগুলো কিন্তু মনে পড়ে যাচ্ছে। নূর হাবিব সিলন রয়েছেন আমাদের সঙ্গে, এমনি জীবন রয়েছেন আমাদের সঙ্গে, তিনি প্রথম কমেন্ট করেছেন, ধন্যবাদ। আর নওয়াজ শরীফ রয়েছেন আমাদের সঙ্গে, তিনিও আমাদের সঙ্গে সবসময় কানেক্টেড থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ শরীফ। সোলাইমান ডালিম রয়েছেন আমাদের সঙ্গে সাউথ আফ্রিকা থেকে, রাকিব হাসান রাজমান রয়েছেন, তারিক ইনাম রয়েছেন রংপুর থেকে। বন্ধু আপনিও কিন্তু আমাদের সঙ্গে ফেসবুক লাইভ দিয়ে আপনি দেখতে পাচ্ছেন, আমি তো দেখছি, আপনি অবশ্যই দেখুন। দেখার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ করে কে ট্যাপ করুন ঢাকা স্পেস এফএম স্পেস 90.4 এ, আপনি গেলে কিন্তু পেয়ে যাবেন অনেকগুলো পেজ, এখান থেকে আমাদের রিয়েল ফ্যান পেজে চেনার জন্য আপনাকে একটু কষ্ট করে চেক করতে হবে যেটি লাইকিং এর পরিমাণটি 3,16,000 প্লাস কিনা। যে পেজটি দেখতে পাচ্ছেন এই টোটাল অ্যামাউন্টটি রয়েছে সেই পেজটি আমাদের রিয়েল ফ্যান পেজ, এবং প্রথম পোস্টটি কিন্তু দেয়া রয়েছে আজকে ভালোবাসা বাংলাদেশের পোস্ট, যেখানে আপনি কিন্তু লাইভ দেখতে পাচ্ছেন তাদেরকে। আর বন্ধু পোস্টটি আপনি যত বেশি শেয়ার করবেন নেক্সট উইকে আপনার কিন্তু চান্সেস বেড়ে যাবে আমাদের কুয়েতের স্বামীর সঙ্গে কথা বলার সুযোগ, সবার সঙ্গে কথা বলার সুযোগ, তো বন্ধু একদমই চান্সটি মিস করা যাবে না। আর এই মুহূর্তে তো আমি মিস করতে চাচ্ছি না যে পরবর্তীতে কি হয়েছে সেটি জানার জন্য, তো চলে যাচ্ছি মেহেদী হাসান মিরাজ আমাদের জাতীয় দলের জনপ্রিয় ক্রিকেটার এবং কুয়েতের স্বামীর কাছে, সঙ্গেই থাকুন।
আমরা যেটা শুনছিলাম মিরাজ, আন্ডার 14 এ ফাইনালি সিলেকশন এবং পারফরমেন্স 53 নাম্বার, রাইট? 53 এন্ড স্কোর হলো 53, হোয়াট এ প্রিটি কোইন্সিডেন্ট। তারপরে বাবার হাতে সেই প্রথম প্রাইজ মানি তুলে দেওয়া, তারপর আন্ডার 19 এর পর্বটা তাহলে কিভাবে তৈরি হলো?
আসলে একটা জিনিস কি, এটা প্রসেসের মাধ্যমে কিন্তু হয়। আমি কিন্তু আসলে সব লেভেলে ক্রিকেট খেলেছি, একদম আন্ডার 14 থেকে শুরু করে বাংলাদেশ টিম পর্যন্ত, ইনশাআল্লাহ এখন পর্যন্ত স্টিল, এটা কিন্তু একটা প্রসেসের মাধ্যমে ক্রিকেট খেলেছি, কিন্তু এই প্রসেসটা কিন্তু সবাই জানে না। আমি যদি এখন বলি তাহলে কিন্তু সবাই বুঝতে পারবে, অনেক কিন্তু ক্রিকেট খেলা অনেকে বুঝে, বাট যারা গ্রামে থাকে তা অনেকে বুঝে যে বাংলাদেশ টিমে কিভাবে খেলে, একটা বাংলাদেশ টিমে খেলতে গেলে যে কিছু প্রসেস আছে এই প্রসেসের মাধ্যমে কিন্তু খেলতে হয়, একবারে কিন্তু উপর থেকে মানে নিচে একদম উপরে যাওয়া যায় না। তো এটা হলো আমার ফার্স্ট প্রসেস ছিল এবং আমার ফার্স্ট স্টেপ ছিল যে আন্ডার 14। তা আমি জেলা পর্যায়ে খেলি, ওখানে ভালো খেলি, যে 53 করলাম। খেলার পরে আমি বিভাগীয় পর্যায়ে ডাক পেলাম 2007 সালে। ডাক পাওয়ার পর ওই বছর আমি বাদপুরে যাই বিভাগীয় পর্যায় থেকে, আমি জেলা পর্যায়ে খেলি বাট বিভাগীয় পর্যায় থেকে আমি ফার্স্ট স্টেপেই বাদপুরে যাই। তা বাদ পড়ার পর একটু মনটা খারাপ ছিল, বাদ পড়লাম। ওইবারে কোচ আসছিল দীপুরায় চৌধুরী, সে হচ্ছে ক্রিকেট বোর্ডের কোচ, এবং সালাউদ্দিন স্যার ছিল খুলনা, সে মারা গেছে, আমরা তার জন্য দোয়া করি, এবং সে খুব খুলনা বিভাগের জন্য অনেক কিছু করেছেন, খুলনা প্লেয়ারদের জন্য অনেক কিছু করেছেন। তারপরে সালাউদ্দিন স্যার ছিল, তারপরে আরো কিছু স্যার ছিল, ডিস্ট্রিক্ট কোচ, তারাও ছিলেন। তারপরে আমি বাদ পড়ে যাই, বাদ পড়ার পর একটু মানে মনটা খারাপ হয়ে চলে আসি। তারপর বছর আমি আবার আন্ডার 14 খেলি, 14 খেলে আমি জেলা পর্যায়ে ভালো খেলি, বিভাগীয় পর্যায়ে ডাক পাই, এবং বিভাগীয় পর্যায়ে ডাক পেয়ে আমি ওই বছর বিভাগকে খেলি এবং আমাকে ভাইস ক্যাপ্টেন দেওয়া হয়। এটা 2008 সালে, ওইবার কোচ ছিল লিমন স্যার, ওনার বাড়ি হচ্ছে ঝিনাইদহ, আমাকে ভাইস ক্যাপ্টেন করা যায়, করিয়ে দেওয়া হয় এবং আমি দিনাজপুরে খেলতে যাই, সরি রংপুরে খেলতে যাই। রংপুরে যাওয়ার পরে আমি তিন ম্যাচে মোটামুটি ভালো খেলি এবং তিন মাস পর আমার কি ক্যাপ্টেন্সি দেওয়া হয়। আমাদের যে ক্যাপ্টেন ছিল ও ভালো খেলতে পারেনি এবং আমাকে লিবন স্যার করছিল, সে আমাকে বলে যে তুমি কি ক্যাপ্টেন্সি করতে পারবো? আমি বলি হ্যাঁ আমি করতে পারবো। তখন সে বলে কি আচ্ছা ঠিক আছে তোমাকে এই দায়িত্ব দেওয়া হবে। তারপর আমি ক্যাপ্টেন্সি করি, ফার্স্ট ক্যাপ্টেন্সি করি যে 2008 সালে 14-এ। তো ওই বছর আমি পাঁচ ম্যাচে 11 উইকেট পাই এবং বেশ কিছু রান করি। তারপর আমি জাতীয় টিমে ঢাক পাই অনূর্ধ্ব 15, বিভাগ থেকে চলে গেলাম জাতীয় টিমে অনূর্ধ্ব 15 পর্যন্ত। ওই বছর 45 জন ক্রিকেটার ডাকা হয় দিনাজপুরে ক্যাম্পিং এর জন্য 2009 সালে। তো ওই বছর হেড কোচ ছিল দীপুরায় চৌধুরী, ওই যে আমি তার আগে বাদ পড়েছিলাম, উনিও ছিল সিলেক্টর। উনি আমাকে বাদ দিয়েছিল ছোট বলে, যে তুমি অনেক ছোট, আরো সবাই বলছিল তুমি অনেক ছোট খুব ভালো খেলো কিন্তু আসলে তোমার তো বয়স হয়নি এখন খেলার জন্য,
চিনতে পেরেছেন
চিনতে পেরেছে। এখন ওখানে যখন ন্যাশনাল পর্যায়ে আসি উনি আমাকে দেখে চিনতে পেরেছে, এখন খুব আমাকে খুব ভালো জানে এবং আজও যত্ন করে এবং ওর ভিতর আমি অনেক ছোট। ওই ব্যাচের প্লেয়ার আছে এখন বাংলাদেশ টিমে খেলতেছে তাসকিন আহমেদ, আরো অনেক প্লেয়ার আছে যারা এখন বাংলাদেশের হয়ে ভালো খেলছে। তা ওই বছর আমি ভালো খেলি ভালো খেলি, তিনটা টিম করে দেওয়া হয়। তো একটা টিমে আমি খুব ভালো খেলি এবং ওই টিমতে 45 জন থেকে 30 জন করা হয় আর 15 জন বাদ দেওয়া হয়। তা ওই 30 জনও থাকি, থাকার পরে মেইন টিম করবে আন্ডার 15-এ জাতীয় টিমে। যখন মেইন সিলেকশন আসে তখন আমি আবার ছোটর জন্য বাদ পড়ে যাই জাতীয় পর্যায় থেকে। এর আগে কিন্তু বিভাগীয় পর্যায় থেকে বাদ পড়ে গেলাম, এবার ন্যাশনাল পর্যায় থেকে বাদ পড়ে গেলাম।
অনেক দুঃখের,
খুব খারাপ লাগছিল। তারপরে দীপুরা চৌধুরী স্যার
বাবা সবকিছুর খোঁজ খবর রাখছেন?
তখন থেকে খোঁজ খবর রাখছি।
মা কি কি বলেন?
মাও তখন থেকে আস্তে আস্তে সাপোর্ট করছো। আসলে আমার বাবা মা তো ক্রিকেট খেলে ওরকম বুঝে না, আমার মাও বুঝতো না,
বাট ভবিষ্যৎ গড়া যায় সফল কিছু হওয়া যায় এই ধারণাটা আসলে আমাদের অনেকেরই ওই অর্থে নাই,
ওই অর্থে নাই।
তারপরে
ন্যাশনাল টিম থেকে বাদ পড়ি। তা আমি খুব কান্নাকাটি,
তাও বয়সের কারণে,
বয়সের জন্য আমি কান্নাকাটি করলাম বিকেএসপিতে বসে। তখন আমাদের বিকেএসপিতে সিলেকশন ক্যাম্প হলো, খুব কান্নাকাটি করলাম। দীপু স্যার বললো, দীপুরা চৌধুরী, যে তুই কান্নাকাটি করিস না, তুই অনেক ভালো প্লেয়ার দেখবি, তুই সামনে আরো অনেক ভালো প্লেয়ার হবি, তুই 15 টিমে খেলবি। আমাকে অনেক সাহস দিল এবং আমাদের এক ফ্রেন্ড আছে সাদমান ইসলাম, অনেক ওর আব্বাও বাবাও ক্রিকেট বোর্ডে চাকরি করে, শহীদ আঙ্কেল, সেও আমাকে সাপোর্ট দেওয়া শুরু করে। এবং তারপরে সিলেক্টর আছে ইসানুল হক সিজন স্যার, তারাও সাপোর্ট দেওয়া শুরু করে। মানে সবাই বলে যে তুই ছোটর জন্য বাদ পড়ছিস, তুই পারফর্মেন্স
কোনো ব্যাপার না,
অন্য কোনো ব্যাপার না। তা আমার মন টন খারাপ, চলে গেলাম বাড়িতে, গ্রামে ঘুরে আসলাম। তারপর তাসকিন ছিল এবার টিমে, ছিল তাসকিন আহমেদ। তারপর ওরা খেললো
ফিফটির সাথে কি তখন থেকে আন্ডারস্ট্যান্ডিং?
হ্যাঁ তখন থেকে।
তাসকিন কিন্তু আমাদের অনেক ক্লোজ, ভালোবাসা বাংলাদেশের এই প্রোগ্রামে বহুবার এসেছে তাসকিন, তাসকিনের বাবা মা বোন সবাই আসছে,
সবাই আসছে
এবং বিভিন্ন সময় আমরা কমিউনিকেট করি আমাদের প্রোগ্রাম থেকে। এই তো কিছুদিন আগেই তাসকিন, আমাদের ভালোবাসা বাংলাদেশ সবাই মিলে আমরা টিম গেছিলাম, প্রবীণ হিতৈষী একটি সংস্থা যেখানে গিয়ে তাসকিন নিজে থেকে তাদেরকে কাপড় ডিস্ট্রিবিউট করলো। অনেক ভালো মানুষ, ভালো খেলোয়াড় আমাদের তাসকিন। আপনার সাথে তখনই আন্ডারস্ট্যান্ডিং হয়ে
গেছে? তখন থেকে আন্ডারস্ট্যান্ডিং, আর আমাকে খুব ভালো জানতো তখন থেকে তাসকিন ভাই। তারপরে আমি বাদ পড়ে যাই। তারপরে আমাকে দীপুরা চৌধুরী স্যার বলে যে তুমি খোঁজ খবর রেখো, আমাদের সাথে যোগাযোগ রেখো, আমি তোমাকে দেখব। তখন থেকে আমি তাদের সাথে যোগাযোগ রাখা শুরু করি এবং আমার কি কিন্তু আমি 2 বছর 14 খেলে ফেলেছি, আমার কিন্তু আর কোনো এজ ছিল না খেলার। একটা নিয়ম আছে যে 2 বছরের বেশি কোনো জায়গায় খেলা যাবে না, আন্ডার 14-16 আন্ডার 18 মানে 19, 2 বছরের বেশি কোনো জায়গায় খেলা যাবে না। তা আমি ওইবার বাদ পড়ে যাই। বাদ পড়ে যাওয়ার পরে আমি আবার 14 খেলি। আমাকে ক্রিকেট বোর্ড থেকে দীপুরা চৌধুরী স্যার সেই
স্পেশাল কনসিডারেশনে তোমাকে 14
আবার নেওয়া হয়। আমাকে কার্ড যেটার মানে আমার কার্ডে 1 বছর বেশি ছিল বয়স, কিন্তু আমার বয়স তো ছোট কিন্তু আমার বয়স বেশি হয়ে গেছিল, খুলনার একটু প্রবলেমের জন্য বয়সটা বেশি দেওয়া হয়ে গেছিল। তা আমাকে নতুন করে কাট করে দিয়ে বয়স কমে আমাকে খেলানো হয় 14। তা ওই বছর থেকে আমার লাইফ কেরিয়ার সবকিছু উজ্জ্বল হওয়া শুরু করে আল্লাহর অশেষ রহমতে। তো ওই বছর আমি জেলা পর্যায়ে ক্যাপ্টেন্সি করি, বিভাগীয় পর্যায়ে আসি, বিভাগীয় পর্যায়ে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হই, বেস্ট ব্যাটসম্যান, ওই যে 25,000 টাকা পাই
ওই আচ্ছা ওই চেকটা ওই সময় পাওয়া,
ওই সময়
বিভাগীয় টুর্নামেন্টে গিয়ে ম্যান
অফ দ্য টুর্নামেন্ট হই, এটা ময়মনসিংহে হয়। তখন বাংলাদেশের বোর্ড প্রেসিডেন্ট ছিল মোস্তফা কামাল স্যার, তখন তার হাত থেকে 25,000 টাকা মানে
তুমি টার্ন করা শুরু করলে?
হ্যাঁ তখন থেকে টার্ন করা শুরু করে। সে আমাকে ঘোষণা দেয় ময়মনসিংহে বসে এবং সেই টাকাটা আমি কখন নি জানেন? 2010 সালে ইংল্যান্ড যখন বাংলাদেশে আসছিল ফার্স্ট, তখন টেস্ট সিরিজ চলতেছিল বাংলাদেশের মিরপুর মাঠে এবং তখন ICC-র প্রেসিডেন্ট আসছিল বাংলাদেশে ফার্স্ট টাইম, তখন আমাদেরকে ডাকা হয় যে 25,000 টাকা নেওয়ার জন্য। তখন আমি ICC-র প্রেসিডেন্টের
কাছ থেকে, সিচুয়েশনটা তখন হয়,
হ্যাঁ তখন হয়, 25,000 টাকার চেক আমি পেয়েছিলাম ICC-র প্রেসিডেন্টের কাছ থেকে, ডেভিড মর্গান। তখন বাংলাদেশ আর ইংল্যান্ডের টেস্ট ম্যাচ হচ্ছিল মিরপুর মাঠে, ন্যাশনাল টিমের স্বপ্ন খেলাটা তখন থেকেই জাগে।
আমি এত বড় মঞ্চ,
এত বড় মঞ্চ আমি কখনো তো ন্যাশনাল টিমে খেলা সরাসরি দেখিনি। ওইটাই আমার ফার্স্ট লাইফের ম্যাচ ছিল, মিরপুর ভিআইপি বক্সে বসে আমি খেলাটা দেখতেছিলাম, ইংল্যান্ড এবং বাংলাদেশ। আমি চেক আনতে মানে টাকা প্রাইজ মিনি আনার সময় তখন আমার বাবাকে নিয়ে গেছিলাম আমার সাথে,
তখন
বাবাও দেখছে, আমার বাবা আমার বাবাকে নিয়ে গেছিলাম। আমার কোচ ছিল সালাউদ্দিন স্যার, সে মারা গেছে, সবাই দোয়া করবেন তার জন্য। এবং ডেভিড আঙ্কেল যে আমাদের ম্যানেজার ছিল সাতক্ষীরা বাড়ি, সেও আমার সাথে গেছিল।
বাবার রিয়াকশন কি ছিল?
হ্যাঁ, রিয়াকশনের কথা বলবো, ইন্টারেস্টিং ব্যাপার তখন আসলো, তখন থেকে একটু একটু সাপোর্ট করা শুরু করে। মিরপুর একা বিসিবিতে ঢুকলো, ঢুকে মানে খেলা চলতেছে, অনেক দর্শক, অনেক মানুষ দেখলো। এবং আমার বাবা একটু বাইরে যাবে শেভ করতে, তখন তার সাথে চারজন গার্ড দিয়ে দিল তার সাথে। সে বললো আসল জিনিসটা কি,
কি হচ্ছে,
কি হচ্ছে আমার সাথে, মানে চারজন গার্ড, মানে সে জিনিসটা এনভায়রনমেন্টটা মানে
বুঝতে পারতেছে না
মানে এত মানে সম্মান ক্রিকেট খেলায় এত কিছু, মানে সে আসলে বুঝতে শুরু করলো তখন থেকে। তারপরে যখন খেলা দেখে টিভির দিকে একবার তাকায়, মাঠের দিকে একবার তাকায়, মানে তারপর দর্শক চিল্লায়, মানে সে ওই পরিবেশটা দেখে তার মাথা মানে,
তুমি তো বাবার এক্সপ্রেশন দেখছো শুধু না?
হ্যাঁ হ্যাঁ, আমি শুধু দেখছি বাবা কি করছে। তারপরে আমি তো তারপরে চলে যাই বক্সে, আমি আমার তো আমি কোনোদিন ক্রিকেট খেলা দেখিনি
বাংলাদেশ,
যাদেরকে খেলা আমি ক্রিকেট খেলা দেখেছি টিভিতে, মুশফিক ভাই, সাকিব ভাই, তামিম ভাই, রিয়াদ ভাই, মাশরাফি ভাই, মানে যাদের আমি মানে ছোটবেলা থেকে যাদের আইডল, যাদের খেলা আমি টিভিতে দেখেছি, তাদের মানে তাদেরকে আমি সামনে সামনে দেখতেছি টিভির পদ মানে সামনাসামনে। আমার যে মানে ওই মোমেন্টটা কেমন লাগতেছিল আপনাকে বুঝাতে পারবো না, কারণ তখন তো আমি আন্ডার 14 খেলি। তারপর চলে যাই, তারপরে আমি একবার টিভির দিকে তাকাই, একবার মাঠের দিকে তাকাই, যে কিভাবে দৌড়াই কিভাবে, সব তো সরাসরি দেখতেছি, আল্লাহ এটা কেমন ফিলিংস। তারপর টাকাটা আমি ডেভিড মর্গান কাছ থেকে নিই মাঠে নিয়ে, একটা অনুষ্ঠান লাঞ্চ ব্রেক হয়, ওই লাঞ্চ ব্রেকে আমাকে 25,000 টাকা চেক দেওয়া হয় ডেভিড মর্গান কাছ থেকে। এবং ওদিনকে আমার একটা টার্গেট, ওদিনকে আমি ন্যাশনাল টিমে খেলার ফার্স্ট স্বপ্নটা দেখি, ওদিনকে থেকে ফার্স্ট ন্যাশনাল টিমে খেলার
স্বপ্নটা
আমার এখানে আসতেই হবে, আমি এখানে খেলেই খেলবই ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমি এখানে খেলবো, যতই কষ্ট হোক, আমার যতই কষ্ট হোক, যত হার্ডওয়ার্ক করা লাগে, যত ত্যাগ স্বীকার করা লাগে আমি করবো, কিন্তু এইখানে ইনশাল্লাহ আমি খেলে ছাড়বই, এই একটা মনের ভিতর জেদ ওদিনকে থেকে সেট আপ হয়ে যায়। এবং তারপরে 2 মাস পরে অনূর্ধ্ব 15 টিমের প্র্যাকটিস শুরু হয়ে যায়, এবং ওই প্র্যাকটিস থেকে আমি প্রস্তুতি নেওয়া শুরু করি, আমার বাংলাদেশ টিমে খেলতে হবে, আমাকে নিজেকে
সেট, এখানে আর কোনো কথা নাই,
কোনো কথা নাই,
আমি দেখেই ছাড়বো,
দেখেই ছাড়বো।
ওকে,
ওখান থেকেই তারপর প্র্যাকটিস করালো দীপুরা চৌধুরী, আমাদের প্রায় 1 বছর টানা উনি নিজে ট্রেন করলো দীপুরা চৌধুরী।
অলরেডি তো দীপুরা চৌধুরীর সাথে তোমার সিনক্রোনাইজেশন তো অনেক ভালো,
কিন্তু আমাকে কিন্তু সুযোগ করে দিয়েছে যে কার্ডে
কার্ডে বয়স দিয়ে
যাচ্ছে, নালে কিন্তু আমি কিন্তু খেলতে পারতাম
না,
আমি কিন্তু আসতেও পারতাম,
আমার কোনো গ্রুপ ছিল না, তো
ছিল না, আমি খেলতে হতো আবার 16, ওই যে যাদের সাথে বাদ পড়ছে আবার ওদের সাথে আবার ছোট জন্যই বাদ পড়তাম,
16 থেকে 19 আন্ডার 19 এর সিলেকশন, সেই গল্পটা একটু ছোট করে যদি বলো।
হ্যাঁ, তারপরে ওই যে আমি 15 এ চান্স পাওয়ার পর আমি ক্যাপ্টেন্সি পাই, পাওয়ার পরে আমাকে ইন্ডিয়া ট্যুরে নিয়ে যায়, আমি ওখানে ভালো খেলি, ভালো খেলার পরে আমি অনূর্ধ্ব 17 টিমে আবার ডাক পাই, ওখানে আমাকে আবার ক্যাপ্টেন্সি দেওয়া হয়, ক্যাপ্টেন্সি দেওয়ার পরে তারপরে আমাকে ওখানে ভালো খেলার পরে আমাকে অনূর্ধ্ব 19 টিমে ডাক,
আন্ডার 19। এটাই হচ্ছে তোমার ক্যারিয়ার শুরুর সবচেয়ে বড় পালকটা লাগলো এখানে,
আন্ডার 19। 2013 সালে আমি আন্ডার 19 ফার্স্ট ডাক পাই, 2013 সালে শ্রীলঙ্কা বাংলাদেশে আসে, বাংলাদেশে শ্রীলঙ্কা আসে, আসার পরে আমি ফার্স্ট ডে বসেই 100 রান করি শ্রীলঙ্কার সাথে আন্ডার 19। তা ওখানে 100 রান করার পরে আমি 1 উইকেট 2 উইকেট পাই, তা ওখানে ভালো খেলি, ভালো খেলার পরে পরের সিরিজে আমাকে আন্ডার 19 ক্যাপ্টেন্সি দেওয়া হয় ইংল্যান্ড ট্যুরে, সবচেয়ে বড় ট্যুরে। তারপরে আন্ডার 19 ক্যাপ্টেন্সি শুরু করি ইংল্যান্ডের পর, ওয়েস্ট ইন্ডিজে যাই, ওখানে সিরিজ জিতে আসি আমার নেতৃত্বে আন্ডার 19 আল্লাহর রহমতে ইনশাল্লাহ। তারপরে এশিয়া কাপ খেলি, সেভাবে ভালো হয় নাই, তারপরে হলো যে ওয়ার্ল্ড কাপ খেলি, ওয়ার্ল্ড কাপে ভালো হয় নাই, আমি কিন্তু 2টা ওয়ার্ল্ড কাপ খেলছি আন্ডার 19, একটা না, 2014 আর 16। তারপরে ওয়ার্ল্ড কাপটা আন্ডার 19 দেশের মাটিতে হয়, ওইটা বেশি চমক লাগছে, ওইটা দেশের মাটিতে হয়, ওইটা আন্ডার 19 ম্যান অফ দ্য টুর্নামেন্ট, ওইটা সবাই দেখছে।
আন্ডার 19 আমরা কিন্তু একদম মুখে ছিলাম, যেভাবে তুমি দলটাকে সুগঠিত করেছিলে, যেভাবে ড্রাইভ দিচ্ছিলে এবং যা পারফরমেন্স ছিল, আমরা কিন্তু অনেক বড় স্বপ্নই আসলে দেখছিলাম। এবং সেই সময় ফাইনালি তুমি ম্যান অফ দ্য টুর্নামেন্টও তো হও, আমরা মনে হয় তৃতীয় হয়ে শেষ করলাম, তাই থার্ড হয়ে
সর্বোচ্চ
শ্রীলঙ্কাকে লাস্ট প্লে অফ ম্যাচে আমরা হারিয়ে দিলাম। আমরা আরো কথা শুনবো, একটু ব্রেক নিচ্ছি।
বুঝছি বন্ধু, কথা তো অনেক হচ্ছে, আর অনেক বেশি কথা হবেই আর রয়েছে আপনার সঙ্গে। আর বন্ধুরা, আপনারা যারা শুনছেন, আপনারা যারা দেখতে চাচ্ছেন, তাদেরকে বলছি অবশ্যই ফেসবুক লাইভে চলে যান। জি বন্ধু, আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গেলে আপনি পেয়ে যাবেন। সার্চ বারে গিয়ে আপনাকে টাইপ করতে হবে ঢাকা স্পেস এফএম স্পেস 90.4, লিখলে কিন্তু পেয়ে যাবেন অনেকগুলো পেজ। সেখান থেকে যে পেজে লাইকিং এর পরিমাণটি 3,17,000 প্লাস, সেই পেজটি আমাদের রিয়েল ফ্যান পেজ। এবং সেখানে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে পোস্টটি প্রথম, একদম সর্বপ্রথম যে পোস্টটি দেওয়া রয়েছে সেটি কিন্তু আমাদের রিয়েল ফ্যান পেজ। তো বন্ধু, পোস্টটি আপনি দেখে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করতে একদমই ভুলবেন না, কারণ যত বেশি আপনি শেয়ার করবেন আপনার চান্সেস কিন্তু তত বেশি বেড়ে যাবে। নেক্সট উইকে কিন্তু আপনি গুরুদের স্বামীর সঙ্গে কথা বলার সুযোগটি পাচ্ছেন, সো বন্ধু একদমই মিস করা যাবে না। আর আজকে আমরা শুনছি আমাদের ন্যাশনাল টিমে জনপ্রিয় ক্রিকেটার মির্জা হাসান মিরাজ এবং গুরু এহতেশামের কথোপকথনটি শুনছি আমরা বন্ধু। এবং মিরাজ যেহেতু গতকালকে ইংল্যান্ডে চলে গিয়েছে, আশা করছি তিনি খুব ভালো খেলবেন এবং আমরা অবশ্যই জিতব, এবং অনেক 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 বেশি শুভকামনা রইল তাদের জন্য। আর বন্ধুরা, এই মুহূর্তে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতিতে যাবার আগে আবারও বলছি বন্ধু অবশ্যই ফেসবুকে কানেক্টেড হন ঢাকা স্পেস এফএম স্পেস 90.4 এ, গেলে কিন্তু আপনি পেয়ে যাবেন পেজ। সেই পেজ থেকে 3,17,000 প্লাস যা লাইকিং এর পরিমাণ, সেই পেজটি আমাদের রিয়েল ফ্যান পেজ। সেখানে যে পোস্টটি দেওয়া রয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। সঙ্গেই থাকুন, ফিরছি বিরতির পর।
শুনছেন ঢাকা এফএম 90.4, আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টুইং ব্রিং সাথে টুইং টুইং টুইং
গোমরানো কে মুস্কি হাসি থোতে ভাগে মুস্কি হাসি মায়ের হাসি বাবার হাসি মন ভরা
অসাধারণ দিদি ভিন্ন সাথে আপনার জিভ খুশি হয়ে উঠবে, আর আপনার মুখে আসবে দারুণ হাসি। স্মাইল কেক মুখে দিতেই ফোটে হাসি।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিং টিং স্বাদে টুইং টুইং টুইং।
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে।
ভালোবাসার বাংলাদেশ, বন্ধু শুনছেন ভালোবাসার বাংলাদেশ, সীমা রয়েছে আপনার সঙ্গে। আর বন্ধুরা অবশ্যই আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হয়ে যান, আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে টাইপ করুন ঢাকা স্পেস এফএম স্পেস 90.4, লিখে পেয়ে যাচ্ছেন পেজগুলো। সেখান থেকে 3,17,000 প্লাস যে পেজে লাইকিং এর পরিমাণটি রয়েছে সেটি আমাদের রিয়েল ফ্যান পেজ, সেটি আপনি অবশ্যই ক্লিক করবেন। ক্লিক করে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের সেই পোস্টটি, যে পোস্টে আমাদের গুরু এহতেশাম এবং ন্যাশনাল টিমে জনপ্রিয় ক্রিকেটার যিনি রয়েছেন মির্জা হাসান মিরাজ, সেখানে লাইভ তারা যে কথোপকথনটি হয়েছিল সেটি বিশেষ বিশেষ আকর্ষণীয় কিছু মুহূর্তে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। আসলে লাইভ দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর এই এইসব আমাদের যারা অনেক অনেক বেশি পছন্দের মানুষ তাদেরকে দেখতে আরো বেশি ভালো লাগে। আর বন্ধু, যে পোস্টটি রয়েছে সেই পোস্টে আপনি যত বেশি শেয়ার করবেন, শেয়ার করলে আপনি পেয়ে যাচ্ছেন একটি সুবর্ণ সুযোগ নেক্সট উইকে আমাদের গুরুদের স্বামীর সঙ্গে কথা বলার সুযোগ। আর দেখতে পাচ্ছি এই মুহূর্তে পেজে লাইক দিয়ে কানেক্টেড হয়েছেন সুবর্ণ আক্তার, কানেক্টেড হয়েছেন আমাদের সঙ্গে, তমা আরোই রয়েছেন আমাদের সঙ্গে, তামান্না হোসেন রয়েছেন, আরো রয়েছেন খাদিজা আক্তার রয়েছেন আমাদের সঙ্গে, এবং কমেন্ট করেছেন শাহ আলম, তিনি আমাদেরকে প্রথম শুনছেন এবং মিরাজের জীবনের গল্প শুনে তার অনেক ভালো লাগছে, তিনি ইন্সপায়ার হচ্ছেন, আসলে ইন্সপায়ারিং একটি গল্প। কিন্তু আমি শাহজাহান রয়েছেন আমাদের সঙ্গে, তার সঙ্গে দেখা হয়েছিল মিরাজের, এবং যখন দেখা হয়েছিল খুবই ভালো লেগেছে তার। আসলে এইসব আমাদের যেসব আমরা মানুষকে পছন্দ করি, যাদেরকে খুব বেশি পছন্দ করি, তাদেরকে দেখতে এবং তাদের কথা শুনতে, এবং আপনি যদি তাদেরকে লাইভ দেখেন অনেক বেশি ভালো লাগে। কিন্তু আব্দুর রহমান রয়েছেন আমাদের সঙ্গে, তমাল বারোই রয়েছেন আমাদের সঙ্গে, মোহাম্মদ মনজুরুল আলম রয়েছেন আমাদের সঙ্গে, পেইনফুল বয় সোহেল খান সহ আরো অনেকেই রয়েছেন, শেয়ার করছেন তারা বেশি বেশি করে, এবং আপনিও কিন্তু বেশি বেশি করে শেয়ার করতে পারেন। তো একদমই ভুল করা যাবে না শেয়ার করার কথা, অবশ্যই আপনাকে মনে করে দিচ্ছি বারবার করে, কারণ নেক্সট উইকে অবশ্যই আপনার সেই সুযোগটি গ্রহণ করতেই হবে। আর বন্ধুরা, এই মুহূর্তে চলে যাচ্ছি আবারও সেই কথোপকথনে, যার জন্য আপনি ওয়েট করছেন, আমি ওয়েট করছি। আর ফেসবুক লাইভে দেখতে হলে অবশ্যই ঢাকা স্পেস এফএম স্পেস 90.4 লিখেই কিন্তু পেয়ে যাচ্ছেন সেই পেজটি, যে পেজে আপনি প্রথম যে পোস্টটি পেয়ে যাবেন সেখানে কিন্তু রয়েছে লাইভটি। তো অবশ্যই দেখতে হলে চলে আসুন ঢাকা এফএম 90.4 এর পেজে, সঙ্গে থাকুন।
তো ফাইনালি সবকিছু মিলিয়ে ন্যাশনাল টিমের জন্য সিলেকশন, এই মহেন্দ্রক্ষণ, এই মুহূর্তটা, এই সময়টাকে একটু শুনবো।
আসলে আমি কিন্তু আগে বলেছি যে আমার ড্রিমটা ছিল কিন্তু আন্ডার 14 থেকে, যেদিনকে আমি ফার্স্ট ন্যাশনাল টিমের খেলাটা দেখি, ড্রিমটা কিন্তু ওদিন
ওইখানে সেট করে।
এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে,
বলো
ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? যে আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর অশেষ রহমতে যে আমি যেদিনকে ড্রিমটা দেখেছিলাম, যে টিমের সাথে ড্রিমটা দেখেছিলাম, সেই ড্রিম সেই টিমের সাথে আমার ডেবিউ হয়েছে এবং সেই টিমের সাথে আমি রেকর্ড করেছি 129।
তখন তো ইংল্যান্ডের সাথে,
ইংল্যান্ডের সাথে
বাংলাদেশের, এবং তুমি মাঠে ছিলে,
মাঠে ছিলাম লিভারপুল মাঠে, এবং আমার ডেবিউটা হয় ইংল্যান্ডের সাথে চিটাগং এ, এবং আমি 5 উইকেট পাই, এবং মিরপুর মাঠে আমি 12 উইকেট পাই, ম্যান অফ দা ম্যাচ এবং ম্যান অফ দা সিরিজ হয়,
সব মিলিয়ে 19 উইকেট,
19 উইকেট দুই ম্যাচে,
19 উইকেট
ইংল্যান্ডের সাথে। সো ইন্টারেস্টিং ব্যাপারটা দেখেন, আল্লাহর কি অশেষ রহমত, আল্লাহর কি নীলা খেলা দেখেন, যে আমি স্বপ্নটা দেখি তখন থেকে।
আমার একটা জিনিস জানতে,
আল্লাহর রহমতে
মন চাচ্ছে মিরাজ, কেমনে চাইছিল সেদিন, আমরা যদি পারতাম তাহলে আমরা এখন এটা শিখে নিতাম যে কেমনে চাইতে হয় স্রষ্টার কাছে, যে যেভাবে তুমি চাইলা স্রষ্টা এক্স্যাক্টলি সেই এনভায়রনমেন্ট তোমার জন্য রেডি করে দিলেন।
আসলে একটা
সেই মাঠ, সেই ক্রাউড, সেই দল,
আসলে আমি এটা মনে করি কি যে এটা আসলে আমি মনে করি যে এটা আসলে সবার দোয়া, আমার মা বাবার দোয়া আছে এবং আমার কোচ আছে যারা আছে, সবার সবার দোয়া এবং সারা বাংলাদেশের মানুষের
ঘটনার পুনরাবৃত্তি চিন্তা করা যায়।
হ্যাঁ, এটা সারা বাংলাদেশের মানুষের দোয়া, আমি মনে করি যে সবাই আমার জন্য দোয়া করে। আসলে আমি কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করিও না, করতে পারিও না, কারণ আসলে কেউ যদি আমাকে এসে একটা কথা বলে আমি তার সাথে কখনো খারাপ ব্যবহার করতে পারিও না, এটা আসলে মন থেকে হয় না, আসলে মনে হয় যে সবাই আমার জন্য দোয়া করে, আল্লাহ অশেষ রহমতে এর জন্য হয়েছে।
মিরাজ, তুমি প্রথমেই শুরুতে প্রোগ্রামের শুরুর দিকে বলছিলে যে 30 লক্ষ শহীদের বিনিময়ে পাওয়া এই দেশ, যে দেশের পেছনে কত কাঠখড় পুড়িয়েছে, কত স্যাক্রিফাইস, সেই দেশটাকে চেনানোর জন্য আরেক অনন্য যুদ্ধে নেমেছে বাংলাদেশের ক্রিকেটাররা, যেখানে গোটা বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিচ্ছে, তারই এখন গর্বিত অংশীদার তুমি। সেই বাংলাদেশটারে বুকে ধারণ করেই খেলাতে যখন নামছিলে, মাঠ রেডি, সবুজ ঘাসের এই মাঠ রেডি, 22 গজের পিচ রেডি, প্রচন্ড হৈহট্টগোল পুরো অডিয়েন্সে, সবকিছু প্রস্তুত, ফিল্ডটা কেমন ছিল দেশের হয়ে নামছো তুমি?
আসলে এটা আসলে
একদম এক্স্যাক্টলি যদি ওই দিনের ওই মুহূর্তের ফিল্ডটা তুমি রিকল করতে চাও আমার দর্শক এবং আমার শ্রোতা বন্ধুর জন্য।
আসলে বলবো যে আমি যে ওই যে বলেছিলাম যে আমার ড্রিমটা 14 থেকে শুরু হয়েছে, যেদিনকে আমি মাঠে পা রাখবো আমার কাছে মনে হচ্ছিল কি যে আল্লাহর অশেষ রহমত, আমার মনে হয় স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আমার নিজের কাছে একটু একা একা মনে হচ্ছিল, আমার একা মনে হচ্ছিল।
কেন বেটা
একা মনে হচ্ছিল? এর জন্য যে আমি ন্যাশনাল টিমে খেলবো, মানে আমি কিভাবে খেলবো বা আমি কি করবো, আমি বোলিং করব, সারা বাংলাদেশের মানুষ দেখবে, সারা ওয়ার্ল্ড এর মানুষ দেখবে, মানে নিজের ভিতরে এরকম কিছু কিছু কনফিউশন সৃষ্টি হচ্ছিল। বাট এইটা হইতে দেয় নাই আমার সিনিয়র প্লেয়াররা, আমি তাদের কাছে
সবচেয়ে ভূমিকা,
মানে আমি তাদের কাছে মানে কৃতজ্ঞ এবং তাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। বড় ভাইদের মুশফিক ভাই ক্যাপ্টেন ছিল, ক্যাপ্টেন ছিল, সে আমাকে অনেক সাপোর্ট করেছে, রিয়াদ ভাই,
তারপরে কি হচ্ছিল যখন তুমি টেস্টের ক্যাপ পড়তে যাবা,
আমি নিজে নিজে একটু একা একা মনে করছিলাম, কিন্তু তারা 4-5 জন যারা সিনিয়র আছে, মুশফিক ভাই, রিয়াদ ভাই, সাকিব ভাই, তামিম ভাই,
কি বলছিল
তারা আমাকে একা একা বলছে যে
সাকিব কি বলছে,
বাংলাদেশের হয়ে সারা বাংলাদেশের হয়ে অনেক বড় অর্জন করো এবং বাংলাদেশকে আরো অনেক উপরে নিয়ে যাও, তোমার হাত থেকে যেন বাংলাদেশ আরো অনেক কিছু অর্জন করে, এইরকম। মানে
তারা
তামিম ভাই বলতেছিল যে খুব ভালো হয়েছে, দেখবি তুই খুব ভালো খেলবি ইনশাল্লাহ, এবং মুশফিক ভাই বলতেছিল যে আমি চাই যে তুই অনেক বড় প্লেয়ার হ, আমি দেখতে চাই তুই অনেক উপরে যাবি।
রিয়াদ হচ্ছিল তো?
হ্যাঁ, রিয়াদ ভাই বোলিং এর সময় প্রত্যেকটা বলে বলে আমাকে এফোর্ট দিচ্ছিল, মিরাজ তুই পারবি, তুই অনেক ভালো বলার, তুই পারবি, দেখবি তুই অনেক ভালো বোলিং করবি। মানে তাদের যে মানে মানে তারা যে আমাকে পিছন থেকে ব্যাকআপ দিয়েছে, আসলে আমার কাছে মনে হয়নি আমি একা, আমি কিন্তু তারা মুখ থেকে
যে ফার্স্ট গেম খেলছো এই ফিলটাও হয়নি তোমার
মধ্যে? মনেই হয় না এক মিনিট। একটা আমি যখন মাঠে নামার আগে এইসব চিন্তা ভাবনা হচ্ছিল, যখন আমি মাঠে পা ফেলেছি তখন তারা আমাকে এইসব কথা বলছে, তখন আমার মনের ভিতর থেকে আসছিল যে না আমি একা না।
তোমার চেহারাটা রিকল করতে পারছি এই মুহূর্তে, খুব স্বাভাবিক এবং সাবলীল দেখাচ্ছিল, মনে হচ্ছিল না যে প্রথম আজকে টেস্ট ক্যাপ পড়লে এটা কি তাদের জন্য?
তাদের জন্য আমি
প্রতিবারই কিন্তু ল্যান্ডমার্কে যখন যাচ্ছিলে বল করার জন্য সবাই কিন্তু এসে এগিয়ে এসে কথা বলছে,
সবাই সবাই আমাকে সাপোর্ট করেছে। এইটা আসলে আমি তাদের কাছে সবসময় কৃতজ্ঞ, তাদের সাপোর্টের জন্য হয়তো আমি এখন স্টিল নাও এখন পর্যন্ত আমাকে সবাই সাপোর্ট।
সবচেয়ে কার কথা ওই মাঠে যখন তুমি বারবার বোলিং এর জন্য যাচ্ছিলে কার কথা সবচেয়ে বেশি এনার্জাইজ হচ্ছিলে? সাকিব কিভাবে বলে, একদমকে আগুন ঝরায় দেয়?
না না, সাকিব ভাই খুব ভালো মতন বলে,
বুঝায় বলে নাকি আগুন ঝরা দেয় জানা, একদম
বুঝিয়ে বলে,
ছেড়ে ফুড়ে শেষ করে দে এরকম কিছু
না, বলে যে ভালো করতে হবে,
দেশের জন্য মাথা দিবে না,
দেশের জন্য করতে হবে। আর মুশফিক ভাই তো আপনি জানেন যে আমার ভালো
ওই পার থেকে, হ্যাঁ
ভালো লাগার প্লেয়ার বাংলাদেশের মুশফিকুর রহিম ভাই, আমার বলতে গেলে যে ফেভারিট প্লেয়ারই সবসময়, যে যার কথা বলি আমি, যার খেলা আমার খুব ভালো লাগে ব্যাটিং, সে আমাকে অনেক সাপোর্ট করছে। যখন নিজের মানে ফেভারিট প্লেয়ার বা নিজের বড় ভাইদের কাছ থেকে যখন সাপোর্টটা পাই, তখন তো বুঝতেই পারতেছেন যে অনুপ্রেরণাটা কেমন আসে, তখন পারফর্ম করতে আরো ইজি হয়।
সো ফাইনালি ফাইনালি তোমার এত বড় একটা অ্যাচিভমেন্ট, ইনফ্যাক্ট মুস্তাফিজ এবং তোমার সাথে আমি যতদূর জানি বন্ধুত্বের বলো এবং খেলার সিঙ্ক্রোনাইজেশন বলো, এটা খুবই মারাত্মক অন্য লেভেলের একটা সম্পর্ক তোমাদের দুইজনের মধ্যে। স্পেশালি ফিজ যেভাবে ক্যারিশম্যাটিক ভাবে নিজে আবির্ভূত হয় এই ক্রিকেট বিশ্বে, তোমার এরকম একটা স্বপ্ন ছিল যে আমিও যেন আমারও যেন ডেবিউটা এরকম ক্যারিশম্যাটিক হয়, একদম ধামাকাদার হয়, তো মন মতো হয়েছিল মনে হয়েছে শেষ পর্যন্ত?
হ্যাঁ অবভিয়াসলি ইনশাল্লাহ। আসলে কি
বন্ধুকে ছাড়িয়ে গেছিল নাকি বন্ধু?
না না, বন্ধু অনেক কিছু করেছে, বন্ধু অনেক অর্জন করেছে মুস্তাফিজ রহমান,
একদম বিগিনিংটা বলছি, ডেবিউ ম্যাচটা
আমার ডেবিউ ম্যাচটা। আসলে ওর যখন ডেবিউ হয় তখন আমি আন্ডার 19 খেলি, এবং ওর ডেবিউটা আমি টিভিতে দেখেছি, মানে এত ভালো লেগেছে নিজের কাছে ওই দিনকার থেকে মনে হয়েছে যে
তুমিও তো চাইছিলে যে এরকম হিস্টোরিক্যাল ডেবিউ হোক।
হ্যাঁ আমিও চেয়েছিলাম মন থেকে, মানে ওরটা দেখে আমি মানে সাহস পেয়েছি যে ও
যদি পারে আমার পক্ষে সম্ভব
চেষ্টা করে দেখি, তা এরকম আমি মনে মনে চিন্তা করছিলাম যে আশা আল্লাহর রহমতে আমার ডেবিউটা যেন কোনো বড় টিমের সাথে হয়, মানে আমি কখনো ছোট টিমের সাথে ডেবিউ হোক আমি চাইনি, যে যেমন জিম্বাবুয়ে বা ছোট যে দেশগুলো আছে ওইগুলোর সাথে ডেবিউ হোক আমি এটা চাইনি, বাট আমি সবসময় চাইছি যে বড় টিমের সাথে খেলবো, যদি বড় টিমের সাথে ভালো খেলতে পারি তাহলে ওই জিনিসটা ভালো হবে আমাদের দেশের জন্য। সো আমিও চেষ্টা করছিলাম যখন ইংল্যান্ডের সাথে ডাক পেলাম, মনে মনে টার্গেট করছিলাম আল্লাহ যদি আমার সহ হয়, আল্লাহর অশেষ সহমতে যদি ইংল্যান্ডকে আমি হারাতে পারি তা আসলে আমাদের দেশের জন্য হিস্ট্রি হয়ে থাকবে, এরকম কিছু মানে টার্গেট করতেই যে হবে এরকম কোনো ন্যায় ছিল না, বাট চিন্তা ভাবনা ছিল। কিন্তু একটা জিনিস কি, মানুষের চিন্তা ভাবনা অনেক কিছু, মানে মানুষ যে চিন্তা করে আল্লাহ তাআলা পক্ষে থাকে সবসময়, যদি ভালো চিন্তা ভালো ন্যায় করে আল্লাহ সবসময় সহায় হয়। তো ওইটাই আমার কাছে মনে হয় যে আমি যত চিন্তাই করি ভালো চিন্তা করলে আল্লাহ সবসময় আমার পাশেই থাকে। আমি কখনো আরেকটা জিনিস যে আমি কখনো মানে আমি আল্লাহর কাছে যা চাইছি আল্লাহ আমার সব দিছে, আমি কখনো আল্লাহর কাছ থেকে মানে আল্লাহ আমি এই জিনিসটা পাইতাম খালি বলতে মানে দেরি, পাইতে দেরি না, আমি মানে আল্লাহর কাছে লাখ লাখ হাজার হাজার কোটিতে কোটিতে শুক্রিয়া যে আমি আল্লাহর রহমতে এখন পর্যন্ত স্টিল আমি যা চাইছি তাই পাইছি।
এক্স্যাক্টলি ভিউয়ার্স, যারা আমাদের ফেসবুক লাইভে দেখছেন এবং সেই সাথে যারা আমার সাথে ভালোবাসা বাংলাদেশের সাথে কানেক্টেড আছেন দেশ এবং দেশের বাইরে থেকে, আজকে আছেন দ্য আলটিমেট চ্যাম্পিয়ন বাংলাদেশ ক্রিকেট টিমের তারকা যাকে আমরা অনেক বেশি পছন্দ করি আমাদের মিরাজ, এবং বলছে তার জীবনের কথা এত চমৎকার ভাবে, এত ডিটেলিং এ, এত এত পারফেকশনের সাথে, এত এত সবকিছু মিলিয়ে নিজের বায়োপিক নিজের কথাগুলো হয়তো এর আগে কোথাও ক্যাপচার হয়নি। ফার্স্ট টাইম ভালোবাসার বাংলাদেশ ঢাকা এফএম 90.4 এর মাধ্যমে সেই ভালো লাগাগুলোকে ক্যাপচার করা হচ্ছে। আমরা আরো কথা শুনবো, একটু ব্রেক নিচ্ছি।
বন্ধু শুনছেন ভালোবাসার বাংলাদেশ, সীমা রয়েছে আপনাদের সঙ্গে, আর শুনছিলাম আমরা জাতীয় দলের জনপ্রিয় ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের জীবনের গল্প, তার একদম ছোট থেকে বেড়ে ওঠা, তিনি কিভাবে ক্রিকেটে ইন করলেন, সবকিছু মিলে তার যত কথা যত না জানা কথা আমরা জানি সবকিছু কিন্তু আমরা জানতে পারছি, এবং গুরুতে শান্ত সঙ্গে রয়েছে। আর বন্ধু এই মুহূর্তে যারা আমাদেরকে শুনছেন 90.4 এ তারা তো শুনছেন, এবং যারা দেখতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই আপনি কিন্তু চলে যেতে পারেন ফেসবুকে, আপনার ফেসবুক অ্যাকাউন্টের সার্চ বারে গিয়ে টাইপ করুন ঢাকা স্পেস এফএম স্পেস 90.4, লিখে পেয়ে যাচ্ছেন অনেকগুলো পেজ, সেখান থেকে যে পেজে লাইকিং এর পরিমাণ 317,000 প্লাস সেই পেজটি আমাদের রিয়েল ফ্যান পেজ, এবং সেই পেজটিতে গেলে কিন্তু আপনি পেয়ে যাবেন যে পোস্ট দেয়া হয়েছে আমাদের, সেখানে আপনি দেখতে পাচ্ছেন লাইভ গুরু এহতেশাম এবং আমাদের জাতীয় দলের জনপ্রিয় ক্রিকেটার মেহেদী হাসান মিরাজকে আপনি দেখতে পারবেন, তারা লাইভ যখন কথা বলেছিলেন স্টুডিওতে তখন তাদের সেই মুভমেন্টগুলা, তাদের সেই হাসিগুলা যারা দেখতে চাচ্ছিলেন এবং সবসময় কিন্তু আমরা এগুলো বলি যে দেখতে চাই কিন্তু আমরা দেখতে পাই না, কিন্তু আজ আজকে সুবর্ণ সুযোগটি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আর বন্ধু অবশ্যই কিন্তু পোস্টে বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ শেয়ার করলে নেক্সট উইকে আপনি হয়ে যাবেন সেই লাকি উইনার যে কথা বলতে পারছেন গুরুহাতে স্বামীর সঙ্গে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি মাত্র আমাদের সঙ্গে ফেসবুকে লাইক দিয়ে কানেক্টেড হয়েছেন শুভ রয়েছেন আমাদের সঙ্গে, আরও রয়েছেন পলাশ রয়েছেন আমাদের সঙ্গে, মাত্র তিনি কানেক্টেড হয়েছেন আমাদেরকে, অনেক অনেক ধন্যবাদ বন্ধু আপনি লাইক দিয়ে আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন। পুষ্পা আক্তার রয়েছেন, কানিজ ফাতেমা রয়েছেন আমাদের সঙ্গে, আর রয়েছেন আমাদের সঙ্গে শান্তা আফরিন, তারা সবাই আমাদের সঙ্গে মাত্র কানেক্টেড হয়েছেন। তো বন্ধু আপনিও কিন্তু আমাদের সঙ্গে কানেক্টেড হয়ে যান। আর যারা কমেন্ট করছেন অনেক বেশি বেশি ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা লাইভটি দেখছেন এবং দেখে আপনারা আপনাদের ওপিনিয়ন জানাচ্ছেন। সবসময় আমরা এটাই বলি যে আপনারা যখন দেখছেন কোনো কিছু অথবা আমাদেরকে শুনছেন, প্রোগ্রামটি যখন শুনছেন, প্রোগ্রাম রিলেটেড কমেন্ট যখন আপনারা করেন তখন বড় বেশি ভালো লাগে, কারণ সেই মুহূর্তে রিয়াকশনগুলো ইনস্ট্যান্ট রিয়াকশনগুলো কিন্তু আমরা জানতে পারি বন্ধু। তো আপনাদেরকে অনেক 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 বেশি ধন্যবাদ। আর মেহেদি হাসান মিরাজ তিনি কিন্তু বলছিলেন তার আম্মুর কথা, তার বাবার কথা বলছেন, সবার রিয়াকশন নিয়ে কিন্তু তিনি কথা বলছেন, আসলে অনেক মজা লাগছিল। আবার কিছু কিছু মোমেন্টে কিন্তু খারাপও লাগছিল যে তিনি অনেক মাহিরও খেয়েছেন, সব কিছু মিলে কিন্তু আসলে চমৎকার তার জার্নিটা, আশা করছি অনেক 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 বেশি ভালো হবে তার জার্নিগুলো এবং তিনি অনেক দূর এগিয়ে যাবেন। অনেক অনেক শুভকামনা মেহেদি হাসান মিরাজের জন্য। আর বন্ধুরা অবশ্যই কিন্তু আপনি ফেসবুক লাইভে দেখার জন্য আপনারা আমাদের ফেসবুকে কানেক্টেড হবেন, ঢাকা স্পেস এফএম স্পেস 90.4 এ গেলে কিন্তু পেয়ে যাবেন অনেকগুলো পেজ। সেখান থেকে যে পেজ লাইকিং এর পরিমাণটি 317,000 প্লাস, সেই পেজটি আপনি সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পরে আপনি দেখতে পারবেন যে পোস্টগুলো রয়েছে, সেই পোস্টে কিন্তু আপনি শেয়ার করবেন এবং কমেন্ট করতে তো একদমই ভুলবেন। আর পোস্টে কিন্তু অবশ্যই লাইক দিতেই হবে, লাইক কমেন্ট শেয়ার একদম চালিয়ে যেতে হবে। আর যেহেতু বাবা মা সবাইকে নিয়ে কথা হচ্ছিল, তো নতুন আরেকটি ঘন্টায় এবং চমৎকার একটি গান দিয়ে এই ঘন্টাটি শেষ করছি। নতুন আরেকটি ঘন্টায় অবশ্যই মেহেদি হাসান মিরাজকে নিয়ে আমরা কথা বলবো, আমাদের জাতীয় দলের জনপ্রিয় ক্রিকেটার, তার জন্য সবসময় অনেক অনেক বেশি শুভকামনা। এবং ঘুরেতে শান্ত সঙ্গে থাকছে আর আমি তো থাকছি, সঙ্গেই থাকুন বন্ধু।
এখন সময় রাত 1টা।
রায়া মাহমুদা
যমুনা রিসার্চ সেন্টার।
যমুনা আমার প্রয়োজন বোধে, আমার ফ্রিজে রাখা খাবারগুলো প্রতিদিনই নষ্ট হয়ে যাচ্ছিল, এ কারণেই আমি এমন একটি ফ্রিজ খুঁজছিলাম যাতে ক্ষতিকারক সিলিকন একদমই ব্যবহার হয় না। যমুনা সম্পূর্ণ সিলিকন মুক্ত 100% ফুড গ্রেডেড ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করেছে স্বাস্থ্যকর ফ্রিজ, আর আমি টোটালি টেনশন ফ্রি। যমুনা আমার প্রয়োজন বোঝে। ভালোবাসার বাংলাদেশ,
বন্ধু শুনছেন ভালোবাসা বাংলাদেশ। নতুন আরেকটি ঘন্টায় হাজির হয়ে গেলাম আপনার আরজে ইমা, এবং আজকে আমরা শুনছি আমাদের জাতীয় দলের জনপ্রিয় ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের জীবনের গল্প আমরা শুনছিলাম, মাঝখানে ছোট্ট একটি বিরতিতে গিয়েছিলাম, আর সেই সঙ্গে তো আমাদের ঘুরাতে সাম রয়েছে। তো আর কথা না বাড়িয়ে অবশ্যই আমরা চলে যাচ্ছি তাদের কাছে আবার। তবে যাবার আগে আপনাকে জানিয়ে দিচ্ছি বন্ধু, অবশ্যই আপনি শুনতে পাচ্ছেন 90.4 এ মেহেদী হাসান মিরাজ এবং ঘুরাতে সামকে, এবং আপনি যদি দেখতে চান তাদেরকে লাইভ, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হতে হবে। আপনি যত বেশি লাইক দিবেন এবং শেয়ার করবেন, আমরা যে পোস্টটি দিয়েছি শেয়ার করলে কিন্তু আপনার সেই সুযোগটি বেড়ে যাচ্ছে, যেই সুযোগটি হচ্ছে আপনি নেক্সট উইকে আমাদের গ্রুপের সামনের সঙ্গে কথা বলতে পারবেন। আর বন্ধু, পেজে লাইক দিয়ে অবশ্যই আপনি কানেক্টেড থাকবেন, কারণ পেজে একবার যদি আপনি লাইক দিয়ে দেন তাহলে তো সবসময় আমাদের সব আপডেট আপনি পেয়ে যাচ্ছেন। আর বন্ধু, পোস্টে লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না, আর কমেন্ট যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কমেন্টগুলো একটু পরেই পড়বো, তবে এই মুহূর্তে চলে যাচ্ছি আবারও আমাদের ন্যাশনাল টিমে জনপ্রিয় ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ এবং গুরু এতিশামের কাছে।
এক্স্যাক্টলি আপনারা দেখছেন ফেসবুক লাইভ এর মাধ্যমে, স্ট্রিমিং এর মাধ্যমে, এবং সেই সাথে আপনারা আমাদের সাথে কানেক্টেড আছেন ভালোবাসার বাংলাদেশে, ঢাকা এফএম 90.4 লার্জেস্ট নেটওয়ার্ক ইন বাংলাদেশ, এবং অনেকেই www.thakafm904.com স্ট্রিমিং করে গোটা ওয়ার্ল্ড থেকে আমাদের সাথে কানেক্টেড আছেন। থাকবেনই তো, কারণ আজকে আমাদের সাথে আছেন দ্য আলটিমেট চ্যাম্পিয়ন মিরাজ। মিরাজ যত বড় না ক্রিকেটার, তার চাইতে আমার কাছে মনে হয়েছে দারুণ বিনয়ী, চমৎকার, সাদা মনের একটা মানুষ বললে অনেক বড় শোনায়, সাদা মনের একটা ছেলে, মাত্র 20 বছর ছুঁই ছুঁই। এক্স্যাক্টলি তার বয়স শুনে, তার লুক দেখে ফেসবুক লাইভে অনেকেই তো ক্র্যাশ খাচ্ছ রীতিমতো, তো ক্র্যাশ তোমরা খাইতে থাকো। স্পেশালি আমি ফিমেল ফ্যান ফলোয়িং দের জন্য বলছি, মেলদেরকে বলছি না, তোমরা আবার টেস্ট চেঞ্জ করো না ভাই, তোমরা পছন্দ করো ভালোবাসার, ফিমেলরা ক্র্যাশ খাও, আই ডোন্ট মাইন্ড। আমি সমস্ত কথা নিয়ে আজকে এই ফার্স্ট টাইম ঢাকা এফএম এর স্টুডিওতে আমরা মিরাজকে সাথে নিয়ে তার ব্যক্তি জীবনগুলোকে আমরা ক্যাপচার করব। তার ক্রিকেটের টোটাল বায়োপিক অলরেডি উপস্থাপিত হয়েছে, এবার আসবে একান্ত ব্যক্তি জীবন, রক্ত মাংসে গড়া ভেতরের মিরাজ, যে মিরাজের ভেতরে একটা হৃদস্পন্দনও আছে, একটা হৃদয় আছে, যেটা মাঝে মাঝে ঘড়ির কাটার সাথে মিলিয়ে টিকটিক করে, সেখানে কিন্তু বিভিন্ন রকমের স্বপ্ন খেলা করে যায়, সেখানে কিন্তু তার বাবা মা তার বোনের জন্য অনেক ভালোবাসা লুকিয়ে আছে, স্পেশালি তার মা, যে মা ছোটবেলা থেকে শুধুই তার নয়নের টুকরা, তার কলিজার টুকরা, এই নয়নের মনে কলিজার টুকরা তার সন্তানকে পাগলের মতো ভালোবেসেছে, অনেক সময় অনেক কিছু করতে চেয়েও কিছু করতে পারেনি, অসহায়ত্ব ছাড়া কিছুই ছিল না তার কাছে, শুধুই ছিল চোখ ভরা পানি, বুক ভরা ভালোবাসা আর দীর্ঘ নিঃশ্বাস। কারণ অনেক সময় এমন হয়েছে যে বাবার এই কষ্টকে সহ্য করতে না পারে, কারণ যে পরিমাণ কষ্ট পেয়েছে বেচারা এই খেলা খেলা করতে গিয়ে, যে খেলার জন্য আমরা আজকে মাথায় তুলে নিয়েছি, সেই খেলার সময় এখন আমরা মাথায় তুলে নিয়েছি ঠিকই, কিন্তু একার যুদ্ধ একাই করতে হয়েছে এই মিরাজকে একদম আর্লি এজ থেকে, তখন কিন্তু কেউ পাশে ছিল না, এক ছিল মা আর এক ছিল বোন, বোনটা হয়তো সুযোগ তৈরি করে দিত চুরা চুরি করে, আর মাটা হয়তো কান্নাকাটি করে বুক ভাসাতো আর স্রষ্টার কাছে দোয়া করতো। আমার মনে হয় মিরাজ, আমার মনে হয় না, আই এম প্রিটি শিওর যে তুমি বললে না যে আন্ডার 14 এর পুরস্কার নিতে গিয়ে সেদিন যে স্বপ্ন দেখেছিলাম, এক্স্যাক্টলি সেই স্বপ্নটা ওইভাবেই বাস্তবায়ন হয়েছে, ওই দল ওই মাঠ, শুধু ক্রাউড হয়তো ভিন্ন, সময় ভিন্ন, এটা সম্ভব হয়েছে তখনই, কারণ বহু বছরের প্রার্থনা মিশে আছে তোমার মায়ের, যে মা হয়তো সবসময় আড়ালে আবডালে দোয়া করেছে যে খেলাকে ঘিরে আমার ছেলে এত বেশি অপদস্থ হচ্ছে, কষ্ট পাচ্ছে, এত মারধর হচ্ছে, সেই খেলায় যেন আমার সন্তান রে হনেক উপরে নিয়ে যায়, সে প্রার্থনা হয়তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে রেখেছিলেন।
আসলে এটা 100% আমি 100%, কারণ যেটা আপনি বললেন, আসলে আমার মা কিন্তু মানে অত্যন্ত একজন ভালো মানুষ এবং সে অনেক ধার্মিক।
আমি আমার মায়ের একদম ফিলটা ভেতর থেকে আমি পুরোটা জানতে চাই। আমি ইনফ্যাক্ট আমি জানি যে মা হয়তো প্রোগ্রামটা আমাদের দেখছেন বা শুনছেন, আসলে আপনি একদম ডিটেলে বলো তুমি তোমার মায়ের এই ফিলগুলো নিয়ে।
আসলে আমি বলবো যেটা আমার মা আসলে সে মানে ধার্মিক অনেক, সে আসলে বাইরে ওইরকম যায়ও না, পছন্দ করে না, সবসময় চেষ্টা করে পর্দায় থাকার জন্য এবং সবসময় আল্লাহকে ডাকে। এবং আমার কাছে মনে হয় যে আমি এত উপরে আসছি আমার মায়ের দোয়াই, মা বাবার দোয়াই আমি এত উপরে আসছি। অবশ্যই সবার দোয়া থাকে, সবার দোয়া তো অবশ্যই আছে, কিন্তু পৃথিবীতে সবচেয়ে আল্লাহর কাছে দোয়া কবুল হয় বাবা মার, এবং সবচেয়ে বেশি তাড়াতাড়ি আল্লাহর কাছে দোয়া যায় মারটাই। সো আমার মা যে দোয়া করছে আমার জন্য, সেই দোয়াই, সেই দোয়ার জন্যই আমি হয়তো এই পর্যন্ত আসছি। এবং ওই টাইমটা যত কষ্টই হোক, যতই কষ্ট করে পার করছি ওর মায়ের জন্য, এবং সে আমাকে কখনো বুঝতে দেয়নি যে আমি সে না খেয়ে আছে, কিন্তু আমাকে কখনো না খেয়ে।
ঘটনাগুলো আমি একটু শুনতে চাই মিরাজ। কেন শুনতে চাই, যে আমাদের দেশে অনেকেরই কিন্তু সে অর্থে সামর্থ্য নাই, তারা যেন পিছিয়ে না পড়ে, তারাও যেন জানে যে তাই তো সম্ভাবনা, যে কোনো জায়গা থেকে সূত্রপাত হতে পারে।
আমাদের সত্যি কথা বলতে কি, আমাদের তো মানে আমরা অনেক নিডি ফ্যামিলি ছিলাম, আমার বাবা তো আসলে সবাই জানেন যে তখন রিক্সা চালাতেন। আসলে আমাদের আমরা তো প্রথমেই বলেছি গ্রামে থাকতাম, আসলে আমাদের অনেক টাকা পয়সারও আমরা অনেক মালিকটা, তারপরে অনেক টাকাও আমাদের কাছে নাই, আমাদের দিন প্রতিদিনেরটা প্রতিদিনই চলতো, এরকমই চলতো। আমার বাবা যদি গাড়ি যেদিনকে চালাতেন সেদিনকে হয়তো অনেকদিন 200-300 টাকা পেতেন, ওই দিয়ে আমাদের সংসার চলতো। এবং অনেকদিন হয়তো ওইরকম অনেক বেশিও পেতো, আবার অনেকদিন অনেক কম পেতো, কিন্তু আমাদের কি কখনো আমার বাবা মা কখনো খারাপ রাখেনি, তারা অনেক কষ্ট করেছে, কিন্তু আমাদের
ধরনের কষ্ট যেটা বাবা এবং মায়ের কষ্ট তোমার চোখে পড়েছে, খুব কষ্ট লাগে,
এই যে
মনে হয়তো যে কেমনে কষ্ট দূর করি আমি,
যেটা বললাম অনেক সময় ঈদের সময় দেখেন বাবা মা দেখে যে অনেক ছেলে মেয়েকে যে কাপড় চোপড় দিয়েছে, আমার ছেলেকে যদি একটু ভালো পোশাক দিই অনেক খুশি হবে তারা, কিন্তু ঈদেতে আমার মা এমনও আছে, আমার বাবা এমন আছে, এমনও ঈদ গেছে যে তারা কখনো কাপড় চোপড় কিনেইনি, তারা সেই পুরনো শাড়ি আমার মা পরেছে,
খেয়াল করতে দেবে,
তারপরে হলো আমার বাবা পুরনো লুঙ্গি পরে আছে, কিন্তু আমার এবং আমার বোনের দুজনকে কিন্তু ঈদে ভালো ভালো জিনিস দিত। কিন্তু এই যে আসলে তারা স্যাক্রিফাইস করেছে, তারা যে কষ্ট করেছে এবং আমাদের পিছনে মানে কষ্ট করে মানুষ করেছে, মানে আসলে তাদের যে কষ্টের যে ফলটা আসলে আমার কাছে মনে হয় এইটাই আল্লাহর দরবারে কবুল হয়েছে। এবং আমি একটা জিনিসই তখন থেকে আমি একটা জিনিসই চেষ্টা মানে ন্যায় করেছি, আল্লাহ আমাকে যদি কখনো অনেক বড় বানাও বা আমাকে যদি কখনো টাকা পয়সা দাও, আমি যেন আমার বাবা মার জন্য অনেক কিছু করতে পারি এবং আমি দু হাত ভরে যেন আমার বাবা মাকে দিতে পারি। এবং স্টিল নাও আমি কিন্তু সত্যি কথা বলি, আমি যে টাকা ইনকাম করি যাই করি আমি একদিন সব কিছু আমার বাবা মার জন্য করি, সব সব আমি স্টিল নাও আমার মার, আমি যখন বাইরের দেশে যাই আমার মার অনেক স্বপ্ন ছিল যে সোনার জিনিসের শখ, আমি যখন আমি আন্ডার-19 খেলি যখন কিছু টাকা পেয়েছি আমি কিন্তু আমি কখনো নিজের কথা চিন্তা করি না, আমি স্টিল না আমি নিজের কথা কখনো চিন্তা করি না, আমি চিন্তা করি যে আমার বাবা মা কিভাবে শান্তিতে থাকবে, আমার বাবা মা কিভাবে ভালো থাকবে এবং আমার পরিবার কিভাবে ভালো থাকবে এবং আশেপাশের মানুষ কিভাবে ভালো থাকবে এবং আমার ফ্যামিলির মানুষ কিভাবে ভালো থাকবে, শুধু আমি নিজের কথা চিন্তা করি না। বিলিভ করেন আমি মন থেকে বলছি,
কোর্স বিলিভ করি তোমার চোখে,
আমি
কোনায় চকচক করা পানি আমাকে অবশ্যই বিশ্বাস।
আসলে আমাদের যে জিনিসটা বলবো যে বললাম তো আমাদের ফ্যামিলি নিডি, আমাদের ওইরকম টাকা পয়সা নাই,
মিরাজ তুমি তো খেয়াল করতে যেটা দিনে,
হ্যাঁ
আমি পুরাতন লুঙ্গি পরে মা পুরাতন শাড়ি পরেই ঘুরতেছে, তারা কিছু নেয়নি, এগুলো তো অবশ্যই খেয়াল করতে,
হ্যাঁ অবশ্যই, ওই যে বললাম না যে ওই ওই সময়টা থেকে ওই সময়টা থেকে আমার টার্গেট ছিল যে আমি জীবনে যদি বড় হতে পারি আর কারো
ভালো খাবার গুলো নিজের পাতে তুলে নিত না,
না কখনোই নিত না, সবসময় আমাদেরকে ভালো দেওয়ার চেষ্টা করতো সবসময়, সবসময় তারা আসলে কি আমাদের নিয়ে চিন্তা করতো, তাদের নিয়ে কখনো
চিন্তা, বাইরে কোনো জগৎ নাই তাদের,
তাদের কোনো এখন স্থির নাও, এখন স্থির নাও তারা চিন্তা করে, এই যে দেখেন আমি ইংল্যান্ডে যাব খেলতে দেড় মাসের জন্য, আমার শুনেছে যে আমি একটু অসুস্থ হয়েছি এবং দেখতে পারবে না প্রায় দুই মাসের মতন, ঢাকায় চলে এসে কালকে, এখন কিন্তু তারা ঢাকাতে আসে, তা দেখেন টানে চলে আসছে দেখা করার জন্য যে দেখতে পারবে না, তারা যে আমাদেরকে প্রত্যেকটা সেকেন্ডে মুহূর্তে ভালোবাসে এটা কিন্তু আমি বুঝতে পারি, রিয়ালাইজ করতে পারি, এবং আমি ওই অনুযায়ী চেষ্টা করি যে আমার বাবা মাকে সবসময় হাসি খুশি রাখার জন্য, তারা যেন সবসময় হাসি খুশি থাকে এবং সবসময় ভালো থাকে, এটা আমি চেষ্টা করি। আর আমি অ্যাজ এ মানুষ হিসাবে জানি না, বাট আমি সবসময় যে জিনিসটা চিন্তা করি যে শুধু আমি একা ভালো থাকবো না, আল্লাহ যদি আমাকে দেয় আমার দ্বারা যেন পাঁচটা দশটা ছেলের উপকার হয়, এবং আমার বাবা মা তো অবভিয়াসলি থাকবে, শুধু পাশে আমার যারা আত্মীয় স্বজন আছে আমাদের গ্রামের বাড়ি যারা আমার দাদা দাদি চাচারা আছে, তারপরে হলো যারা
দাদাদেরই কথা বলছিল একটু শুনি, তোমার দাদি দাদি দাদাকে মনে হয় খুব ভালোবাসতে তুমি?
হ্যাঁ আমার দাদা, আমি সত্যি কথা বলতে কি আমি বললাম না আমার বাবা মাকে, আমি বাবা মার পরে যদি আমি কাউকে ওই রকম বেশি মানে মন থেকে ফিল করতাম সে হলো আমার দাদা।
দাদা চলে যাওয়ার এই সময়টা খুব বেশি কষ্ট ছিল,
কষ্ট বেশি, আমি এখন পর্যন্ত স্টিল নাও, এখন পর্যন্ত স্টিল না, আমি গ্রামের বাড়িতে গেলে দাদা কবরে কবর ধরে এখনো কান্নাকাটি করি, কারণ
তোমার দাদা হয়তো আমার দাদার দেশ থেকে দেখতেছে এবং অবশ্যই গর্বিত হচ্ছে তার,
আসলে
এত বেশি,
আসলে কি বলবো ভাই, মানে আমার এখনই মানে দাদার কথা শুনে কান্না চলে আসতেছে, কারণ সে যখন যে মোমেন্টটা আমার মানে মানে শুরু হয়েছে স্টার্টটা, যখন থেকে আমাকে পরিচিত হয়েছে আন্ডার 19 খেলা টিভিতে দেখেছে, আমার দাদা তখন মারা গিয়েছে, এবং আমি যখন মাঝে মাঝে সাক্ষাৎকার দিতাম টিভিতে, সাক্ষাৎকার দিতাম যে আমার টিভিতে দেখাবে যদি শুনতো, আমাদের গ্রামে তো টিভি ছিল না বরিশালে, তা আমার দাদা অন্য বাড়িতে চলে যেত সেই রাত্রে, আস্তে আস্তে হেঁটে হেঁটে দেখতে, আমার নাতিরে দেখবো, আমার ভাই সোনা ভাইকে দেখবো, মানে সে সোনা ভাই মানে আমি দেখবো, তারপরে হলো যে তারপরে যে টিভির সামনে ধরে কানতো, প্রচুর কানতো, এবং আমার দাদাও আমার জন্য অনেক কান্নাকাটি করতো, এখন আমার দাদা মারা গেছে, এখন আমার দাদি আছে, আমার নানি আছে, সে নানিও খুব কান্নাকাটি করে আমার জন্য, এখন পর্যন্ত নানি জীবিত আছে, কিন্তু এই যে দাদা তারপর নানি তারপরে দাদি এদের যে ভালোবাসা, তারপরে আমার ফুপু মানে যারা আত্মীয় স্বজন ফুপু তারপর খালা আমাকে কিন্তু সবাই ভালোবাসে, আমার ফ্যামিলির আমার পরিবারে আমার বাবা আমার দাদা গোষ্ঠী তারপরে আমার মা গোষ্ঠী মানে আমার খালা খালু ফুপু চাচারা সবাই যথেষ্ট মানুষ আমাকে ভালোবাসে, এবং তারা কিন্তু সবাই সবসময় আমার জন্য মন থেকে দোয়া করে, আমি মানে সত্যি কথা আমি চেষ্টা করি সবসময় তারা যদি কোনো বিপদে পড়ে আমি সবসময় চেষ্টা করি তাদেরকে হেল্প করার জন্য, আমার থাকুক না থাকুক এটা আমি কখনো তাকাই না, আমার নিজের দিকে তাকাই না, আমার যদি পাঁচ টাকা আছে কিনা আমি এটা কখনোই তাকাই না, আমি সবসময় একটা জিনিস চিন্তা করি, একটা নিয়তির উপরে থাকি, সে নিয়তটা হলো যে আমার হাতে কোনো কিছুই না, আমি যে ক্রিকেট খেলে টাকা পয়সা উপার্জন করছি এত নাম সুনাম মানে অর্জন করছি এগুলো আমার হাতে না, সবকিছু দেয়ার মালিক আল্লাহ, অর্থাৎ আমি সবসময় চিন্তা করি আল্লাহ যদি আমাকে দেয় আমি সবাইকে হেল্প করব, আর এগুলো আমার আমি অহংকার করার কোনো কিছুই নাই, আমার যেগুলো আমার জিনিসই না, আমি নিজেরই না, আমি মানুষটাই নিজের না, সম্পূর্ণ আল্লাহ, তাহলে আমি কেন অহংকার করবো সবকিছু নিয়ে, অর্থাৎ আমি কখনো এইগুলো বিষয় নিয়ে অহংকার করিও না, আর আল্লাহ অশেষ সহমতে করতেও চাই না, আর চেষ্টা করি সবসময় মানুষকে সবসময় সাহায্য করার জন্য নিজের সামর্থ্য অনুযায়ী, এবং সবসময় মানুষকে উপকার করার জন্য, এবং কারো যেন কখনো ক্ষতি না করি এটা সবসময়।
আমরা আরো কথা শুনবো, একটু ব্রেক নিচ্ছি।
হ্যাঁ বন্ধু, কথা কিন্তু আরো অনেক বাকি রয়েছে, আর অবশ্যই আপনাকে জানিয়ে দিচ্ছি ফেসবুকে যারা দেখতে চাচ্ছেন এর মাঝখানে তো বলে দিয়েছি, আবারও বলে দিচ্ছি বন্ধু, ফেসবুক লাইভে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে টাইপ করবেন ঢাকা স্পেস এফএম স্পেস 90.4, নিশ্চয়ই কিন্তু পেয়ে যাবেন অনেকগুলো পেজ, সেখান থেকে যে পেজে লাইকিং এর পরিমাণটি 318,000 প্লাস সেই পেজটি আমাদের রিয়েল ফ্যান পেজ, তো বন্ধু অবশ্যই পেজটিতে লাইক করবেন, এবং লাইক দিলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আজকে আমাদের যে পোস্টটি দেওয়া হয়েছে আমাদের জাতীয় দলে জনপ্রিয় ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ, যার কথা আমরা শুনছি আসলে চমৎকার তার জীবনের গল্প, ছোটবেলা থেকে বেড়ে ওঠা সবকিছু মিলিয়ে একদম খুব চমৎকার চমৎকার লাগছে আমার কাছে। তার মধ্যে কোনো ঘোলাটে কোনো কিছু নেই, সবকিছু মিলিয়ে তিনি অসাধারণ একটি মানুষ। আল্লাহ যেন তাকে অনেক 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 বেশি বড় করে তুলে এবং তিনি কিমত যেন অনেক বেশি বড় হন, সবার আমরা এই প্রার্থনাই করছি। এবং এই মুহূর্তে ফেসবুকে যারা কানেক্টেড হয়েছেন তাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ বন্ধু। আর বন্ধুরা যারা শুনছেন অবশ্যই কিন্তু পোস্টটি শেয়ার করবেন, কারণ শেয়ার করলে নেক্সট উইকে আপনি হয়ে যাবেন সেই লাকি উইনার যে কিনা কথা বলতে পারছেন আমাদের গুরুহাতি স্বামীর সঙ্গে। আর বন্ধুরা পেজে লাইক দিয়ে অবশ্যই আপনি আমাদের সঙ্গে কানেক্টেড থাকবেন। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি রাকিবুল হক আমাদেরকে কমেন্ট করেছেন, মিনাজ ভাই আই লাভ ইউ, দীপান্বিতা দিয়া আমাদেরকে কমেন্ট করেছেন, মিরাজ ভাইয়ের কথাগুলো খুব ভালো লাগছে, আলী আহমেদ সুমন তিনি লিখেছেন আল্লাহ যেন তাকে অনেক বড় করে দেশের জন্য লড়ে যাক, অনেক অনেক শুভকামনা মিরাজ। এম ডি কামাল হাসান লিখেছেন মিরাজ ভাইয়ের কাহিনীটা খুব ভালো লাগছে, অনেকটা তার জীবনের সঙ্গে মিলে যাচ্ছে যদি তিনি ক্রিকেটার নন। আসলে অনেকে জীবনের সঙ্গে ছোটখাটো কিন্তু অনেক কিছু মিলে যাচ্ছে। তো মিরাজ অনেক 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 বেশি ধন্যবাদ আপনাকে, যে আপনি সবার সঙ্গে আমাদের ভালোবাসা বাংলাদেশের বন্ধুদের সবার সঙ্গে আপনি আপনার জীবনের গল্প আমাদের সঙ্গে শেয়ার করেছেন। মোহিত রয় এইচ কে আমাদেরকে থ্যাংক জানিয়েছেন যে কমেন্ট ফেসবুক লাইভ করার জন্য, এবং আমাদেরকে সজীব লিখেছেন সবাই কমেন্ট করছেন যে মেহেদি হাসান মিরাজ আমাদের ন্যাশনাল টিমের অনেক অনেক বেশি জনপ্রিয় একজন উজ্জ্বল নক্ষত্র, যিনি তিনি যেন জীবনে অনেক বড় হোক, সবাই এই প্রার্থনা কিন্তু আমরা করছি। এম ডি মুশফিকুর রহিম রয়েছেন আমাদের সঙ্গে, মারুফ খান রয়েছেন, আকাশ রয়েছেন আমাদের সঙ্গে, প্লাবনী রয়েছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন যারাই অ্যারেঞ্জি করেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ, বিশেষ করে ইন্তেজার ভাইকে থ্যাংকস জানিয়েছেন যে মেহেদি হাসান মিরাজের জীবনের গল্প আমাদের সবাইকে শোনার জন্য। আপনাকে অনেক বেশি ধন্যবাদ প্লাবনী, সবসময় আমাদের সঙ্গে কানেক্টেড থাকবেন। এবং আসলে সবাই অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে কিন্তু এই গল্পগুলা কালেক্ট করার চেষ্টা করে, এবং যা সেলিব্রিটি যাদেরকে নিয়ে আমরা কথা বলি, ন্যাশনাল টিমে যারা ক্রিকেটার আছেন তাদের সবাইকে যখন তাদের জীবনের গল্পগুলো শুনি সেক্ষেত্রে কিন্তু অনেক কষ্ট করতে হয়, এবং এর পিছনে যারা কাজ করে তাদের সবাইকে সেলুট জানাচ্ছে আমার পক্ষ থেকে এবং আমাদের সকল বন্ধুদের পক্ষ থেকে। আর বন্ধু অবশ্যই কিন্তু ফেসবুকে কানেক্টেড হবেন, ঢাকা স্পেস এফএম স্পেস 90.4 লিখলে পেয়ে যাবেন পেজটি, যে পেজে লাইকিং এর পরিমাণটি হচ্ছে 318,000 প্লাস, সেখানে যে পোস্টটি রয়েছে সেই পোস্টটিতে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। এবং চলে যাচ্ছি আবারও আমাদের ন্যাশনাল টিমে জনপ্রিয় ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ এবং গুরুহাতি স্বামীর কাছে, সঙ্গেই থাকুন।
মিরাজ তোমার পক্ষ থেকে মাকে দেওয়া স্পেশালি সবচেয়ে ভালো মুহূর্ত কোনটা তোমার কাছে মনে হয়?
আমার কাছে মনে হয় যে মাকে সবচেয়ে স্পেশাল ভাবে মুহূর্ত দেওয়া হলো তার সাথে যখন থাকি, এবং আমি যখন
স্পেশাল মুহূর্তটার কথা যদি বলো যে জীবনে তো প্রচুর কষ্ট পেয়েছেন তিনি, কারণ নিজের জন্য যে বাঁচা সেটা তো কখনোই বাঁচেননি, বাঁচেনি তো শুধু তোমাদের জন্য।
হ্যাঁ,
তো তোমার পক্ষ থেকে তো সবসময় স্বপ্ন ছিল যে মাকে কিভাবে আমি সেরকম একটা ভালো লাগা দিতে পারি, সবচেয়ে তোমার দেয়া সেরা মুহূর্ত কোনটা মাকে উদ্দেশ্য করে মনে হয়?
আসলে সবসময় তো সেরাটা দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমি মনে করি যে আমার মাকে যখন আমি হজ করতে পাঠাতে পারবো ওই মোমেন্টটা আমার কাছে,
সেই মুহূর্ত এখন আসেনি। উনি অনেক পরেজগার ব্যক্তি, ওনার জন্য তো আলটিমেট ডেস্টিনি হওয়া উচিত স্রষ্টার সাথে সাক্ষাৎ করার সুযোগ,
ওইটা আমি ইনশাআল্লাহ আমি যেদিনকে মাকে বাবা মাকে হজ করতে পাঠাবো মাকে, সেদিনকে আমি মনে করব যে না আমি সবচেয়ে বড় উপহারটা আমার মাকে দিয়ে দিয়েছি।
আলহামদুলিল্লাহ, স্রষ্টা অবশ্যই তোমার সে স্বপ্ন পূরণ করুক। আসলে ওভারনাইট একজন মানুষের স্টার হয় না, কারণ আমারও তাই মনে হয় যে অনেকেই ভালো কিছু করতে পারে, বাট বহু মানুষের ব্লেসিং এর কারণ হতে গেলে ভেতরেও কিছু থাকা লাগে। এই যে তোমার কথা শুনে, তোমার পুরো লাইফ ডিটেইলস শুনে আজ বুঝতে পারছি কেন স্রষ্টা তোমাকে নমিনেট করেছেন, কেন স্রষ্টা তোমাকে বেছে নিয়েছেন এত লক্ষ কোটি মানুষের ভালোবাসার একটা মাধ্যম হিসেবে। থ্যাংক ইউ, খুব ভালো লাগছে এই জিনিসগুলো জেনে। সো আরো অনেক কিছু জানতে মন চাই, আরো কিছু শুনতে মন চাই তোমার কাছ থেকে, এবং ওয়ান্স এগেইন থ্যাংক ইউ ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে আসবার জন্য। আমাদের সাথে আছেন যারা ভিডিও স্ট্রিমিং এর মাধ্যমে দেখতে পাচ্ছেন তারা তো দেখছেনই, এবং সেই সাথে যারা আমাদের সাথে কানেক্টেড আছেন ভালোবাসার বাংলাদেশে তাদের অবগতির জন্য জানিয়ে রাখি আমাদের সাথে আছেন দ্য আলটিমেট চ্যাম্পিয়ন এবং আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের অলরাউন্ডার, বিস্ময় বালক হিসাবে আবির্ভূত হয়েছেন বললেও অত্যুক্তি হয় না, কারণ এরকম গ্ল্যামার ডেবিউ খুব কম ক্রিকেটারের ভাগ্যে জুটেছে গোটা ওয়ার্ল্ডে, সেই মিরাজ আমাদের সাথে উপস্থিত। আমরা মিরাজের সাথে আরো কিছু কথা বলেই আজকের অনুষ্ঠান শেষ করে নিয়ে আসবো। মিরাজ
জি,
ভালোবাসা বাংলাদেশ যখন প্রোগ্রামের নাম, শুধু দেশটাই ভালোবাসা, পরিবার রে ভালোবাসা, ব্যক্তি জীবনে কি কিছু হয়নি? যখন হয়েছিল তখন কি হয়েছিল?
সব মানুষকে ভালোবাসি,
অফকোর্স,
সেই বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে ভালোবাসি,
সুবাদে আমি এতে সামো তোমার ভালোবাসার পাত্র।
হ্যাঁ অবশ্যই, সবাইকে ভালোবাসি।
জমির শেখ ওই যে প্রত্যন্ত অঞ্চল থেকে শুনছে, সেও তোমার ভালোবাসার পাত্র।
সবাইকে আমি ভালোবাসি, বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে ভালোবাসি।
ওকে, ওই যে নাতাশা, একটু বাঁকা চোখে তোমার কেসায় নাকি চোখটা, চোখের মানে এই সাব্বিরের মতো কি চোখের মনির ভিতরটা অনেকটা? সাব্বির কিন্তু আমার দেশি ছেলে আর কি,
রোমান ভাই,
রোমান রোমান, ওর চোখের মনির সাথে তোমার মনে হচ্ছে একটা মিল আছে। তোমার গায়ের যে স্কিন টোন, আর হালকা করে দাড়ি রেখেছো, এবং ফেসের যে অ্যাপিয়ারেন্স,
সবাই বলে
হ্যাঁ মিল আছে না
অনেকটা, সেই
সাথে চোখের যে মনির যে কালার, সবকিছু মিলিয়ে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে দু চারটা মানে মানে কি, তুই তো এমনি ক্রিকেট যেগুলো আছে সেটা তো আছেই, এই লুক যথেষ্ট আসলে, যে কেউ ক্র্যাশ খাবে এটা খুবই স্বাভাবিক, দু চারজনকে একদম ঘায়েল করার জন্য। জীবনে ঘটনা আসেনি এরকম, বসন্ত আসেনি?
বসন্ত
মানে লাইক না না হাসানো না, এই বেরোসি কাশিটা এমন সময় আসলো কেবল সে বলার জন্য মনস্থির করেছে কাশিটা কোথেকে সাহায্য
আসলে।
আচ্ছা এটার মানে হচ্ছে এই ভাই আমার
জিনিসটা হলো কি, একটা জিনিস কি যে ক্রিকেট খেলছি, আসলে ক্রিকেট লাইফে তো সবকিছু মানে অনেক সময় অনেক কিছু
সিরিয়াস হয়ে যাও
না, না না
সিরিয়াস সিরিয়াস হয়ে যাও
না, অনেক সময় অনেক কিছু করতে চাইলেও পারা যায় না।
এটা এটাই বলছিলাম যে আমার মনে হচ্ছে তুমি যেরকম ইন্ট্রোভার্ট টাইপ ছেলে, খুব অন্তর্মুখী ধরনের, অন্যদিকে চলে যায় এরকম কিছু মনের মধ্যে কি চাপা দিয়ে লাস্টে কবর দিছো বলাই হয়নি আর?
আসলে ক্রিকেট নিয়ে সবসময় থাকি তো,
ওর জন্য এই জিনিসটাকে কনসেন্ট্রেট করতে পারিনি,
কনসেন্ট্রেট করতে পারিনি,
বাট ভেবে ভালো লাগে তো অ্যাটলিস্ট। ওই যে বিকালবেলায় আবার শেষ করলো আজকে। এনিওয়ে আমরা ফান করার চেষ্টা করছিলাম, কারণ আমরা আজকে চেষ্টা করছি মিরাজ দ্য আলটিমেট চ্যাম্পিয়ন অফ বাংলাদেশ ক্রিকেট টিম, বিস্ময় বালক, আমি বারবার বলছি যেটা অত্যুক্তি হয় না, যেভাবে ডেবিউ তার হয়েছে বাংলাদেশ সহ গোটা ওয়ার্ল্ড ক্রিকেট অঙ্গনে, এবং সেই বিরাজকে নিয়ে আমরা অনুষ্ঠানে এগিয়ে নিয়ে যাচ্ছি। যেহেতু প্রত্যেকটা কিছু জীবনের অংশ, তাই ব্যাপারটা আমি টাচ করলাম, আমি নিজেও চাই যে তার প্রথম প্রেম শেষ প্রেম সবকিছুই থাকুক শুধুই ক্রিকেটকে ঘিরে, কারণ এই ক্রিকেটের মাঝে আমাদের পুরো বিশ্বের স্বপ্ন, আমাদের বাংলাদেশের স্বপ্ন লুকিয়ে আছে। মিরাজ আমি অ্যান্সার ইন এ সেকেন্ড, আমি প্রশ্ন করব, তোমাকে উত্তর দিতে হবে কিন্তু সেকেন্ডের মধ্যে, রাইট? যদি তুমি ডিপ্লোম্যাটিক অ্যানসার দাও, আমরা কিন্তু অনুষ্ঠানের শেষের দিকে, রাইট, ডিপ্লোম্যাটিক অ্যানসার দাও তাহলে কিন্তু আমি এরকম বাজার ক্রিয়েট করব, তার মানে বুঝেই নিব যে তুমি ডিপ্লোম্যাটিক অ্যানসার দিচ্ছ, ঠিক আছে? তুমি যেরকম সাদা মনের মানুষ, একদম আমার কাছে মনে হচ্ছে আজকে সাদা একটা লাইক একটা কাদামাটির সাথে কথা বলছি যার মধ্যে কোনো প্যাচ গোছ নাই, আমার মনে হয়েছে আর কি। তো আমি শুরু করছি তোমার সাথে, অ্যান্সার ইন এ সেকেন্ড, এক সেকেন্ড অ্যান্সার দিতে হবে, রাইট? ওকে, এক সেকেন্ড, কিন্তু এক সেকেন্ডই, ওকে? তো আমি অনুষ্ঠানে কিন্তু শেষের দিকে চলে যাচ্ছি, শুরু হচ্ছে অ্যান্সার ইন এ সেকেন্ড। মিরাজের সবচেয়ে ভালোবাসার মানুষ, সময় না, এ সেকেন্ড পার হয়ে গেল, মা মিরাজের আইডল ক্রিকেটার বাংলাদেশে,
মুশফিকুর রহিম ভাই
মিরাজের আইডল ক্রিকেটার দেশের বাইরে,
মাইকেল ক্লার্ক
মিরাজের দৃষ্টিতে বাংলাদেশ ক্রিকেট টিমের সবচেয়ে ফানি ক্রিকেটার, তাতে অ্যান্সার ইন এ সেকেন্ড, ড্রেসিং রুম সবচেয়ে জমায় রেখেছে, যে সবচেয়ে ভালো কমেডি করতে পারে। আচ্ছা দুই তিনজনের নাম দেওয়া যায়, ঠিক আছে,
দুই তিনজন, সৌগত ভাই, আমি,
আচ্ছা তুমি আছো সাথে,
হ্যাঁ,
ওকে ওকে, অ্যান্সার ইন এ সেকেন্ড, যদিও ভাই সেলিব্রিটি বলে কথা, ইন্টারন্যাশনাল সেলিব্রিটি, একটু বেশি সময় তো নিবেই, তো ওর জন্য বানতে বেশি সময়, ওকে, আমি আরো ব্যাক টু ব্যাক কয়েকটা প্রশ্ন করি। সবচেয়ে বাংলাদেশ ক্রিকেট টিমের সবচেয়ে ঘুমোতে কে বেশি পছন্দ করে, বাংলাদেশের এইবার সম্মান রাখছে, ফ্যান ফলোয়িং সবচেয়ে বেশি ফিমেল তাসকিন আহমেদ,
মেবি
মেবি না না মেবি না আই থিঙ্ক মাস্ট বি ওকে, কাকে দেখে ক্যারিশমেটিক মনে হয়, ক্রিকেটীয় গুণ কার মধ্যে ক্যারিশমেটিক মনে হয়? একদম আল্লাহ প্রদত্ত, অনেকে তো প্র্যাকটিস করেও করে, বাট একদম তোমাদের শাকিব আল হাসান এক্সপেক্টেড। ওকে, তুমি তোমার দেওয়া বাবা মাকে, আমার কোশ্চেনটা আগে মাথার মধ্যে ছিল, অলরেডি অ্যান্সার পেয়ে গেছি যে সবচেয়ে বড় গিফট হবে ওনারা যদি হজে যায়, তার মাধ্যমটা যদি তুমি হতে পারো। ওকে ওকে, আমি এবার কিছু টিপস দিতে চাই, সেই টিপস গুলো কোনটা কার জন্য তুমি ডেডিকেট করবে সেটা আমাকে বলবে, রাইট? ওকে, কিভাবে প্রেম পেতে হয়, এই যে লেখনীটা কাকে দিবা, মানে আমি কিছু টিপস দিব তোমাকে, লাইক একটা বইয়ের নাম দিব, এই বইটা কোনটা কাকে গিফট করবা, প্রেমে বিজয়ী হওয়ার 10টি উপায়, বইটা কাকে দিবা, মানুষ ক্রিকেট টিমে যে কোনো একজনকে দিতে পারো গিফট হিসেবে, আমি কয়েকটা বইয়ের নাম বলবো, প্রেমে বিজয়ী হওয়ার 10টি উপায়, ফার্স্ট বইটা কাকে দিবা,
ক্রিকেট টিমকে,
ক্রিকেট টিমে যে কোনো একজনকে দিতে পারো তোমার পরিচিত,
ন্যাশনাল টিমে
যে কোনো, হ্যাঁ ন্যাশনাল টিমে হলে বেটার হয়, কাকে দিবা বলো,
বাইরে বাইরে
বাইরেরও দিতে পারো, তুমি দেশেরই দাও, দেশের আগে তার বাইরের একটা। ওকে, প্রেমে বিজয়ী হওয়ার 10টি উপায় দেশের মধ্যে কাকে, তোমাকে কমন নিয়ে নিচ্ছে সেফ সাইডে থাকবার জন্য। ওকে, দেশের বাইরে,
দেশের বাইরে কাকে দেবো, বিরাট কোহলি,
বিরাট কোহলি, ও তো বিজয়ী রে ভাই, ও তো বিজয়ের বেশি এগিয়ে যাচ্ছে, এনিওয়ে ওকে, ইউ আর দ্য চ্যাম্পিয়ন, ওইটা কাকে দিবে,
মহেশ ভাই, আমি তো খুব ছোট যখন তখন থেকে মাশরাফি ভাইকে চিনি, আর আমার কাছে মনে হয় না বিশ্বের ওনার মতন প্লেয়ার এত কষ্ট করে কেউ সার্ভাইভ করে দেশের জন্য ক্রিকেট খেলেছে, যার 7 বার সার্জারি হওয়ার পরও সে ন্যাশনাল টিমকে দেশকে নেতৃত্ব দিচ্ছে এবং দেশের অনেক কিছু করছে, স্টিল নাও সে কিন্তু ক্রিকেটকে মানে মানে ক্রিকেটের যখন খারাপ সময় সে কিন্তু বাংলাদেশের পাশে ক্যাপ্টেন্সি করে বাংলাদেশকে উপরে নিয়ে গেছে, আমি তাকে সেলুট জানাই, এবং সে আসলে অনেক বড় মাপের মানুষ, তার সাথে যারা মিশে আসলে বোঝা যায়, এবং বলবো যে আসলে সেলুট মাশরাফি ভাইকে।
ম্যাচের আরো কিছু ব্যাপার আছে যেটা আমরা অনেকেই জানি না, একটু যদি জানাও, ক্রিকেট খেলা শুরু হওয়ার আগ মুহূর্ত থেকে নাকি প্রায় 1.5 ঘন্টা ওকে তার পাস যেটা এখানে জমা হয়ে যায় পানি সেটা নাকি তাকে বের করতে হয়, খেলার পরও নাকি তাকে,
এটা আগে আমি শুনেছি বাট এখন স্টিল দেখিনি, আগে
এখন মোটামুটি
এখন আল্লাহর রহমতে সমতে আল্লাহর রহমতে সুস্থ, আসলে কি মাশরাফি ভাইয়ের মানে প্রত্যেকটা মানুষ মাশরাফি ভাইয়ের জন্য ভালোবাসে দোয়া করে, কারণ একটা মানুষ 1-2 বার সার্জারি করার পর কিন্তু ক্রিকেট খেলতে পারে না, হাঁটতে পারে না, সে কিন্তু 7 বার সার্জারি করেছে, তারপরও ন্যাশনাল টিমে খেলছে, এবং ন্যাশনাল টিমে শুধু খেলছে না পারফর্ম করে খেলছে, এবং বাংলাদেশের হয়ে লড়ছে এবং বড় বড় অর্জন করছে, দেখেন যত বাংলাদেশের হিস্ট্রিতে বড় বড় টিমকে হারানো, তারপর বিশ্বকাপকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া, সবকিছু এভরিথিং আমি বলবো, এবং টিমকে বুস্ট আপ করা, এবং জুনিয়র প্লেয়ারদেরকে বুস্ট আপ করা, সিনিয়র প্লেয়ারদের বুস্ট আপ করা, এই যে সবগুলো মানে
আমরা ছিলাম ইউ আর দ্য চ্যাম্পিয়ন, সেটা হচ্ছে ম্যাচ, রাইট? প্রেমে বিজয় হওয়া তো বিসিজকে তুমি খুঁজে নিতে পারবে,
বন্ধুকে দিয়ে দিছি,
বন্ধুকে দিয়ে দিছি,
ভাষায় দিছি বন্ধুকে,
আর দেশের বাইরে হচ্ছে বিরাট কোহলি। ওকে, ঠিক আছে, ওকে, লাস্ট দুইটা কোশ্চেন আমি তোমার জন্য সর্বশেষ দুইটা বই এখন তোমার হাতে আমি তুলে দিতে চাচ্ছি, তুমি কাকে দিবা গিফটটা, দেখো বন্ধুত্ব কারে বলে, ফ্রেন্ডশিপ জিনিসটা যে সবচেয়ে ভালো বুঝে থাকেই তো দিবা, বন্ধুত্ব কারে বলে, ফ্রেন্ডশিপ বই
আসলে সবাই তো আমার সিনিয়র,
তারপরে
সবাই তো বাংলাদেশ টিমে যারা আছে, মুশফিক ভাই, সাকিব ভাই, তামিম ভাই, তারপরে
যা যতটুকু দেখেছো ড্রেসিং রুমে
সবাই তো সিনিয়র,
তারপরে তো কে কাকে মনে হয় খুব বেশি বন্ধু পরায়ণ,
রিয়াদ ভাইকে,
মাহমুদুল্লাহ রিয়াদ। ওকে, এখন লাস্ট কোশ্চেন, সবাই দেশপ্রেমিক আমি জানি, সবাই দেশের জন্য একদম একাট্টা হয়ে খেলতে পছন্দ করে, আচ্ছা এই ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে লাস্ট কোশ্চেন, দ্য চ্যাম্পিয়ন রিউমার্স, যে রিউমার মানে গুজব ছড়ায়, আছে না কিছু বিভিন্ন রকমের গুজব ছড়ায়, কে,
আমি এখন পর্যন্ত দেখিনি বাংলাদেশ টিমে কেউ
কেউ নাই,
না এটা আমি দেখিনি কাউকে।
ওকে, তো অন দ্যাট নোট, অন দ্যাট কনভারসেশন আমরা র‍্যাপ আপ করছি আজকের আমাদের সেন্সেশন মিরাজের সাথে। তো দিস ইজ অল অ্যাবাউট, আমরা ছিলাম আজকে আমাদের অনেক পছন্দের মিরাজ, বাংলাদেশ ক্রিকেট টিমের বিষয়ে বালকই বলবো, এবং বাংলাদেশ ক্রিকেট টিমকে সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, পোক্ত একটা জায়গায় পৌঁছে দেওয়ার জন্য, যার প্যাশন, যার ক্রিকেট শৈলী, যার ডেডিকেশন দারুণভাবে বিশ্বের সমস্ত জায়গাতেই দারুণভাবে সমাদৃত হয়েছে বাংলাদেশের অলরাউন্ডার মিরাজ। মিরাজ, অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে আসবার জন্য। আমরা সত্যি খুব খুশি হয়েছি, এবং স্পেশালি কিছু জিনিস আমার অবজারভেশনে আসছে, আমার কাছে শিক্ষণীয় মনে হয়েছে, ব্যক্তি মিরাজটা যেন এমনই থাকে
ইনশাআল্লাহ। আসলে কি খুব ভালো লাগতেছে আপনার সাথে কথা বলে এবং ঢাকা এফ এম এ আসতে পেরে, কারণ খুব মানে অনেকদিন ধরে ইচ্ছা ছিল ঢাকা এফ এম এ আসবো। ভাইও অনেক
প্রডিউসার
ভাইও অনেক দিন বলছে, আমাকে ফোন করেছে, আমারও ইচ্ছা ছিল, সময় সুবিধার জন্য আসা হয় না। আপনাদেরও ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য, আমার কাছে খুব ভালো লাগতেছে, এবং সারা বাংলাদেশের মানুষ এটা জানবে যে আসলে মেহেদি হাসান মিরাজ কেমন। আসলে সবাই দূর থেকে দেখে, সবাই টিভিতে দেখে, সবাই অনেকে ভালো জানে, অনেকে খারাপ জানে, এবং অনেকে ভালো কমেন্টস করে, অনেকে খারাপ।
মিরাজ, কখনো কি তোমাকে এত ডিটেইলিং এ কেউ কোনো জায়গায় বলছো নিজের সম্বন্ধে?
না, আমি ফার্স্ট টাইম যে এরকম আমার লাইফ হিস্টোরি তুলে ধরেছে।
এরকম কি বাদ পড়েছে তোমার কাছে?
আমার কাছে মনে হয় না, সবই কভার হয়েছে,
মানে খোলামেলা ভাবে নিজের জীবনের পুরো জিনিসটা উঠে এসেছে
সবকিছু। আজকে আমি লাইফ আমার লাইফের যা ছিল সবকিছু আমি বলেছি, আমি কখন কোনোটাই লুকাইনি। এবং একটা জিনিস যেটা আপনি বলতেছিলেন যে মিরাজ যেন এরকমই থাকে, এরকমই হয়, আমি একটা কথা মানে সবসময় বলি এবং এটা আমি নিজের ভিতরে সবসময় ফিল করি, আমি আগে যেরকম ছিলাম এখন স্টিল সেরকমই আছি, ইনশাআল্লাহ সারা জীবন সেরকমই থাকবো, আমি কখনোই চেঞ্জ হবো না। আমি যে মিরাজ ছোটবেলা থেকে যেভাবে ক্রিকেট খেলে কষ্ট করে মানুষ হয়েছি, আমি ওইটা ফিল করি, আমি কিভাবে উঠে এসেছি, আমার পিছনের ব্যাকগ্রাউন্ড কি ছিল, আমি এগুলো প্রত্যেকটা সেকেন্ড মুহূর্ত ফিল করি এবং বুঝি, এবং আমি চেষ্টা করি যে আমি আমার অহংকার করার বা আমি অনেক কিছু পেয়েছি, এটা আসলে সাময়িক বা এটা আল্লাহর একটা অশেষ রহমত, আল্লাহর একটা রহমতের জন্য এই পর্যন্ত এসে, বাট আমি কখনো চেঞ্জ হব না, আমি একই রকম থাকবো, এটা আমার ন্যায় এবং এটা আমার চিন্তা, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ এটা আমাকে সাহায্য করবে, এটাই।
এক্স্যাক্টলি, আমরাও চাই, কারণ আমরা পুরো বাংলাদেশ আমাদের ভালো লাগার উপলক্ষ আমরা আসলে খুবই কম পাই, অনেক অনেক শ্রদ্ধা জানাতে চাই, অনেক অনেক ভালো লাগা জানাতে চাই মেহেদি হাসান মিরাজকে। বাংলাদেশ ক্রিকেট টিম গর্বের সাথে রিপ্রেজেন্ট করছে অ্যাম্বাসিডার হিসেবে পুরো বাংলাদেশকে গোটা বিশ্বের দরবারে, এটি সত্যি আমাদের জন্য অনেক অনেক বেশি পাওয়া। মিরাজ, অনেক অনেক কৃতজ্ঞতা এভাবে দেশটাকে ভালোবাসার উপলক্ষ দেবার জন্য, এবং আমরা চাই এভাবে সামনের দিকে দারুণভাবে প্রেজেন্ট করেন, এবং সে কারণে মন থেকে সেই কথাগুলো বলতে মন চায়। মিরাজ, বিদায়ের একদম শেষ মুহূর্তে, একদম শেষ মুহূর্তে জাস্ট বিদায় নিব এই মুহূর্তে সিঙ্গেল লাইনে, ভালোবাসার বাংলাদেশ ঢাকা এফএম 90.4 এর শ্রোতাদেরকে উদ্দেশ্য করে একদম সিঙ্গেল লাইনে যদি কিছু।
আমি মেহেদি হাসান মিরাজ, দেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক ঢাকা এফএম 90.4 কে শুভেচ্ছা। 90.4 যারা সবাই আছেন এবং দীর্ঘদিন ধরে এর সাথে জড়িত আছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাবো, এবং তারা সবসময় অনেক কষ্ট করে অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করে, যেমন আজকে আমি আসবো তারা কিন্তু অনেক পরিকল্পনা করে এখানে অ্যারেঞ্জমেন্ট করছে এবং কোনো কিছুতেই ঘাটতি রাখেনি, সর্বোচ্চ দিয়ে চেষ্টা করার চেষ্টা করেছে, এবং তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞ জানাবো, এবং আমার দেশের মানুষেরকে বলবো যে তারা আমাকে সবসময় দোয়া করবে, আমি যেন তাদেরকে সবসময় বড় অনেক বড় কিছু অর্জন এনে দিতে পারি এবং সবসময় যেন দেশকে অনেক উপরে নিয়ে যেতে পারি, এই বলে আজকে আমি শেষ করব, এবং ইনশাআল্লাহ সামনে আমাদের অনেক খেলা আছে, দোয়া করবেন, এবং ইনশাআল্লাহ আশা করি ভালো কিছু হবে ইনশাআল্লাহ।
অফকোর্স, কারণ তারা ভালো কিছু হবে এটাই স্বাভাবিক, এই সেই মানুষ, আমি অন ইয়ারে সেভাবে বলিনি, আমি জানি ব্যক্তিগতভাবে তার বন্ধুদের সাথে আমার বিভিন্নভাবে কমিউনিকেশন হয়েছিল, ও সুযোগ পেলে অভাবী মানুষ, একটু পিছিয়ে পড়া মানুষ, একটু কষ্টে থাকা মানুষগুলোকে অনেকভাবে নিজে থেকে যা আছে সেটি নিয়ে পাশে গিয়ে দাঁড়ায়, হেল্প করার চেষ্টা করে, এই যে অ্যাটিটিউড, এই যে মানুষের প্রতি সেবা করার যে মানসিকতা তার মধ্যে, এজন্য আমার মন চায় যে স্রষ্টা যেন আরও বেশি দেয়, আরও বেশি দেয় তাকে, যাতে করে এই অভাবী মানুষগুলোর কাছে সে চলে যেতে পারে এবং তার এই তার এই কন্ট্রিবিউশন পৌঁছে দিতে পারি। সবার জন্য অনেক অনেক প্রার্থনা, অনেক অনেক দোয়া। দারুণ এক সময় কাটালাম, ঐতিহাসিক এক মুহূর্ত পার করলো ভালোবাসা বাংলাদেশ। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো ঢাকা এফএম 90.4, কাদামাটির একটা মানুষ, একদম সাদা মনের মানুষ। আরো আরো অনেক অনেক ভালোবাসার মানুষ আপনি। অনেক ভালো থাকুক, সবার জন্য অনেক অনেক দোয়া। প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে।
Exclusively on FusionBD.com.